হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আর এই মুহূর্তে অনেক ভালো আছি আমি, কারণ আজকে বৃহস্পতিবার, ঠিক রাত 11টা ভালোবাসার বাংলাদেশের সময়। ঠিক অনেক দিন পর, ঠিক এক সপ্তাহ পর আপনার সাথে আমি এই অন এয়ার থেকে, স্টুডিও থেকে কথা বলছি। বন্ধু, কি যে এক্সাইটমেন্ট, কি যে ভালোবাসা, কি যে ভালো লাগা, কি করে বোঝাই? শুধু বুঝে নিতেই হবে বন্ধু আপনাকে, আমার এই কথাটা শুনে বুঝতেই হবে এবং মানতেই হবে যে অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক। এবং বন্ধু, আপনার ভালোবাসাও যে অপরিসীম আমাদের জন্য সেটা তো আমরা জানি। আপনারা যেরকম করে সাড়া দেন, যেভাবে আমাদের ডাকে সাড়া দেন, আমাদের স্টুডিওতে আসেন ছুটেই রাত বিরাতে, যেভাবে আমাদের কাছে আসেন গুরুর ডাকে সাড়া দিয়ে, যেভাবে গুরুকে ভালোবাসেন, যেভাবে আমাদের অতিথি বন্ধুর গল্পগুলোকে মনে ধারণ করেন, সেগুলোকে আসলে নতুন করে ব্যাখ্যা দেবার কিছু নাই। শুধু জানি ভালোবাসাটা এখানে অপরিসীম। বন্ধু, ওয়েলকাম করে নিচ্ছি উইকেন্ড স্পেশাল শো ভালোবাসার বাংলাদেশে। সাথে আছে এই মুহূর্তে মেঘলা, এবং অবশ্যই আপনার ভালো লাগার ভালোবাসার মানুষ গুরু হিতেশাম যুক্ত হয়ে যাবেন যথাসময়ে, এবং অবশ্যই থাকবেন আজকের অতিথি বন্ধুও। আর অবশ্যই অবশ্যই একটু পরে আমি পোস্ট আপলোড করে দেব ফেসবুকে, এবং SMS করতে পারেন এই আপলোড করার আগ মুহূর্তে আমাকে। অবশ্যই SMS কমেন্ট দুটো জায়গাতেই আপনি ইনভলভ থাকবেন আশা করছি। আর SMS এর নিয়মটা আপনাকে বলে দিতে চাই, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপরে স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে, জানি অনেক কথা লুকিয়ে আছে মনের মাঝে, সমস্ত কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, আমাদের স্টুডিওতে বসে শেয়ার করতে চান যাদের ভালোবাসার গল্প, যাদের মনের কথা, প্রাণের কথা, যে কোনো কিছুই হতে পারে, সফলতার গল্পও হতে পারে, সো আপনি আসতেই পারেন এখানটিতে, শেয়ার করতে পারেন আপনার সেই কথাগুলো। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। যত খুশি ততবার, এক বা একাধিকবার করলেই ভালো হয়। আর যে সমস্ত বন্ধুরা আছেন ঢাকার বাইরে, তারা কিন্তু SMS ও করতে পারেন অথবা চিঠির মাধ্যমেও আমাদেরকে জানাতে পারেন আপনাদের ভালোবাসার গল্প সংক্ষিপ্ত আকারে। এবং অবশ্যই বন্ধু, চিঠিতে আপনার ফোন নাম্বারটি উল্লেখ করতে ভুলবেন না। তো সেক্ষেত্রে জানিয়ে দিচ্ছি আমাদের অফিসের অ্যাড্রেসটি, সেটা হচ্ছে নাভানা টাওয়ার 45 গুলশান 1 15 তলা, এটাই হচ্ছে ঢাকা FM এর অফিস। আমি যদি ক্লিয়ার করে আরেকটু এলাবোরেট করে অ্যাড্রেসটি বলি, সেটি হচ্ছে ঢাকা FM 90.4 নাভানা টাওয়ার 45 গুলশান দক্ষিণ গুলশান 1 ঢাকা 1212। এই অ্যাড্রেসটিতে আপনি আপনার চিঠি পাঠাতে পারেন, আপনি SMS ও করতে পারেন। আর যে কথাটি আমি একবার শুরুতেই জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি থ্রি ব্যাগের স্মার্ট ব্যাগ, তাই যেখানেই থাকুন যেখানেই যান ব্যাগ প্যাকে সবসময় সহজেই সাথে রাখতে পারেন স্মার্ট ব্যাগটি। আর বন্ধু, আপনি তো আছেন সাথেই, আপনি আছেন পাশেই, আমারই কাছে, আমারই পাশে। আর বন্ধু, আবারও বলছি গুরু হিতেশাম যথাসময়ে যুক্ত হয়ে যাবেন যে মানুষটির কথা শুনবার জন্য এত উদগ্রীব, এত অপেক্ষা, এত আকাঙ্ক্ষা, সেই মানুষটি তো থাকছেনই, থাকছেন আজকের অতিথি বন্ধু। সো যেই নিয়মটি বললাম বন্ধু, সেই নিয়মে আপনি SMS করবেন। আর ফেসবুকে আমাদের অফিসিয়াল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/90.4dhakafm। এবং আপনাকে বলতে চাই বন্ধু, আপনি আমাদের এই পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7। এবং আপনাকে বলে দিতে চাই এটাও যে আপনি যে আমাদের রিয়েল পেজে লাইক দিবেন অবশ্যই, এবং রিয়েল পেজ কোনটা এবং খুঁজে পাবেন কিভাবে সেটাই বলতে চাই। আপনি দেখবেন যে অনেক ঢাকা FM এর পেজ আছে, সব কিন্তু রিয়েল না, সবই ফেক, রিয়েল একটা, এবং যেটাতে দেখবেন লাইকের পরিমাণ 49,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো প্লিজ ওটাতে লাইক করবেন, এবং একটু পরেই আমি ওখানটিতে পোস্ট আপলোড করছি। আর এই মুহূর্তে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি যখন তখন অনেক কিছু থাকছে বন্ধু, কোথাও যাবেন না, সাথেই থাকুন।
এই যে ভদ্রলোক, খবর রাখেন কিছু?
মানে চাকা সুপার হোয়াইট এর 500 গ্রাম ব্যাগে 100 গ্রাম ফ্রি।
বুঝছেন কিছু?
জি, চাকা সুপার হোয়াইট অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার।
মজাদার টক ঝাল মিষ্টি পোলার চাটনি ললি, দুষ্ট দুষ্ট চলি পোলার আইসক্রিম।
ফাইসুল সাহেবের একে গল্প, ছোট তার দুনিয়া, যাওয়া পাওয়া অল্প। ক্যামেরার খুনসুটি সেকেন্ড হ্যান্ড ওয়াট ভোট ইম জানতে চাইলে কম
এই আছে মোটামুটি
স্মার্টফোন সাথে পাচ্ছেন 3,110 টাকা সমমূল্যের বোনাস বিস্তারিত জানতে ভিজিট www.grameenphone.com চলো বহু গ্রামীণ ফোন
বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক
এই যে ভদ্রলোক খবর রাখেন কিছু
মানে চাকা সুপার হোয়াইট 500 গ্রাম প্যাকে 100 গ্রাম ফ্রি
বুঝছেন কিছু
জি চাকা সুপার হোয়াইট অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার
ফাইসুল সাহেবের একে গল্প ছোট তার দুনিয়া চাওয়া পাওয়া অল্প ক্যামেরার খুনসুটি সেকেন্ড হ্যান্ড ওয়াট ভোট ইম জানতে চাইলে কম
এই আছে মোটামুটি
একদিন লাগলো যে ধাক্কা এবার লাইফে মারণ ছক্কা
চলো
বহু গ্রামীণ ফোন
এই গভীর জঙ্গলে
আরে থাম চা এখন সহজে সবখানে
হ্যাঁ এখন ঘরে কিংবা বাইরে তারুণ্যে ভরা লাইফটাকে স্বাচ্ছন্দ্যে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি ব্যাগের স্মার্ট ব্যাগ যা মানে লাইফটা ভরপুর যা মানে ইস্পাহানি মির্জাপুর
কাজটা কত কঠিন
আর আমি তুমি কষ্ট করে ধো আর শুধু নোংরা করি
কখনো ভাবিনি আজও বলিনি লাগতে পারে খুব
আসলে হাজবেন্ড হিসেবে আমারই আগে বলা উচিত ছিল
আপনার
পরিবারের মতো আমরাও আপনাকে থ্যাংক ইউ জানাতে নিয়ে এসেছি চাকা অ্যাডভান্সড স্মার্টেস্ট এভার ফর্মুলা আর সবচেয়ে বেশি ক্লিনিং এজেন্ট আপনার কাপড় ধোয়ার কষ্ট কমায় বহুগুণ চাকা অ্যাডভান্সড ওয়াশিং পাউডার বাসায় চাকা নিয়ে যাওয়া মানেই জানিয়ে দেয়া থ্যাংক ইউ
মোটামুটি
একদিন লাগলো যে ধাক্কা এবার লাইফে মারণ ছক্কা
গ্রামীণ ফোন দিচ্ছে মাত্র 2,595 টাকায় ও কাপি আলো এবং 2,945 টাকায় লাভা আইরিস 505 বা 3G স্মার্টফোন সাথে পাচ্ছেন 3,110 টাকা সমমূল্যের বোনাস বিস্তারিত জানতে ভিজিট www.grameenphone.com
স্মার্ট আজ রাতারাতি আওয়াজ দিয়ে বলে
এই আছে
করছি ফাটাফাটি।
চলো বহুদূর গ্রামীণ ফোন
শুনছেন ঢাকা এফ এম 90.4, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, বরিশাল এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে ঢাকা এফ এম বাংলাদেশের বৃহত্তম এফ এম রেডিও নেটওয়ার্ক।
চা এই গভীর জঙ্গলে?
আরে থাম, চা এখন সহজে সবখানে।
হ্যাঁ, এখন ঘরে কিংবা বাইরে তারুণ্যে ভরা লাইফটাকে স্বাচ্ছন্দ্যে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি টি ব্যাগের স্মার্ট ব্যাগ। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর।
কাজটা কত কঠিন,
আর আমি তুমি কষ্ট করে ধো আর শুধু নোংরা করি।
কখনো ভাবিনি আজও বলিনি লাগতে পারে খুব নিউ।
আসলে হাজবেন্ড হিসেবে আমারই আগে বলা উচিত ছিল।
তবুও দিয়ে দিতে চাই আজ তোমায় মন থেকে একটা থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার পরিবারের মতো আমরাও আপনাকে থ্যাংক ইউ জানাতে নিয়ে এসেছি জাকা অ্যাডভান্সড, স্মার্টেস্ট এভার ফর্মুলা আর সবচেয়ে বেশি ক্লিনিং এজেন্ট। আপনার কাপড় ধোয়ার কষ্ট কমায় বহুগুণ জাকা অ্যাডভান্সড ওয়াশিং পাউডার। বাসায় জাকা নিয়ে যাওয়া মানেই জানিয়ে দেয়া থ্যাংক ইউ।
দুর্গন্ধের কারণে হাত উঁচু করতে এখন আর লজ্জার কিছু নেই। এলো নতুন লাইফ বয় লেমন ফ্রেশ, যা শরীরে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুদের থেকে দেয় দীর্ঘস্থায়ী সুরক্ষা।
ত্বকের উজ্জ্বলতাকে সুরক্ষিত রাখতে একাই যথেষ্ট, তাই বেরিয়ে পড়ো নিশ্চিন্তে।
ভালোবাসার বাংলাদেশ,
দ্যাটস রাইট, শুনছেন ভালোবাসার বাংলাদেশ আর চলছে আমাদের এই অনুষ্ঠানটি ঢাকা এফএম 90.4 থেকে। আছি মেঘলা আপনার সাথে এবং অবশ্যই অবশ্যই একটু পরে যুক্ত হবেন আপনারই পছন্দের মানুষটি গুরু হিতেশাম। এবং অলরেডি আজকের অতিথি বন্ধুর ছবি কিন্তু আপলোড করে দিয়েছি ফেসবুকে, যারা আছেন ফেসবুকে কানেক্টেড তারা কিন্তু দেখতে পাচ্ছেন। যারা এখনো কোনোভাবে কানেক্টেড না তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ কানেক্টেড হন আমাদের সাথে যেকোনো ওয়েতে, হয় SMS করতে পারেন আমাদেরকে, নয়তো ফেসবুকে কমেন্ট করতে পারেন এবং লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন। একে একে জানিয়ে দিচ্ছি নিয়মগুলো। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরটিতে। এবং বন্ধুদেরকে এখনো বলিনি কিন্তু বন্ধুরা ঠিকই তাদের নম্বরগুলি লিখে, নাম লিখে নম্বর লিখে SMS করছেন আমাদেরকে। অবশ্যই বন্ধু আমরা কিন্তু ফোনে আপনাদেরকে নিব, স্টুডিও থেকে আপনাদেরকে ফোন করব, তো সেই জন্য আপনি আপনার নাম আপনার নাম্বার আপনার ফোন নাম্বারটি লিখে আমাদেরকে SMS করুন 16260 এই নাম্বারটিতে, ওকে? যত খুশি ততবার। আর ফেসবুকে যে আপলোড করেছি সেটার অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি পেজের, www.facebook.com/90.4 ঢাকা FM। আবারও বলছি www.facebook.com/90.4 ঢাকা FM। এবং এই পেজটি আপনি খুঁজে পাবেন যেভাবে, সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে যাবেন, আপনি সেখানটিতে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলে অনেকগুলো ঢাকা এফএম এর নাম আসবে, কিন্তু সবগুলো তো আর রিয়েল না, রিয়েল একটা। এবং রিয়েল যেটা সেটা আপনি বুঝবেন লাইকিং এর পরিমাণ দেখে। এবং আমাদের রিয়েল পেজের লাইকিং হচ্ছে 49,000 প্লাস, এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং এখানটিতে বন্ধু এই পেজটিতে আপনি লাইক দিবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এটি আশা করছি আপনার কাছ থেকে। আর আজকে যে পোস্ট আপলোড করেছি বন্ধু সেখানটিতে আপনি লাইক করবেন, কমেন্ট করুন যত খুশি ততবার, আর চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। এবং আরো একবার আমি সেই কথাটি জানাতে চাই, যেটি হচ্ছে সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি ব্যাগের স্মার্ট ব্যাগ। তাই যেখানেই থাকুন, যেখানেই যান, ব্যাগ প্যাকে সবসময় সহজে সাথে রাখতে পারেন স্মার্ট ব্যাগটি। আর বন্ধুরা তো আছেনই সাথে, কিছু SMS এবং কমেন্ট নিয়ে নিচ্ছি। যেমন এই মুহূর্তে আছেন আমার সাথে বিলাস মগবাজার থেকে, আছেন আমাদের সাথে তপন কুমার, উনিও যুক্ত হয়েছেন আমাদের সাথে মগবাজার থেকে। টঙ্গী থেকে আছেন আমাদের সাথে নিলয় এবং সোহাগ আছেন আমাদের সাথে, আছেন রয় এবং যুক্ত হয়েছেন জাকির আল মাসুদ। কুমিল্লা থেকে আমাদেরকে শুনছেন হিমেল খান, আমাদের সবসময় শুনেন, কমেন্ট করেন, এবং আছেন চৌধুরী অর্কিড, এবং আছেন ইমূর্তি ইমরান যুক্ত হয়েছেন, ওকে, এবং ইয়াসিনও আছেন আমাদের সাথে, শাহিন আহমেদ আছেন, আছেন মোয়াজ্জেম এবং যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, সৈয়দ তাজউদ্দিন রকিব আছেন, মোহাম্মদ রেজাউল ইসলাম যুক্ত আছেন। এবং বন্ধু অবশ্যই আপনি আপনার ফোন নম্বরটি লিখে আমাদেরকে, আপনার নাম লিখে SMS করবেন 16260 এই নম্বরটিতে, ওকে। আর কাউকে অপেক্ষা করাতে চাই না, অপেক্ষার প্রহর শেষ হলো, আর আমি যেটা এখন করতে চাই বন্ধুরা জানে না, সেটা হলো ইটস টাইম টু ওয়েলকাম গুরু এতেশাম, এন্ড গুরু ওয়েলকাম করছি আপনাকে।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকের জন্য প্রার্থনা আমার অন্তরের একদম অন্তঃস্থল থেকে, পৌঁছে যাক এই প্রার্থনা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে, পৌঁছে যাক এই প্রার্থনা সমস্ত মানুষের জন্য যারা এখন বৃহস্পতি শুক্রবারই সন্ধিক্ষণে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে। ইথারে পৌঁছে যাচ্ছে ভালোবাসার বাংলাদেশের ভালোবাসার ফেরিওয়ালা, আমি এতেশাম সবসময় আপনাদের সাথে আছি। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ভালোবাসাকে খুব নির্দিষ্টভাবে চিত্রায়িত করা কখনোই কারো পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি। দেখলাম আমি আকস্মিক তোকে একটা গানের রিকোয়েস্ট করতে চাই বা করব আর কি, যদি তোর পক্ষে সম্ভব হয় গানটা এখন প্লে করা, আমি খুব খুশি হব। মোস্ট প্রবাবলি গানটা শ্রীকান্তের আমি তোর সাথে আছি, আমি তোর কাছেই আছি, সাথে বাছি কানামাছি খেলে যা।
ওকে, আমি ট্রাই করছি,
কারণ আমি বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন গান শুনতে শুনতে হঠাৎ গানটাতে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে পিনটা আটকে গেছে, ঘুরে ফিরে এই গানটার কলিতেই মাথার নিউরন ঘুরে ফিরে আসছে, আর আমার কাছে মনে হচ্ছে যে এই গানটাতে যেন স্পেশালি একটি মেয়ের পক্ষ থেকে একটা ছেলের কাছে ভালোবাসার যেই স্বরূপটা সে আবিষ্কার করতে চায়, সেই স্বরূপটাই হয়তো এখানে প্রতিভাত হয়েছে গানটার মধ্য দিয়ে। আমার কাছে এরকম মনে হয়েছে গানটা শুনে। তুই কি পারিস গানটি শোনাতে যদি তোর আর্কাইভে থেকে থাকে?
ওকে, আর্কাইভে মিসিং
মানে ছিল, হারিয়ে গেছে এরকম না, আসলে ছিল না,
ওকে, ছিল আর কি, মিসিং আর কি,
হোয়াটএভার। আমি এই গানটা শুনে আমার কাছে এরকমই মনে হয়েছে, হচ্ছে যে একটি মেয়ের কাছে একটি পুরুষ তখনই হয়তো কালপুরুষ হয়ে যায় যখন গানের এই সুর এবং কথাগুলো সত্যি দারুণ ভাবে কোনো পুরুষ ধারণ করতে পারে তার ভালোবাসার মানুষটির জন্য। গানটির শুরুটা এরকমই অনেকটা, যে আমি তোর কাছে আছি, সাথে বাঁচি, কানামাছি খেলে যা। এবং আমি অনুষ্ঠানটাও সামনের দিকে নিতে পারছি না জানিস, এমন ভাবেই আমার আটকে গেছে পিন আমার নিউরনের মধ্যে। মোস্ট প্রবাবলি গানটি শ্রীকান্ত আচার্যের, স্টেইল আমি গানটি হয়তো খুঁজবার চেষ্টা করতেছি গানটির, এবং আমি অপেক্ষা করছি তুই যদি গানটা আমাকে শুনতে সাহায্য করিস। এবং গানটি আমি ইউটিউবে সার্চ দেওয়ার চেষ্টা করি মেঘলা, না হলে কিন্তু প্রোগ্রামে সামনের দিকে আগানোর মতো মানে কি বলে আর কি, প্রণোদনাটাই হয়তো আমার কাছে আসবে না, তুই কিছু টেক্সট টাইপ আগে পড়ে ফেল।
ওকে, রাইট। অনেক বন্ধু আছেন, বন্ধুরা টেক্সট করছেন, একটা রিফ্রেশ দিয়ে দেখে নিই। আর নতুন কারা কারা জয়েন করেছেন আমাদের সাথে? ওকে, হিমেল আছেন, হিমেল, আচ্ছা এটা অন্য বন্ধু, অন্য আরেকটা হিমেল যুক্ত হয়েছেন। হিমেল নামের এই বন্ধুটি সবসময় আমাদের অনুষ্ঠান শুনেন এবং অনেক অনেকগুলো করে কমেন্ট করেন। আর আছেন চৈতি, এই মুহূর্তে আছেন অপূর্ব, সত্য সাহা যুক্ত হয়েছেন আমাদের কাছে।
আনফর্চুনেটলি মেঘলা, তুই তোর আর্কাইভ থেকে যেহেতু গানটা প্লে করিস নি, আমি সরাসরি ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে ইন্টারনেট থেকে আমার লিসনার্স কমিউনিটির জন্য গানটি শোনানোর চেষ্টা করছি। সাউন্ড কি মোটামুটি যাচ্ছে, শোনা যাচ্ছে?
হ্যাঁ যাচ্ছে একটু।
Yeah, finally you got it. Thank you. Okay. Thank you. Thanks to my Baroi.
Baroi, right.
The technical expert.
Exactly.
এই গানটা আমার পুরো দুইটা দিন কেড়ে নিয়েছে মেঘলা, জানিস?
আচ্ছা।
একটা কথা বললে তো অন্যরকম ভাববি, বাট বলতে মন চাচ্ছে। গানের ঠেলায় আমার মাঝে মাঝে মনে চলে মেয়ে হলে এরকম আমি একটা পুরুষ চাইতাম।
আমি তোর কাছে আছি, আমি তোর কাছে আছি, সাথেই বাঁচি, নানা মাঝি খেলে যায়। আমি তোর একা আকাশ, বুকের বাতাস যখন যা চাস আমি তাই। আমি তোর কাছে আছি,
ধর আমি বলবার চেষ্টা করছি, ধর যে আমার নাম লিজা, রাইট? আর আমার ভালোবাসার প্রেমিকের নাম ধর সোহেল। ওকে, দেন আমি সোহেলের কাছে এরকমই চাইবো যে আমি তোর কাছে আছি, তোর সাথে বাঁচি। আমি
ওই মেঘের মিড়ে পাখির নিড়ে ফিরে পাই, আমি তোর কাছে আছি।
মানে একটা পুরুষের পক্ষ থেকে এভাবেই সাপোর্ট দেওয়ার মানেই হচ্ছে ভালোবাসা, যে আমি তোর সাথে আছি, কাছে আছি, তুমি নিশ্চিন্তে কানামাছি খেলে যা। মানে ইউ শুড নট ওয়ারি অ্যাবাউট এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, কারণ তোর ভালোবাসার মানুষ সোহেল আছে, সো ইউ শুড নট ওয়ারি। লিজার জন্য তার কমিউনিকেশনটা সমস্ত বিশ্বের প্রেমিক যুগলের পক্ষ থেকে প্রেমিকার জন্য, আমি তোর স্বপ্ন ছুঁয়ে
সারা রাত নদীর জলে আমাদের গল্প দোলে, আমি তোর স্বপ্ন ছুঁয়ে থাকি দূর তারায় শুয়ে, সারা রাত নদীর জলে আমাদের গল্প দোলে।
তার মানে হচ্ছে যে কোনো ফরম্যাটে আমি তোর সাথে আছি, আমি তোর বুকের ভেতর, ভয় কি রে তোর,
আমি সেই ভোরে নতুন করে তোকে পেতে চাই,
আমি তোর ভোরের সুরে নতুন করে তোকে পেতে চাই। সুবে সাদিক, দ্য স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট কত নিশ্চিন্ত করে দিচ্ছে সোহেল তার ভালোবাসার লিজাকে। আমি তো সাথে আছি, কাছে বাঁচি, তুই শুধু কানামাছি খেলে যা। আমি তোর সব হারাতে,
বাজি রোজ ব্যথার মতো দোতারার দুই তারে, আসলে তুই তো আমি ব্যথাটাই গাইতে পারে, বাজি রোজ ব্যথার মতো দোতারার দুইটি তারে, আসলে তুই তো আমি ব্যথাটাই গাইতে পারে। আমি তোর ছন্দ তুলি, আমি তোর স্পন্দে দুলি,
ছন্দ আমি তুলি বাট তোর আবার স্পন্দে আমি দুলি,
শুধু নতুন করে যাই, আমি তোর কাছে আছি, আমি তোর কাছে আছি, সাথে বাঁচি, নানা মাছি খেলে যাই।
আমি তোর একার আকাশ বুকের বাতাস যখন যাচাস
যখন যাচাস আমি তখন তা যে কোনো ফর্মে প্রেমিক প্রেমিকার মতো হয়ে যায়
আমি তোর একার আকাশ বুকের বাতাস যখন যাচাস আমি
যখন আর কোনো পুরুষ পুরুষ থাকে না বুঝছিস কাল পুরুষ হয়ে যায় সেই প্রেমিকের প্রেমিকার জন্য সো এইরকম ভালোবাসার তাগিদেই এরকম ভালোবাসার মানুষেই এরকম ভালোবাসাকে পাবার জন্যই পাগল হয়েছিল মেয়েটি মেয়েটির নাম লিজাই তো ছিল না গত অনুষ্ঠানের আগের অনুষ্ঠান এবং এ মেয়েটি পাগলের মতো কান্নাকাটি করেছিল মনে আছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর প্রত্যেকটা ইকুইপমেন্ট ভিজিয়ে দিয়েছিল কি পরিমাণ কান্না কি পরিমাণ চোখের পানি কি দীর্ঘ নিঃশ্বাস এবং যে ছেলেটির জন্য কান্নাকাটি করেছিল আমার মাথায় কিন্তু এমনি এমনি আসেনি তারা সবসময় মাথার মধ্যে ঘুরতেছি ছেলেটির নাম ছিল সোহেল রাইট তার তাদের বৈবাহিক সম্পর্ক মাত্র দশ মাস নাকি
নারকম
দুই দিন তারপরে তো আলাদা হয়ে যাওয়া এবং মেহেদির রং পর্যন্ত ফিকে হয়নি যখন স্টুডিওতে ছিল তখনও মেহেদির রংটা একদম একদম তখনও এতটুকু ফিকে হয়নি এবং বারবার আমি একরকমের লজ্জাহীন ভাবে নি লজ্জের মতো এটাকে এর সাথে অ্যাকুরেট শব্দটা কি বলবো এটা একেবারে কেমন টাইপের আর কিভাবে আমি যেন বারবার অনুরোধ করতেছিলাম অনুনয় বিনয় করছিলাম যে সোহেলকে যদি ফোনে পাওয়া যায় আমরা মনে হয় বেশ কয়েকবার প্রায় বহুবার আমরা ফোনে ট্রাই করেছি বাট এই আশাতে লাস্ট অনুষ্ঠান শেষ করেছিলাম যে তাদের এই বৈবাহিক সম্পর্কটা বেঁচে যাক হয়তো কোনো না কোনো ভাবে সে রেসপন্স করবে সম্পর্কটা ঠিক হয়ে যাবে ফরচুনেটলি ভেরি ফরচুনেটলি এই ঘটনাটির সাথে যারা স্টুডিওর এই অনুষ্ঠানটির সাথে যারা কানেক্টেড ছিলেন সেই দিন বাংলাদেশ এবং দেশের বাইরে মিলিয়ন অফ লিসেনার্স যারা এই অনুষ্ঠানটি শুনেছেন সবার মধ্যে কিন্তু এই কষ্টটা সমানভাবে অনুনয়িত হয়েছে সবাই তার দুঃখে দুঃখী হয়েছেন সবাই কান্নায় বুক ভাসিয়েছেন লিজার সাথে বারবার জানতে চেয়েছেন মেয়েটি আছে কেমন একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে এত বেশি ভালোবাসতে পারে কিভাবে কারো জন্য ভালোবাসায় এভাবে পাগল হতে পারে কিভাবে একটা মানুষ আর একটা মানুষ কিভাবে পাগলের মতো চাইতে পারে ফাইনালি সেই মেয়েটির হয়ে আমরাও কান্নাকাটি করেছি আমিও চেয়েছি ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়িয়ে ভালোবাসার ফেরিওয়ালা হয়ে এ ভালোবাসার বারোটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তাকে কোনোভাবে আমরা ফোনে পাইনি বা আশায় আমরা অনুষ্ঠানটা শেষ করেছিলাম হয়তো সে কোনো না কোনোভাবে কানেক্ট করবে অ্যান্ড ফাইনালি আপনাদের আপনারা ডিজার্ভ করেন এটা যারা যাদেরকে আমি কষ্ট দিয়েছি রাত বিরাতে জাগিয়ে এভাবে সেই মেয়েটির কান্না শুনিয়ে আপনারা ডিজার্ভ করেন এই গুড নিউজটা যে তাদের সাথে কথা বলা শুরু হয়েছে সোহেল যোগাযোগ করেছে লিজার সাথে এবং ফাইনালি তাদের সাথে ফ্রিকোয়েন্ট কমিউনিকেশন হচ্ছে আমরা আশান্বিত হয়েছি স্বপ্ন দেখছি হয়তো আবার সুরে বাঁশি বাজবে একটু ফোনে নিয়ে নিই লিজাকে এবং এই গুড নিউজটা তার মুখ থেকে শুনি যে কতটুকু কি হয়েছে প্রোগ্রেসটা কি আমরা যেহেতু রেগুলার ফলো আপ করি আমাদের অনুষ্ঠানে যিনি থাকেন তাকে নিয়ে রেগুলার ফলো আপ করি সো আমরা চেষ্টা করছি লিজাকে সরাসরি ফোনে নেওয়ার লিজার এখন যে মুহূর্তে যে জায়গাতে আছেন সেখান থেকে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে সো হয়তো কথা বলতে গিয়ে ডিসকানেক্ট হতে পারে আবার আমাদের রিকানেক্ট করতে হবে কিন্তু অ্যাটলিস্ট যে মেসেজটা লিজা আপাতত দিতে চায় যে আপাতত প্রোগ্রেসটা কি ঘটনার সেই মেসেজটা আমাদের আমার মনে হয় আমার লিসনার্স কমিউনিটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনতেছে তারা এটা ডিজার্ভ করে তাদের কাছে আমরা এই তথ্যটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সরাসরি লিজার মুখ থেকে আরেকবার আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমার বন্ধুরা লিজা এসেছিলেন গত সপ্তাহের আগের সপ্তাহে এবং সোহেল এবং লিজার স্বামী স্ত্রী তাদের স্বামী স্ত্রীর এই সম্পর্কটি মাত্র কিছুদিনের ব্যবধানে সেপারেশনের দিকে চলে যাওয়ার মতো অবস্থা যার মেহেদির রং এখনো ফিকে হয়নি সে মেয়েটি প্রচন্ড কান্নাকাটি করে তার স্বামীকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু ফাইনালি আমরা কোনোভাবেই সোহেলকে ফোনে পাইনি বাট আশা ছাড়িনি হয়তো সবকিছু ঠিক হবে প্রত্যাশায় অ্যান্ড ফাইনালি আমরা যতটুকু ফলো আপ করে জানতে পেরেছি গত দুই সপ্তাহে যে লিজার সাথে আবার কমিউনিকেট করছে সোহেল এবং সবকিছু আবার সেটেল ডাউন হবে সেরকম আশা আমরা আপাতত রাখতে চলেছি সরাসরি এখন লিজার সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি ওভার ফোনে যদিও লিজা এমন একটি জায়গাতে আছেন এত দূরে আছেন যেখানে হয়তো নেটওয়ার্কের একটু প্রবলেম আছে সো আমরা এখন ফোনে নেওয়ার চেষ্টা করছি লিজাকে এবং তার কাছ থেকে আমরা আপডেট নিতে চাইব এখন এই রিলেটেড কিছু ফোন আমরা হয়তো নিতে পারি মেঘলা লিজার সাথে কথা বলার পর এবং যদি কিছু টেক্সটে রিলেটেড আসে সেই টেক্সটগুলো আমরা হয়তো পড়তে পারি।
অফকোর্স মাঝে মাঝে যেহেতু আমাদের সার্ভার জ্যাম হয়ে যায়, আমরা তখন ওই যে বলি বন্ধুদেরকে যে আপনাদের ফোন নাম্বারটি সহ আপনার নাম সহ ফোন নাম্বারটি লিখে আমাদেরকে 16260 তে SMS করুন, এবং অনেকেই করছেন, সো এই রিলেটেড আমরা ফোন কল এখান থেকেও করতে পারি। অ্যান্ড কিছু SMS আমি পড়ছি। যা মোহাম্মদ জহিরুল আছেন আমাদের সাথে এবং উনি লিখেছেন যে উনি আমাদের এই অনুষ্ঠানটি সবসময় শোনেন এবং সাথে আছেন, লিজার কথা শুনবেন, বসে আছেন উনি অপেক্ষা করছেন। আব্দুল হালিম আছেন নারায়ণ গঞ্জ থেকে আছেন আমাদের সাথে।
আমার বন্ধুরা তো কানেক্ট করতে পারছে লিজা কোন
এক্স্যাক্টলি। ওকে, এন্ড রাজু আছেন রংপুর থেকে আছেন আমার সাথে আমাদের সাথে এই মুহূর্তে। হাফিজ উনি সিলেট থেকে যুক্ত হয়েছেন। চন্দন আছে নবাবগঞ্জ ঢাকা থেকে এবং লিখেছেন যে ওকে আমরা কেমন আছি এটা জানতে চেয়েছেন এবং অতিথি বন্ধুকে অনেক ভালো লাগছে সেটাই লিখেছেন। আছেন আমাদের সাথে অভি, উনি হবিগঞ্জ থেকে আছেন আমাদের সাথে। সোহেলও যুক্ত হয়েছেন আমাদের সাথে রাজশাহী থেকে। ফরহাদ আছেন রংপুর থেকে। মোহাম্মদ বেলাল খানও আছেন আমাদের সাথে রংপুর থেকে। মোহাম্মদ আব্দুল সালাম চিটাগং থেকে যুক্ত হয়েছেন এবং উনি জানিয়েছেন যে গুরুর সাথে কথা বলতে চান। তো বন্ধু, এর জন্য কিন্তু আপনাকে আপনার ফোন নাম্বারটি লিখে আমাদেরকে SMS করতে হবে 16260 এই নাম্বারটিতে। আর বন্ধু, আপনাকে আরো একবার বলে দিতে চাই আমাদেরকে SMS পাঠানোর নিয়ম। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং যদি আপনি কথা বলতে চান গুরুর সাথে এবং আজকের অতিথি বন্ধুর সাথে, এবং আমরা যেহেতু লিজাকে কানেক্ট করতে চেষ্টা করছি, সেই লিজার সাথে যদি লিজাকে নিয়ে কোনো কথা বলতে চান, অবশ্যই আপনি আপনার ফোন নাম্বারটি এবং আপনার নামটি আমাদেরকে SMS করে পাঠাবেন 16260 তে। ওকে, এন্ড যদি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, তাহলে আপনাকে SMS করতে হবে এবং সেটার নিয়ম বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আর একটি অপশন আছে আমাদের সাথে কানেক্ট হবার, এবং সেটি হচ্ছে ফেসবুক। সো আমাদের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি আপনাকে বলতে চাই, www.facebook.com/90.4dhakafm। এবং অনেক অনেক ফেক পেজ আছে ঢাকা এফ এম এর, রিয়েল ফ্যান পেজ একটু আগে আমি বলছিলাম 48,000 প্লাস, এখন গিয়ে দাঁড়িয়েছে সেটা 50,000 প্লাস। সো আপনি কিন্তু দেখবেন যে যেই পেজের লাইকিং এর পরিমাণ হচ্ছে 50,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো সেখানটিতে বন্ধু আপনি লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকবেন, সেটি আশা করছি। আর অনেক অনেক
আমরা এখন স্টিল ফোনের জন্য ওয়েট করছি স্পেশালি লিজার সাথে কথা বলার জন্য, লিজার আপডেটটা নেওয়ার জন্য। তার আগে বলেছি যে নেটওয়ার্কের একটু সীমাবদ্ধতার কারণে লিজা যেখানে আছে সেখানে ফোনে কানেক্ট করাটা একটু প্রবলেম হচ্ছে। আমি সেই ফাঁকে অনেক অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি স্পেশালি SSC পরীক্ষায় যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, কিন্তু যারা ভালো আছে তার চাইতে আমার চোখ যায় যারা বেশি কষ্টে আছে তাদের দিকে। কারণ এই পরীক্ষাটিকে ঘিরে, স্পেশাল SSC এবং HSC এই দুটি পরীক্ষাকে ঘিরে যে পরিমাণ তুলকালাম কাণ্ড চলে, যে পরিমাণ ইঁদুর দৌড়ে ব্যস্ত হয়ে যায় আমরা, জানা বোঝা বা জ্ঞানের আওতায় নিজেকে নিয়ে আসা কতটুকু ইম্পর্টেন্ট আমি জানি না, বাট রেজাল্ট ভালো করতে হবে সেটার জন্য যত বেশি আমরা ফোকাসড হয়ে যাই তখন এই প্রেশারটা অনেকেই হয়তো নিতে পারে না। এবং আমি এইবারও আমি যতদূর জানি যে কিছু এমন কিছু দুর্ঘটনা ঘটে গেছে, অনেকে হয়তো এ ধরনের কাজ করতেও পিছপা হয় না যে নিজের জীবনটাকে হয়তো শেষ করে দেবো যেহেতু আমার রেজাল্ট মন মতো কেন হলো না। এ ধরনের কাজের ভেতর দিয়ে, অনাকাঙ্ক্ষিত ধরনের কাজের ভেতর দিয়ে অনেকে চলে যায় যেটা সত্যি দুঃখজনক, সত্যি মেনে নেওয়ার মতো না। সো আমাদের মাইন্ডসেটটা যেন এরকম কখনোই না হয়, এ ধরনের পরিস্থিতিতে কাউকেই যেন না পড়তে হয়। সো এটা একটা মেসেজ আমাদের পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা ভালো ফল করেছে তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি আগামী দিনগুলোতে।
ওকে, SMS এর নিয়মগুলো বলছি, আর বলা তো হয়ে গেছে, এখন কিছু SMS পড়বো। তুহিন আছেন রংপুর থেকে, লিজার প্রতি রইল অনেক অনেক শুভকামনা, এটি লিখেছেন। এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে মিনহাজ, এবং যুক্ত হয়েছেন ওকে পলি, উনি আছেন আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে। বাপ্পি আছেন ময়মনসিংহ থেকে। বন্ধু অবশ্যই অবশ্যই আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলোতে আপনি SMS করবেন, আপনি যদি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, এবং আপনি যদি কথা বলতে চান গুরুর সাথে আজকের অতিথি বন্ধুর সাথে তাহলে। আর অবশ্যই বন্ধু আপনি আমাদের ফেসবুক ফ্যান পেজে তো অবশ্যই লাইক দিবেন, সেক্ষেত্রে আরো একবার জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি www.facebook.com/90.4dhakafm এবং যে পেজে আপনি দেখবেন লাইকিং এর পরিমাণ 50,000 প্লাস সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন।
মজাদার টক ঝাল মিষ্টি পোলার চাটনি ললি, দুষ্ট দুষ্ট চলি পোলার আইসক্রিম।
জার্ম জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ, আর পান দুর্দান্ত ফ্রেশনেস এর সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
এতক্ষণ সময় লাগে, ধ্যান এসবের দরকার নেই, নে রিভাইভ টালকম পাউডার। মজাদার টক ঝাল মিষ্টি পোলার চাটনি ললি, দুষ্ট দুষ্ট চলি পোলার আইসক্রিম।
বাংলাদেশ চ্যালেঞ্জে ফেয়ার এন্ড লাভলিকে হারাতে পারেনি কেউ। এখন আমরা চ্যালেঞ্জ করছি সারা পৃথিবীকে, দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক। মুখে এক পাশে ফেয়ার এন্ড লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার এন্ড লাভলি আনবিটেবল। তো এবার অন্য কোনো দেশে যাই। ফেয়ার এন্ড লাভলি, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ।
ঢাকা FM 90.4, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, বরিশাল এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে ঢাকা FM বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক।
এই গভীর জঙ্গলে?
আরে থাম, চা এখন সহজে সবখানে।
হ্যাঁ, এখন ঘরে কিংবা বাইরে তারুণ্যে ভরা লাইফটাকে স্বাচ্ছন্দ্যে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি ব্যাগের স্মার্ট ব্যাগ। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর।
এই যে ভদ্রলোক, খবর রাখেন কিছু?
মানে চাকা সুপার হোয়াইট এর 500 গ্রাম ব্যাগে 100 গ্রাম ফ্রি।
বুঝছেন কিছু?
জি, চাকা সুপার হোয়াইট অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার।
ফাইজুল সাহেবের একে গল্প, ছোট তার দুনিয়া, যাওয়া পাওয়া অল্প, ক্যামেরার খুন শুটি, সেকেন্ড হ্যান্ড ওয়াট ভোট, জানতে চাইলে কম
আছে মোটামুটি।
একদিন লাগলো যে ধাক্কা, এবার লাইফে মারুন চক্কা।
ভাই সব গ্রামীণ ফোন দিচ্ছে মাত্র 2595 টাকায় ও কাপে আলো এবং 2945 টাকায় লাভা আইরিস 505 বা ডাবাতি 3G স্মার্টফোন, সাথে পাচ্ছেন 3,110 টাকা সমমূল্যের বোনাস। বিস্তারিত জানতে ভিজিট www.gramminphone.com।
এই আছি ফাটাফাটি,
চালো বহুদু গ্রামীণ ফোন।
ভালোবাসার বাংলাদেশ,
ইয়েস ফ্রেন্ড, সবাইকে আর একবার ওয়েলকাম করে নিচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, আছেন গুরু হিতেশাম এই মুহূর্তে, এবং আছেন আজকের অতিথি বন্ধু, এবং আছি আমি মেঘলা আপনার সাথে। আর বন্ধুরা অবশ্যই আপনিও আছেন সাথে, এসএমএস করছেন, কমেন্ট করছেন। সো কিছু এসএমএস পড়ে নিতে চাই। আমার সাথে আছেন এই মুহূর্তে অপু, লিখেছেন যে আমাদের এই অনুষ্ঠানটা শোনার জন্য উনি অনেক অপেক্ষা করে থাকেন 6টা দিন, এবং ফাইনালি উনি গুরু ভয়েস শুনছেন, গুরু কণ্ঠ, এবং ওনার অনেক ভালো লাগছে, এবং উনি অনেক এক্সাইটেড। আজকের অতিথি বন্ধুর কথাও লিখেছেন যে অনেক সুন্দর লাগছে। অ্যান্ড রাশেদা আমাদের সাথে আছেন, উনিও সেম কথাটি লিখেছেন, গল্প কখন শুরু হবে সেটার অপেক্ষায় উনি আছেন। এবং সীমান্ত লিখেছেন যে আনফরচুনেটলি কেন পাওয়া যাচ্ছে না লিজা আপুকে, কেন এত নেটওয়ার্কের প্রবলেম, কেন যে এত নেটওয়ার্কের প্রবলেম, কি করে যে বলি। অ্যান্ড মেহেদি হাসান শান্ত আছেন মিরপুর থেকে, উনি আমাদেরকে শুনছেন, এবং আছেন রাজিবুল ইসলাম রাজ, আজকের বৃষ্টিটা অনেক সুন্দরভাবে উনি ফিল করেছেন সেটা লিখেছেন, এবং আছেন আমাদের সাথে অর্ণব, জানিয়েছেন যে উনি অপেক্ষা করছেন লিজা আপুর সাথে ফোনে কানেক্ট কখন হবে, কখন উনার কথা শুনতে পারবেন, এবং কখন অতিথি বন্ধুর কথা শুনবেন, সেই কথাটি লিখেছেন উনি। হাসিবুল হাসানও আছেন আমাদের সাথে, এবং আছেন এই মুহূর্তে শান্ত, ওকে, এবং আছেন হাসনাইন আহমেদ, মোহাম্মদ ইব্রাহিমও যুক্ত হয়েছেন, মিরপুর থেকে আমাদেরকে শুনছেন। মোহাম্মদ নুরুল্লাহ আছেন আমাদের সাথে, উনি সিলেট থেকে আমাদেরকে শুনছেন। আনাদি আছেন আমাদের সাথে এই মুহূর্তে, এবং আছেন তাসকিন তাবাসুম মমি, এবং জানিয়েছেন যে উনি গুরুকে অনেক মিস করেন 6টা দিন, এটাই লিখেছেন, এবং মিস করছেন আজকের অতিথি বন্ধুর গল্প শুনবেন, এবং একই সাথে উনি জানিয়েছেন যে লিজা আপুকে কখন কানেক্ট করা হবে, ওয়েট করছেন। এবং মোহাম্মদ মেহেদি হাসান লিখেছেন যে ওকে, ওয়েট করছি লিজা আপুর কখন কানেক্ট হবে সেটার জন্য, এবং আজকের অতিথি বন্ধুর জন্য। আছেন এই মুহূর্তে এইচ এম রাকিব, লিপন ইসলামও আছেন আমাদের সাথে, রংপুর থেকে উনি যুক্ত হয়েছেন, এবং আছেন এই মুহূর্তে মোহাম্মদ তাজমুল, শামীম হাসান আছেন কুমিল্লা থেকে, মোহাম্মদ জাহিদুল ইসলাম আছেন, উনি আমাদের সাথে আছেন ওকে নরসিংদী থেকে, মোহাম্মদ রাশিদ নীল আছেন এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে। ও হিমিল, অনেকগুলো আমাদেরকে কমেন্ট করছেন, অনেক 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 কমেন্ট, সো উনার কমেন্টই বারবার আমার সামনে আসছেন, থ্যাংক ইউ হিমিল। অ্যান্ড আছেন আরো অনেক বন্ধু, একবার রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই কারা কারা যুক্ত হয়েছেন। এবং রুমা আছেন আমাদের সাথে পল্লবী থেকে, লিখেছেন খুব ভালো লাগছে লিজার গুড নিউজটা শুনে, ওকে গুরু অ্যান্ড মেঘলা আপুর জন্য শুভেচ্ছা। অ্যান্ড মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী আছেন আমাদের সাথে বগুড়া থেকে শুনছেন, উনি ওনার ফোন নাম্বারটি লিখেছেন। অ্যান্ড আছেন এই মুহূর্তে হাসান কুমিল্লা থেকে, এবং ওকে তুলসী আছেন আমাদের সাথে সিলেট থেকে, আছেন আমাদের সাথে আরেকজন রুমা, উনি মিরপুর থেকে যুক্ত হয়েছেন, আগের জন ছিলেন মিরপুর পল্লবী থেকে, এবার লিখেছেন শুধু মিরপুর, ওকে। অ্যান্ড নোমান আছেন আমাদের সাথে রংপুর থেকে, রংপুরের অনেক বন্ধুরা আছেন, সিলেটেরও অনেক বন্ধু আছেন। আছেন এই মুহূর্তে বিন্দু ফরিদপুর থেকে, লিখেছেন লিজা আর সোহেলের তো ওকে, লিজা আর সোহেল লিজার কাছে ফিরে আসলো, এটা অনেক ভালো লেগেছে ওনার কাছে, আর লিজার সাথে কথা বলবার জন্য উনি অপেক্ষা করছেন। আছেন শুভ আমার সাথে, জিয়াউল হাসানও যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবং এই মুহূর্তে আছেন আমাদের সাথে রুহুল আমিন, উনিও রংপুর থেকে যুক্ত হয়েছেন। আর বন্ধু আপনাকে আরো একবার বলতে চাই কিভাবে আমাদের সাথে কানেক্টেড হবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি বলছি আপনাকে, www.facebook.com/।
আমরা কিন্তু এখন পর্যন্ত ওয়েট করতেছি মেঘলা, আমরা যদিও জানতাম যে যে জায়গাতে আছে, যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে লিজার সাথে কথা বলা দরকার, লিজার পক্ষ থেকে আপডেট নেওয়া দরকার, কারণ অনেকেই দেখলাম যে টেক্সটের মাধ্যমে বলবার চেষ্টা করেছে যে লিজা এখন কেমন আছে সেটি জানা খুব দরকার। এবং আমাদেরও কিন্তু এটি নৈতিক দায়িত্ব যে আমরা যেভাবে আমাদের গেস্টকে সাথে নিয়ে আমাদের লিসনার্সদের কাছে পৌঁছে যাই, যে পরিমাণ কষ্ট আমাদের লিসনাররা পায়, কারো রাত খারাপ করে দেওয়া, কারো ঘুম হবে না, নির্ঘুম বা বসে থাকবে, কষ্ট পাবে, সেটি আমাদের কোনোভাবেই কাম্য না। কিন্তু সকলের একজোট হওয়ার কারণে যদি কেউ কারো ভালো লাগার কারণ হতে পারি আমরা, সেটি কিন্তু অনেক বেশি পাওয়া। সেই আশাতে আমরা অপেক্ষায় থাকি, আমরা ফলো আপ করি আমাদের গেস্টদের সাথে। ফাইনালি আমরা এই গুড নিউজটা পেয়েছি যে লিজার যার সাথে বিয়ে হয়েছে, সেই বৈবাহিক সূত্রে যিনি স্বামী তাকে আমরা চেষ্টা করছিলাম ফোনে নেয়া, সোহেলকে কোনোভাবেই ফোনে আমরা পাইনি, কিন্তু গত কয়েকদিন ধরে সোহেল আবার নতুন করে লিজার সাথে যোগাযোগ করা শুরু করেছে। এবং শুধু তাই না যে সবকিছু ঠিক হয়ে যাবে নাকি এই মর্মে সে কথা দিয়েছে,
সেই কথাটি লিজার মুখ থেকে সরাসরি আমরা আমাদের লিসনার্স এই বন্ধুদের কাছে পৌঁছে দিব, সেই আশা নিয়েই লিজার সাথে যোগাযোগ করবার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা, কিন্তু কোনোভাবেই কানেক্ট করতে পাচ্ছি না। যদিও লিজা তখনই বলছিল যে আমার এখানে
বলছিলেন উনি যে আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে নেটওয়ার্কের সমস্যা হয়,
সে যে জায়গাতে থাকে সেই
জায়গায় লোডশেডিং ছিল, পাওয়ার কাট, যেটার জন্য উনি মোবাইলেও চার্জ দিতে পারেননি, এরকম কথা বলছিলেন।
আচ্ছা, সেইটাই একটা প্রবলেম আর কি, যদি কোনো না কোনো ভাবে তাকে আমরা কানেক্ট করতে নাই পারি, তাহলে আজকে সারা অনুষ্ঠান চলাকালীন পুরো সময় চেষ্টা থাকবে তাকে কোনোভাবে কানেক্ট করতে পারি কিনা তার জন্য। আর যদি আজকে না পারি তাহলে ওয়ান ওয়ার্ডস নেক্সট প্রোগ্রাম বা কোনো একটা প্রোগ্রামে তাকে আমরা অবশ্যই কানেক্ট করে আমাদের লিসনারদের সাথে যোগাযোগ করিয়ে দিব এবং তার মুখ থেকে সরাসরি সে আপডেটটা নিব। আমরা কিছু টেক্সট তো নিচ্ছি, সেই সাথে আমরা কিছু ফোন কলও নিতে পারি, যেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই করে থাকি আমার লিসনারদের সাথে। কিছু ফোন কল আমরা নিতে পারি, স্পেশালি লিজা রিলেটেড কোনো কথা যদি কেউ বলতে চায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি মনপুরা থেকে।
মনপুরা? বাহ, কলিজা ঠান্ডা করা নাম। মনপুরা ওই সিনেমাটি কি এলাকার নামে হয়েছে? বলছি যে অনেক অনেক মানে কি বলবো, কলিজা ঠান্ডা করা এলাকায় থাকেন আপনি, নাম শুনেই তো মন ভালো হয়ে গেল। লাস্ট যে
অনেকবার ট্রাই করতেছি কিন্তু পাইতেছি
না, যে সিনেমাটা আমরা দেখেছি মনপুরা। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে মনপুরা যে সিনেমাটা আমরা দেখেছি সেটি কি আপনাদের এলাকাকে ইন্সপায়ার করেই নামটা রাখা?
আমাদের এলাকায়।
আচ্ছা আচ্ছা, তো কেমন আছেন মনপুরার এই বন্ধু, ভালো আছেন তো? না
জি, অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
ওকে, আমরা লিজার বিষয় নিয়ে কথা বলছিলাম, যে লিজার ব্যাপারটা, আপনি কি লিজার অনুষ্ঠানটি শুনেছিলেন? গত সপ্তাহের আগের সপ্তাহে অনুষ্ঠানটি হয়েছিল। সেই সেই লিজার ব্যাপারে আমরা যতটুকু আপডেট পেয়েছি আলহামদুলিল্লাহ, সে তার সাথে আবার নতুন করে তার স্বামীর কথা বলা শুরু হয়েছে এবং সবকিছু মনে হয় ঠিক হয়ে যাবে যতটুকু শুনতে আমরা পেরেছি। তার সাথে চেষ্টা চলছে ফোনে যোগাযোগ করার, এই আপডেটটা সে সরাসরি মানে ফোনের মাধ্যমে সে দিতে চায়, তার সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে শোনার পরে? নিঃসন্দেহে ভালো লাগতেছে এখন?
আমার তো অনেক মানে আনন্দিত।
ওকে, শারমিন ছিল পরবর্তী অনুষ্ঠানে, শারমিনের ব্যাপারেও আমরা কোন আপডেট থাকলে নেক্সট কোন প্রোগ্রামে অবশ্যই আপনাদেরকে আপডেট দিব। আপাতত আমরা লিজার প্রসঙ্গে এতটুকুই আপডেট ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভালোবাসা বাংলাদেশের সাথে কানেক্টেড হওয়ার জন্য।
প্রত্যেক অনুষ্ঠানে শুনতেছি আপনাদের, কিন্তু আমি আপনাদের অনেকবার মানে কল করবো,
যে জি আপনি ফোন করবেন আর আমি তো আসি রিসিভ করবার জন্য। বাট প্রবলেম হচ্ছে থাউজেন্ডস অফ ফোন কল একসাথে হিট করে, সব সময় সুযোগ হয়ে ওঠে না ফোন কল পাওয়া। নেক্সট ফোন কলে চলে যাচ্ছি, লিজা রিলেটেড যদি কোনো ফিডব্যাক কারো দেওয়ার থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু, আমি নয়ন বলছিলাম রংপুর থেকে।
এ নয়ন, কি খবর? এর আগে কি কথা হয়েছে নয়নের সাথে রংপুরের? বলি যে এর আগে কি নয়নের সাথে কথা হয়েছে কি আমার রংপুরের নয়ন, নাকি ফার্স্ট টাইম?
না গুরু, অনেক চেষ্টা করছি আসলে পারিনি।
আচ্ছা, আজকে লিজার ব্যাপারে অবশ্যই আপনি ওয়াকিফাল, আমরা চেষ্টা করছি লিজাকে ফোনে পাওয়া যায় কিনা এবং ফাইনালি লিজার সবকিছু ঠিক হয়ে যাচ্ছে শুনে আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন?
খুবই ভালো লাগছে গুরু, এটা আসলে মানবতার জয় গুরু, আসলে মানুষ।
বাহ, ভালো বললেন তো, বাহ ভালো কথা বলেন তো আপনি। যে
গুরু, তো আমি আসলে
নাটোরের
উত্তরা ওই যে গণভবন, ভালো আছে ওই জায়গাটা?
হ্যাঁ, সব ঠিক আছে। অনেক কষ্টের মাঝে আপনাদের শুনছি।
এখনো ঝড় বৃষ্টি হচ্ছে?
প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে।
শিলাবৃষ্টি?
এর আগে আপনার সঙ্গে কথা বলছিলাম, নায়ক নীরব ভাই আসছিল সেদিন, শুনে পাচ্ছিলাম, আজকে আমার দ্বিতীয়।
আচ্ছা, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন?
হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম, আমরা তো সবার গল্প শুনি, তবে আপনাদের নিজেদের তো কিছু গল্প থাকে, সেগুলো যদি একটু শোনাবেন।
স্পেশালি আমারটা, রাইট? মেঘলাটা হচ্ছে একদম সিল ছাপ্পড় মারা, প্রেম করে বিয়ে করেছে। আমারটার গল্প আমি মাঝে সাঝেই বলে দিই, আমি সুযোগ পেলে আবার বলে দেবো, সুযোগ পেলেই বলবার চেষ্টা করি। আপাতত আপনার জন্য আমার অনেক অনেক দোয়া, সেফ থাকুন,
একবার হাসি না? আচ্ছা একবার দিচ্ছি, যদি আপনি শেলা বৃষ্টির ভয়টা আপনার এটাতে দূর হয়। কারেন্ট আছে তো সুমন মাহবুব? তাহলে দেখেন মনে হয় না যে পেতনির আসর করলো আপনার শরীর, এরকম না হয় এই হাসির শব্দ শুনে। এনিওয়ে আপনার জন্য মেঘলা, ওয়ান টু থ্রি গো। আমি দেখেন বাসবাগানে কিন্তু একটা পেতনি জ্বলতেছে, জানালা দিয়ে খেয়াল করেন। জি জি, এই প্রথম আমিও দেখলাম কোন মানুষ কোন পেত্রীর প্রেমে পড়লো।
হাসি শুনে
প্রেমে যখন পড়ছেন তো ভালোবাসে আপনি মারা যান, মূর্ছা যান আপনি, দে আরেকবার শেষ করে দে। আমাদের সাথে ছিলেন নাটোর থেকে সুমন মাহবুব। নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম।
অপেক্ষা করি ভাই আপনাদের কথা শোনার জন্য, অনুষ্ঠান শোনার জন্য, এতটাই ভালো লাগে। আমি অনেক কষ্ট করে আর আগে শুনতাম।
জি, বাট আপনার জন্য আমার প্রচন্ড শিলা বৃষ্টির ভেতর দিয়ে যাচ্ছে এখন নাটোর। জি, আমরা নেক্সট ফোন কলে যাচ্ছি। মেঘলা,
ফোন কল নিতে চেষ্টা করছি, জ্যাম হয়ে।
পরবর্তী ফোন কল। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। জি, আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি শাহিনী বলছিলাম, মতিঝিল থেকে।
হে শাহিনী, কি খবর, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, ভালো আছেন?
জি, ভালো আছি। আপনাকে একটা আপডেট অলরেডি দিয়েছি লিজার ব্যাপারে, কেমন লাগছে জানার পর যে তার সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, আবার পূর্বতন স্বামীর সাথে সম্পর্ক সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, কেমন কেমন আপনার অনুভূতিটা কেমন এখন? আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাহী মতিঝিল থেকে। লাইনটা কি ডিসকানেক্টেড?
অলরাইট, ডিসকানেক্ট হয়ে গেছে।
আচ্ছা, নেক্সট ফোন কলে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
নাজমুল নসিন্দির থেকে বলতেছি। গুরু কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। নাজমুল, কি খবর?
ভালো।
নরসিংদী তো কোনদিন দাওয়াত দিলে না যে একটু ঘুরে টুরে আসবো, দেখলাম নরসিংদী থেকে প্রচুর ফোন কল আসে।
গুরু, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে,
তাই না?
হ্যাঁ।
আচ্ছা, নরসিংদীর স্পেশালিটি কি?
মানে বলছি, গুরু আমরা টেক্সটাইলের শ্রমিক, আমরা এখানে কাজ করি।
কয়জন আছে একসাথে এখন?
আমরা আছি মানে 50 জনের উপরে।
শুনছে তো সবাই?
সবাই শুনছি।
সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, সালাম পৌঁছে দেন নাজমুল।
আমরা আমাদের দিনের ডিউটি থাকে, আমরা এই বৃহস্পতিবারে সবাই এই টাইম এলে সবাই একসাথে হই আপনাকে শোনার।
সবাইকে আমার ভালোবাসা পৌঁছে দেন, এবং ভালো করে তো জানেন যে আপনারা এই নিজের কায়িক পরিশ্রমে কষ্ট করছে বলেই বাংলাদেশের অর্থনীতির চাকা চলছে। রাজ্যের সম্মান আপনাদের জন্য নাজমুল, সবার প্রতি আমার কৃতজ্ঞতার ভালোবাসা পৌঁছে দেন। অনেক ভালো থাকবেন। পরবর্তী ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন একটু শব্দ? জি, রাজ্জাক সাহেব, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। আমরা আপডেট দিচ্ছিলাম যে লিজা নামের একজন মানুষ, যার স্বামীকে মোটামুটি হারিয়েছিল, সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেছিল, ফাইনালি সম্পর্কটা আবার ঠিক হওয়ার পথে, সব শোনার পরে আপনার অনুভূতি কেমন? শারমিন, ও শারমিনের ব্যাপারে আপডেট হয়তো আমরা পরে দিতে পারবো রাজ্জাক সাহেব, এটি আমি বলছি শারমিনের আগের এপিসোড যেটি ছিল লিজার কথা। এই মুহূর্তে শারমিনের ব্যাপারে কোন আপডেট আমাদের কাছে নাই, আপডেট যদি কিছু থাকে সাথে সাথে আমরা এটি জানাবো। পরবর্তী ফোন কলে, ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে, রাইট? নেক্সট ফোন কল। সালাম আলাইকুম।
সালাম আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন?
হাই ফ্রেন্ড, হাউ আর ইউ?
জি, আই এম ফাইন, বাট একটু কে কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু, আমি রুমা বলতেছিলাম।
কোন রুনা? এইবার একদম ভালো আছি না, একবার দোষ দেওয়া যাবে না মেঘলা, কারণ আমি তো আমি না মিসগাইড হতেই পারি, রাইট? যে রুনা এখন কোন রুনা, আদৌ সেই রুনা কিনা, তাই
না?
না সেইটা, এটা আচ্ছা, আই এম সরি, জাস্ট পার্ডন মি রুনা, আগে থেকে ভাই আমাকে নকটক করে রাখো তো, আজকে তুমি ফোন দিবা, এই যে লাখো মানুষের কাছে আমি অপ্রস্তুত হয়ে গেলাম। এনিওয়ে আমার বন্ধুদেরকে যারা নতুন তাদেরকে চিনিয়ে দিই, এ হচ্ছে সেই রুনা। এভাবে বলতে চাই না, ওহো রুনা, কাম অন, রুনা হচ্ছে সেই রুনা যা লিখেছিল তার টেক্সটে, যে আমি দৃষ্টিবন্ধী রুনা, দৃষ্টি প্রতিবন্ধী রুনা, যে ফ্লেক্সি মানে ব্যালেন্সের কারণে কথা বলতে পারছে না। ফাইনালি আমরা পরে কথা বলেছিলাম, সেই দৃষ্টি প্রতিবন্ধী রুনা যাকে আমি বন্ধু হিসাবে আমার ঈশ্বরের সাথে মেনে নিয়েছি আর কি, তার সাথে যোগাযোগ হয়েছিল। এনিওয়ে আমরা মিস করলাম, কলটা ড্রপ হলো, পরবর্তীতে সুযোগ হলে তার সাথে আবার কথা হবে। আজকে রেগুলার যিনি গেস্ট তাকে আমরা এখন আনুষ্ঠানিকভাবে ইনভাইট করে নেব। মেঘলা আমাদের কিন্তু এ উদ্ধার রাহা, এই আপডেট, কারণ লিজার আপডেটটা আমরা বলে দিতে পারলাম না, যেহেতু তার সাথে ফোনে কানেক্ট করতে পারছি না আমরা। অনুষ্ঠানের মাঝেও যদি কখনো লিজাকে ফোনে পাওয়া যায় তাও আমরা ফোনে কানেক্ট করব, বাট এখন আমরা তাকিয়ে আছি তার দিকে। কার দিকে? যার জন্য তাকিয়ে থাকি বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণের মিলিয়নস অফ লিসেনার্স, যার জীবনের ঘটনায় অনন্য সাধারণ হয়ে, যার জীবনের ঘটনা একদম আপনার হয়ে এই মিলিয়নস অফ লিসেনার্স এর কাছে পৌঁছে যায়। আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি হট সিটে যে আজকে অলঙ্কৃত করেছেন তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। কেমন লাগছে অনুষ্ঠানে এসে?
জি গুরু, আসলে বলার বাইরে, আমি এখানে আসতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় কিছু, আর আপনাকে সামনে দেখে আরো বেশি ভালো লাগছে আমার। মানে আমি ভাবতে পারিনি যে আমি আসলে এত বড় একটা প্ল্যাটফর্মে এভাবে আসতে পারবো। তারপর একটু নার্ভাস লাগছে আপনাকে দেখে।
নার্ভাস আমাকে দেখে? তোমাকে তো একদম ডুড টাইপ লাগতেছে, ভেরি কুল গাই। আমি হ্যান্ডসাম তোমার চোখে? আলহামদুলিল্লাহ, তোমার চোখে যদি হ্যান্ডসাম মনে হয় তাহলে তো আমি মনে হচ্ছে যে আমি এখনো বুড়ো হয়ে যাই এই জেনারেশনের কাছে। মাঝে মাঝে ভয় লাগে, ভালো লাগে, ভয় লাগে কেমন, যে জেনারেশন গ্যাপ না পড়ে যায়, আমি তো তাহলে আর রিড করতে পারবো না, এদের সাথে তার মিলতে পারবো না, এদের হয়ে কথা আর বলতে পারবো না, এই ভয়টা কিন্তু আমাকে লাগে জানিস। এজন্য বিভিন্ন সময় দেখা যাচ্ছে ইয়াং চ্যাপ যারা, এরকম ইয়াংস্টাররা যখন কোথাও ফান করে আর চোখে ওদেরকে খেয়াল করি বা ওদের অ্যাক্টিভিটিস ফলো করি, লজ্জার মাথা খেয়ে বলতে পারি না যে আমাকে কিছুক্ষণের জন্য অ্যালাউ করো তোমাদের মাঝে, বাট সুযোগ নিতে চাই আর কি। কারণ মাঝে মাঝে আমার মনে হয় যে একটা তো বিশাল জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে, কারণ আমি জাস্ট রানিং 41-42 রাইট নাও, সো যারা ওর তোমার অলমোস্ট বয়স হবে 18-19 মনে হয়, 19 রানিং, অলমোস্ট ডাবলেরও বেশি, সো তখন ভয় হয় যে ওরা আবার পর না করে দেয় আমাকে, আমাকে ফেলে না দেয়, যে ইজ সামথিং ব্যাক ডেটেড, আই এম দ্য টু কুল ডুড গাইজ, সো এ তো বুড়াদের সাথে যায় না,
এখন আমাদের থেকে অনেক কুল,
আই কাম অন,
আমরা তো স্টার্ট হলাম মাত্র, বাট আপনি তো সবসময়,
সো হোয়াটএভার, তো এইটা আমার ভয় কাজ করে, তো ফাইনালি তুমি যখন বলছো তো আমি একটু খুশি হলাম আর কি। এনিওয়ে শুনি তোমার জীবনের কথা, তোমার নামটা শোনা হয়নি।
আমার নাম হচ্ছে ইকাব খন্দকার।
ইকাব?
ইকাব
এবং ইকাব যে আমার সামনে আছে আসলে একদম কুল ডুড, এখনকার ইয়াংস্টার যেমন হয়, ইজ এ ভেরি স্লিম গাই, ইজ এ ভেরি গুড হাইট উইথ দ্য ভেরি সিল্কি হেয়ার, শার্ট শার্ট চুল, এই চুলগুলো মানে ছেলে এবং মেয়ে সবার জন্য অনেক বেশি এক্সপেক্টেড। এবং কি শাহরুখ খানকে খুব পছন্দ হয় কি না? হয় না,
না আমি শাহরুখ খানকে দেখতে পারি না।
সালমান?
হ্যাঁ অবশ্যই সালমান খান।
আচ্ছা যাই হোক, কিছু একটা ব্যাপার আছে, কার যেন ছাপ আছে মনে হচ্ছে। সো এই হচ্ছে আমাদের আজকের রিকাপ, একদম ফুল এনার্জেটিক, ফুল এনথুজিয়াস্টিক, এবং অফকোর্স দা যে বললাম যে একদম কুল অ্যাটিটিউড, ফিচার অনেক শার্প। শুধু আমি চাচ্ছি যে সালমানের কিছু ফিজিক চলে আসুক, তাহলে একদম সর্বে সর্বা। ইকাবকে সাথে নিয়ে আমরা এখন বাকি পথ চলবো। ইকাব তোমার মতো করে একদম শুরু করো ভাই, তুমি টেনশন হলে তো আমার অনুষ্ঠানে কোনো মানেই হয় না, এটা শুধুই সাধারণের জন্য অনুষ্ঠান, একজন মানুষের সাধারণ মানুষের অসাধারণ হওয়ার প্ল্যাটফর্ম, এখানে তারা টেনশনে ফিল করলে তাহলে তো আমার ব্যর্থতা এটা, সো বি নর্মাল এবং নিজেকে ব্লাস্ট করো। ওকে,
আমার আসলে ছোটবেলা থেকে স্টার্ট করি আমি। আমার জন্ম হচ্ছে রামপুরায়, পশ্চিম রামপুরা। তো ছোটবেলা থেকে বড় হওয়াটা আসলে খুবই নর্মালি সবার জন্য, আসলে জিনিসটা সবার কাছে নর্মাল হওয়ার কথা, বাট আমার জন্য খুব বেশি ডিফিকাল্ট ছিল একটা জায়গায়। কজ আমি সবার মতো না, মানে সবার মতো আমি লাইফটা পাই নাই অ্যাকচুয়ালি, যতটুকু সবার মতো হওয়ার কথা ছিল। তো বেসিক্যালি আমি ছোটবেলার থেকে, আমি সবার ছোট, আমরা ছিলাম চার ভাই, তো আমি সবার ছোট। আমার বড় ভাইয়া মিউজিশিয়ান, আমার এর পর ভাইয়া ছিল, উনি ব্যাংকে জব করত, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে, আকরাম ভাইয়া। এরপর হচ্ছে ইমন ভাইয়া, উনি স্মার্ট কলেজে পড়াশোনা করত তেজগাঁও। সো উনি, এরপর আমি আর কি, আমি হচ্ছে আমার ভাইদের মধ্যে ডিফারেন্সে অনেক বয়সে ছোট, এটা আসলে আমাদের ভাইদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ডিফারেন্স বিটুইন, পাঁচ বছর এক একটা গ্যাপ ভাইদের মধ্যে। তো আমার ইকবাল ভাইয়ের থেকে পাঁচ বছর ছোট ছিল আকরাম ভাই, আকরাম ভাইয়ের পাঁচ বছর ছোট ছিল ইমন ভাই, বাট ইমন ভাই আট বছর ছোট আমি ছিলাম। তো ছোট বলতে দেখতাম যে হ্যাঁ, বাবা মা সবাই কত সুন্দর একটা ফ্যামিলি আমার, মানে আমি খুবই সবকিছু ভালো লাগতো আমার, সবকিছু মানে মা ছিল বাবা ছিল সবাই একসাথে দেখতাম সবসময় সবাইকে একসাথে। সো দিনকাল সবকিছু ঠিক যাচ্ছিল, হঠাৎ আমার যে বড় ভাইয়ের কথা তো বললাম ইকবাল ভাইয়া, তো আমি ওর প্রসঙ্গে একটু পরে,
মিউজিশিয়ান ছিল,
মিউজিশিয়ান সবার বড়, তো আমি ওনার সাবজেক্টে পরে আসি। আমি আকরাম ভাই থেকে শুরু করি,
ব্যাংকার,
যিনি ব্যাংকার ছিলেন। তো আকরাম ভাইয়া একটু খুব চঞ্চল টাইপের ছিলেন, মানে খুব বেশি চালাক, যে আসলে ছেলেরা চালাক হয় বাট খুবই এক্সট্রা চালাক তিনি, মানে তিনি যেটা করতো খুব সাহসে, মানে আমাদের ভাইদের মধ্যে মনে হয় যে মানে এত সাহসকার ছিল না। আমরা, আমি নিজেকে বলি যে হ্যাঁ আমি খুব ভীতু, আমি অনেক ভীতু, বাট আকরাম ভাই খুব সাহসী ছিল। সো এলাকার মধ্যে, রামপুর এলাকার মধ্যে তিনি তখনকালের অনেক বড় হিরো।
হানি সিং এর একটা গান বাজাতো, ছেলেটা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো লাগছে। ভালো তোমার হয়তো পছন্দ না, বাট মানে এনভায়রনমেন্টটা একটু ইয়ো হয়ে যায়।
আপনার পছন্দ হলেই হয় আমার,
না আমার ভালো যে কোনো জিনিসই পছন্দ হয়। হানি সিং তো অলরেডি রেভলিউশন নিয়ে আসছে না গানের মধ্যে, তোর ভালো লাগুক অথবা না লাগুক। যেমন আমার ছেলে রাত দিন চার বোতল পোতকা, আর একটু বড় হলে ওকে আমি তো জামটা দিব মুখে যে খবরদার এখান গাইবি না। এখন যেহেতু চার চলতেছে সে বুঝতেছেও না, চারের সাথে মিলায় চার বোতল পোতকা রাত দিন বলে। সো আমি তোমার, মানে তোমাকে ভাল লাগতেছে বুঝছো, মানে সারাদিন এত স্ট্রেস, সবসময় পেছন দিকটা ধরে থাকে প্রেশারের জন্য নাকি স্ট্রেসের জন্য বুঝি না, বাট কেন জানি কেমন জানি হালকা খুব লাইট ফিল করতেছি উইথ ইউর প্রেজেন্স। আমি কিন্তু এরকম প্রফেশনাল না, আজকে প্রোগ্রাম করলাম কাল ভুলে গেলাম, ওটা মাথায় চলতে থাকে। বাট ওয়েন ইউ জাস্ট ইন ফ্রন্ট অফ মি ইউ আর ডেলিভারিং ইউর অ্যাটিটিউড, দি ইউ অ্যাটিটিউড সব মিলিয়ে, না আমার কাছে মনে হচ্ছে ইটস মাই পারসেপশন এন্ড আই এম ফিলিং রিয়েলি ভেরি ভেরি লাইট এন্ড ভেরি কুল, ভালো লাগতেছে, আই এম এনজয়িং। ওকে সাউন্ড দে
अभी तो पार्टी शुरू हुई है।
কেউ কেমন ভাবে নিবে জানেন, আই লাভ ডিজিজ, রাইট, আই লাভ ভাইব্রেন্ট ডান্স,
সেক্স ইন দ্য মর্নিং, জি ভর কে নাচ লে বেবি নাচ নাচ কে তোড় দে স্যান্ডেল,
ইয়ো ইয়ো হানি সিং, তো
ইয়ার তেরা কর লেগা হ্যান্ডেল।
এটা বাদশার গান,
এটা ও হানি না, হ্যাঁ হ্যাঁ তুই বললাম হানি সিং দিতে, তুই দিলি বাদশার
গান,
তার মানে ওই যে ইয়াঙ্গার স্টেপ যেটা,
হ্যাঁ
হি ইজ সো র‍্যাপ, র‍্যাপ বলতে এর আগে মনে হয় এই যে ইন্ডিয়াস গট ট্যালেন্টে আগে যে ছেলেটি ওই যে এর সাথে র‍্যাপ করতেছিল,
হানি সিং আর বাদশা একসাথে,
বাদশার সাথে মনে হয় মেয়েটা র‍্যাপ করতেছিল, পাকিস্তানি মেয়েটা, রাইট, এই সেই ছেলে, হি ইজ সো ট্যালেন্টেড, উনি স্ট্যান্ড র‍্যাপ গুলো বানাচ্ছিল,
এর আগে ইন্ডিয়াস গট ট্যালেন্টেড এর গত বছর ভার্সনে একটা মেয়ের সাথে ডুয়েল ছিল, নুরজাহান নাকি মেয়েটার নাম ছিল, মানে সি ইজ ভেরি কুল আর ও হচ্ছে ইয়ো। এনিওয়ে দ্য সিলেকশন ইজ গুড, হানিশ সিং না দিল তো সিলেকশন ইজ গুড। দে আরেকবার শুনি জয়।
শুরু করে আপনি গরারি হুমি চুকি নোক পর রাখি দুনিয়া সারি
হুনিয়া পার্টি শুরু হই হ।
ভালোবাসার বাংলাদেশ
ওকে ওভার টু আকিব ইকাপ
ওকে
Are you feeling normal right now?
হ্যাঁ একটু নরমাল, গানটা আসলে খুব গরম ছিল।
একদম নরমাল রাইট ওকে
ওকে। তো আমি ছিলাম আকরাম ভাই, সো হ্যাঁ তো তিনি খুব হিরো টাইপের ছিল, তো চলাফেরা খুবই আসলে বিরক্ত করছিলাম ফ্যামিলির জন্য। আমার মা বাবা আসলে খুব বিরক্ত ইয়ে করতো যে এত মানে এত সাহসী যে সে যে কোনো কাজই করে ফেলতো একদম কোনো ইয়া ছাড়া, হুজ গান ছাড়া। একদিন এরকম সময় হলো যে কাকের জন্য কার সাথে ঝগড়া করে আসলো আকরাম ভাই একবার আমাদের এলাকায়। তো আমার বাবা ছিলেন আবার তেজগাঁও নাবিস্কো কোম্পানিতে চাকরি করতো আমার বাবা। তো আমার বাবা সচল হলেও একটু মাথা খুব গরম ছিল। তো আমরা সবাই যা যা করতাম বা নাই করতাম ওটার দিকে খুব কম খেয়াল রাখলেও আমার আক্রামের দিকে বেশি খেয়াল রাখতো, আক্রাম ভাইয়ের দিকে, কারণ দেখতো যে সে খুব মানে
করবে।
তো এরপরে আসলো ঝগড়া করে, এখন আক্রাম ভাইকে বলতেছে কি ব্যাপার তুমি এরকম এরকম অবস্থা, তুমি এইগুলো করতেছো, মানে এভাবে খুব চিল্লা চিল্লা বলতেছিল জিনিসগুলো। তো ভাই আবার আমার মা বাবাকে খুব বেশি মানত, মানে কখনো চোখ চকুরাঙ্গায় কখনো তার দিকে তাকাতো,
বাইরে যাই করতো,
বাইরে যাই করতো ঘরের মধ্যে। আমরা আবার ঘরের মধ্যে বাইরে গেলে সব বিড়ালের মতো, বাট ঘরের মধ্যে আমি মানে আমরা সবাই বাকি যারা ভাইরা ছিল মানে মা বাবাকে ফ্রিলি কথা বলতাম। তবে আকরাম ভাইয়া কখনোই মা বাবার সাথে অত ইয়া ছিল না, মানে খুব মানত, এত শ্রদ্ধা করতো মা বাবাকে বলার বাইরে। তো বাবা চাকরি দিয়ে দিল ভাইয়াকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে। তো চাকরি করা অবস্থায় খুব ভালোভাবে চলছিল সবকিছু। তো হঠাৎ ভাইয়া কোথায় যেন ক্রিকেট খেলতে গেছিল, তো তখন কাঠের ডিউস বল দিয়ে খেলতো ভাইয়া। তো হঠাৎ পায়ে আমি তখন খুব ছোট ছিলাম আসলে, আমার এখনো মনে পড়ে সেই দৃশ্যগুলো যে এরকম।
তুমি তো প্রায় 8 বছরের গ্যাপ বললে,
অনেক গ্যাপ ছিল। আমি তো
না, তুমি তো এর চাইতে 8 বছরের, তার 13 বছরের গ্যাপ।
হ্যাঁ 13 বছরের গ্যাপ। তো মানে আমি আমার মনে পড়তো জিনিসগুলো, তবে আম্মু আমাকে সবকিছু বলে গেছে আসলে কাহিনীগুলো, তাই আমার শার্প মনে আছে। সো কাঠের বললে বাড়ি খাওয়ার এখানের পর সে বাসা আসছে, সো দেখাচ্ছে না কাউকে ঘরে যে আমি এখানে ব্যথা পেয়েছি, সবসময় মানে লুকা রাখতো, জানে আম্মু আজকে পিটাবে, তুমি কেন এরকম করলা, এভাবে পায়ে ব্যথা পেয়ে আসছো দেখানে। তো সে নিজে নিজে এটাকে এভাবে সেভ করে মানে এভাবে লুকা রাখতে রাখতে জিনিসটা হঠাৎ একদিন অনেক বড় হয়ে গেল। হ্যাঁ তো বড় হয় আব্বুকে দেখায় নাই, আম্মুকে প্রায় 10-12 দিন তো হবেই, ইনফেকশন বলতে কি জিনিসটা অনেক বড় হচ্ছে, হাঁটুটা অনেক ফুলে যাচ্ছে
আস্তে আস্তে।
সো আম্মু একদিন দেখলো, দেখে বলতেছে কি ব্যাপার আক্রাম তোর এখানে কি হয়েছে? আম্মু বলতেছে না মা কিছু হয় না, এখানে কিছু হয় না। পরে দেখে কি সে হাঁটতে পারতেছে না কয়েকদিন পরে, তার হাঁটায় অনেক প্রবলেম হচ্ছে, সে ল্যাংড়া ল্যাংড়া টাইপ এই টাইপের হাঁটা সে ধরছে, কারণ একটা ছেলে এলাকায় যখন চলাফেরা করে সবসময় দেখতো যে না ছেলেটা তো চঞ্চল, এত দৌড়াদৌড়ি করতেছে আজকে কেন হঠাচ্ছে এভাবে আস্তে আস্তে ইয়ে করলো। সো আম্মু তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল জোর করে। তো ডাক্তার বললো যে এখানে টিউমার হয়ে গেছে আকরাম ভাই হাঁটুতে। তো টিউমার এখন বাসায় সবাই টেনশনে পড়ে গেছে যে এরকম একটা অবস্থা কি করা যায়। তো এরকম ট্রিটমেন্ট চললো, একটা পর স্ক্যান করতে থাকলো। তো একটা একটা টাইমে ডাক্তার বললো যে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, না হলে এটা খুব বড় প্রবলেম হতে পারে। তো ল্যাবেডে আমার মনে আছে যে আমি ল্যাবেডে ছোটবেলায় গেছিলাম, যে ওখানে ভাইয়াকে দেখলাম শুয়ে আসিল। তো লাইব্রেরি আমি গেছিলাম, তখন দেখি ভাই একদম অজ্ঞান অবস্থায়, পায়ে অপারেশন হয়েছে, সো টিউমার ওটা বের করে দিয়েছে আর কি, মানে অপারেশন হওয়ার পর সে সুস্থ। এরপরে কয়েকদিন পরে আস্তে আস্তে না সে আরো হাঁটতে প্রবলেম হচ্ছিল তার দিন দিন, যে তার মানে প্রবলেম দিন দিন বাড়ছে। তো আবার ডাক্তারের কাছে দেখাইছে ভাইয়াকে, যে এখন বলতেছে যে টিউমার তো অপারেশন হয়ে গেছে বাট এখানে ক্যান্সার ধরা পড়ছে, এটা হচ্ছে বর্ন ক্যান্সার, মানে হাড্ডিতে ক্যান্সার ধরা পড়ছে আর কি। সো ভাইয়াকে বলা হয়নি জিনিসটা, আম্মু তো খুবই ইমোশনাল ছিল, আসলে কান্নাকাটি করে ঘর একদম, মানে এত দুষ্টামি করতো, তারপর তো ছেলে যে আসলে মানে সে তাকে অনেক ধমকানো হতো, অনেক মারা হতো, কিন্তু একটা ছেলে যখন এইভাবে একেবারে চুপচাপ হয়ে ঘরে বসে বসে পড়লো, জিনিসটা আসলে সবার কাছে একটু অন্যরকম লাগছে। আর এলাকার মধ্যে তো কত বন্ধু বান্ধব তার, বলতেছে আকরাম তুই এখন বের হচ্ছিস না কেন, এভাবে ঘরের মধ্যে বসে থাকলে হয়? তারপর সে এইভাবেই দৌড় দিত, আসলে সে জানতো যে তার এখানে ক্যান্সার, সে জানতো, আবার সে অবশ্যই জানতো, সে দেখতেছে ঘরের অবস্থা, সবাই কেন মন খারাপ এভাবে, হ্যাঁ তা কিছু না কিছু তো আমার হয়েছে, সে জানতো। তো সে এভাবেই অবস্থা দৌড় দৌড় করলো, আসলে সে তার কিছু ভুল ছিল যে সে এই জিনিসটা নিয়ে খুব বেশি দৌড়াদৌড় করার কারণে জিনিসটা আরো বেশি দিন দিন বাড়তে থাকতো। তো আম্মুর কথা শুনতো না, আব্বুর কথা শুনতো না, একদমই মানে কারোকে কোনো কিছু ইয়ে করতে দিত না। সো যখন ক্যান্সারটা আস্তে আস্তে ছড়ানো শুরু হলো সারা শরীরে, ওখান থেকে পায়ে থেকে, তখন বর্ন ক্যান্সার, তখন একেবারেই বিছানায় শোয়ার মতো অবস্থা, আর সে উঠে বুঝতে পারতেছে না, তাকে ধরে ধরে নেওয়া লাগে সব জায়গায়, এরপরে আপনার তাকে সবকিছুতেই কুড়িয়ে দেওয়া লাগে, খাওয়া দিতে হয়, এরপর আপনার মানে একেবারে সে এরকম আসলে তাকে কখন আমরা কেউ দেখি নাই এই অবস্থায়। সো তাকে তাড়াতাড়ি ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা হলো। হসপিটালে ভর্তি করানোর পর আম্মু ছিল তার সবসময় তার পাশে, তার পাশে সবসময় ছিল, আর আমার একটা দাদি ছিল, উনি ব্রাউন ব্রে থাকে আমার দাদি, তো উনি আবার সবসময় আর কি আমাদের ফ্যামিলির যখনই কোনো প্রবলেমে অথবা কোনো কিছু থাকে সে সবার আগে এসে পড়ে আমার দাদি। সে হয়তো বা সে এখন শুনছে কিনা আমি জানি না, তবে সে পুরা এক মাস না এক মাসের বেশি আকরাম ভাইয়ের সাথে ছিল, আমার আম্মু এসে পড়তো বাসায় বাট দাদি সবসময় আকরাম ভাইয়ের সাথে অলওয়েজ থাকতো, একদম পাশাপাশি দেখতো যে আকরাম ভাইয়ের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আকরাম ভাই আস্তে আস্তে দিন দিন খাওয়া দাওয়া খুব প্রবলেম শুরু হলো, একটা টাইমে সে তাকে নাকে নল দিয়ে খাওয়াতে হতো, মুখ দিকে খেতে পারতো, মুখে ঘা হয়ে গেছিল যেহেতু জিনিসটা অনেক। তো মেন ইফেক্ট হচ্ছে যে ক্যান্সারটা পা থেকে একবার ব্রেনে গিয়ে ক্যাচ করছে, এটার কারণে সারা শরীর পুরো ড্যামেজ হচ্ছে দিন দিন। তো তখন আব্বু আসতো মানে ভাবতে পারতো না যে ছেলেকে এত ধমকাতাম আমি, সে ছেলেটা আসলে এত এভাবে ইয়ে হবে, সবাই আসলে আমার আমি আসলে ভাবতেছি যে আমার মা বাবার কি অবস্থা ছিল তখন, যে তাকে এভাবে এই অবস্থায় দেখে আসলে মানে পরে এক মাস 28 দিনের মতো ছিল হসপিটালে ভর্তি। তো লাস্টে লাইব্রেরি থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তো এরপরে যখন সে পুরোপুরি একদম শরীর নাড়াচাড়া করতে পারছে না আর কোনো কথা বলছে না কারোর সাথে, আমার আম্মু শুধু চিল্লাচিল্লি করে কাঁদতো বাসায়, কেঁদে কেঁদে বলতো যে কি হলো আমার ছেলের, আমার ছেলে কি হলো, এটা আসলে খুবই আনএক্সপেক্টেড আমাদের সবার জন্য, পুরা মানে পুরোপুরি একটু অন্যরকম ছিল। তো একদিন আমার মা বাসে বসে আছে ভাইয়ার, তো আমার আর কি ওখানে রুমটার হসপিটালের যে রুমটা ছিল ওখানে অপোজিটের জানলা ছিল, জানলার বাইরে আমার আব্বু দাঁড়ায় আছে। তো ওই পাশ থেকে আমার আব্বু আমার আকরামকে ডাক দিছে যে এভাবে আইসে দাঁড়াইছে শুধু জানলার সামনে, যে আকরাম এভাবে ডাক দিতেছে আর কি। তো আকরাম ভাইয়া ইশারা দেখাই দিচ্ছে আম্মুকে যে ওই যে আব্বা আসছে, এভাবে কথা না বলে এভাবে ইশারা দেখাচ্ছে। তো আম্মু করছে কি দৌড় দিয়ে জানলার সামনে গেছে, জাস্ট 5-6 সেকেন্ড ডিফারেন্স, এখানে জাস্ট উঠছে আম্মু বাবার কাছে যেতে আর আকরাম ভাই এখানে জাস্ট তার ইজ নো মোর।
আর মা
আম্মু যখন ঘুরে দেখলো যে তার ছেলে, মানে আম্মু তো বুঝতে পারছে যে মারা যাওয়ার আগে একটা মানুষের কিরকম অবস্থা হয়, তো আম্মু জাস্ট অজ্ঞান, আম্মু আর কোনো কিছু কন্ট্রোল করতে পারেনি, সে চিল্লান মেরে শুয়ে বসে যে আমার ছেলে আর নেই। তো পুরা আমার আসলে, আমি তো ছোট ছিলাম, আমি তখন আমার ম্যাডামের কাছে পড়তেছিলাম বাসায়, তখন আমি ক্লাস ফাইভে পড়ি আমার মনে আছে। তো হঠাৎ আমার ম্যাডামের কাছে ফোন আসলো যে আক্রমণ নেই, আক্রমণ নেই। আমার ম্যাডাম চিৎকার চেঁচামেচি করে কোথায় যেন চলে গেল আমাকে পাশে পাশে দিয়ে, তো দেখলাম সন্ধ্যার সময় অ্যাম্বুলেন্সে করে লাশ আনছে, মানে একটা হই হুল্লোর এলাকায় শুরু হলো, মানে কে যেন একজন নেই, মানে কে একজন, মানে সব দোকানপাট বন্ধ হয়েছে রামপুরার, রামপুরের সব দোকানপাট বন্ধ, এখানে মানে কোন মন্ত্রী মিনিস্টার যেন মারা গেছে, একটা এমন অবস্থা যে আসলে এরকম জিনিসটা হয় না যে উনার ছেলে আর এত মানুষ আসতেছে দেখতে, এত এলাকা থেকে, এত বিভিন্ন জায়গা থেকে আসতেছে তাকে দেখতে। আমার বাবাও ছিল পাশে দাঁড়ায় যে কি হচ্ছে, এসব পরে ওই দিন রাত্রিবেলায় খবর দেওয়া হয়। এরপরে রাখতো সেটা নিয়ে এসে বাইরে মানুষকে দিয়ে দিত একবারে। তো ভাইয়া ছিল যে কি আক্রম শার্ট কই, আর আমার আক্রম ভাইয়া ইকবালের মধ্যে একটা বর্নিং ছিল যে তারা একটু ফ্রেন্ড টাইপের,
পিটাপিটি
টাইপের, যেহেতু পাঁচ বছর ডিফারেন্স, তারপরও একটু ভালো ইয়ে ছিল। তবে আমাদের ভাইদের মধ্যে কিন্তু এত ইয়া না, এত মিল মহব্বত নেই, ওদের মধ্যে ছিল। যেমন আমরা কিন্তু ভাইদের কখনো তুই ইয়ে করে বলতাম না, সবসময় তুমি করে বলতাম, এখন আমার বড় ভাইকে আমি এইভাবে বলি। তো কখনো চোখে চোখ তাকায় যে একটা রাগ করে কিছু বলবো, একটা ধমক দিয়ে কিছু বলবো, আসলে এরকম সাহস আমাদের ভাইদের মধ্যে কখনো হয়নি, এরকম একটা বর্ণিং ছিল। তো এরকম করতো, তো আমার মনে আছে সেই স্মৃতিটা যে ইকবাল ভাইয়া, বড় ভাইয়া যে আক্রম ভাইয়ার সেই ছবিটা ধরে যেভাবে কাঁদছিল, মানে তার কান্না, মানে তার যে এত কিছু সে নষ্ট করছে, তার এত কিছু যে সে ড্যামেজ করছে, তার অনেক কিছু পছন্দের জিনিস দিয়ে দিছে, তবে সে কোনো কিছু ইয়ে করতো না, সে তার দরকার ছিল যে তার ভাই নাই এখন, পুরো একটা আমার মানে আমার পরিবারটা পুরো খালি, কেমন যেন একটা খালি খেয়াল লাগছিল। ওকে, তো আস্তে আস্তে আমি বড় হতে থাকি, আমি ভাবতে থাকলাম যে হয় ফ্যামিলিতে হয়, এটা ব্যাপার না, আমি ভাবতে পারতাম। তখন দেখলাম যে আম্মু আস্তে আস্তে একটু কন্ট্রোলে আসছে, আম্মু তো আবার বেশি ইমোশনাল, আমি যে বললাম যেটা খুব বেশি প্রবলেম হয়ে যেত, মানে একটা কিছু শুনছে তো এরকম একটা অ্যাক্সিডেন্টালি কোনো খবর কারো না কারো, সে শেষ, খবর দেখে সে দেখতো কেউ অ্যাক্সিডেন্ট করেছে, সে শেষ, তারে আমি বুঝাতে পারতাম না, এত ইমোশনাল ছিল আম্মু। আর নিজের ছেলে নাই এখন তো সে তারে বোঝা যায় না, এই শার্ট ধরে কান্না করতেছে, আলমারি থেকে বারবার তার শার্ট প্যান্ট বের করে কান্না করতেছে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা খুব ভালোভাবে চলতে থাকে আমাদের ফ্যামিলিটা, রামপুরে আমরা ছিলাম তখন। হঠাৎ আমার বড় ভাই যে উনি, মানে আকরাম ভাই মারা যাওয়ার জাস্ট দুই তিন মাসের ইয়ে হবে, উনি হঠাৎ বিয়ে করে ফেলে আমার বড় ভাই। হ্যাঁ, সারপ্রাইজিং ছিল আসলে, বড় ছেলে ঘরের যে তাকে নিয়ে অনেক আশা যে তাকে অনেক বড় করে বিয়ে দিবে, প্রত্যেকটা মা বাবাই থাকে যাদের বড় ছেলে বাবার করে বিয়ে দিবে, তো ওটা হয়নি আসলে, ওটা হয়নি। আর আমার ভাবি এমন একটা এভাবে, মানে এমন ভাবে আমাদের ফ্যামিলি ঢুকে আসলে আমরা কোনো কিছু বুঝতেই পারিনি, যে আসলে আমার ভাবি, আমি কিন্তু আমার ভাবিকে ভাবি ডাকি না, আপু ডাকি, মেয়ের মতো ছিল, আদর পাইতো, সবকিছু মিলে সবকিছু ঠিক আছে, সব এভাবেই শুনতে যাচ্ছিল। সো ভাইয়া একদিন কোরবানি দে, আমার মনে আছে কোরবানি দে সন্ধ্যা 6:30 বাজে, তো আমি শুয়েছিলাম আর ভাবিকে নিয়ে আসছে, ভাবিকে নিয়ে চলতেছে, ভাইয়া কিছু বলতে পারতেছে না আম্মুকে, এত ভয়, ভাবি বলে দিছে যে মা আমি তো বিয়ে করে ফেলছি, আমরা তো বিয়ে করে ফেলছি, মানে আমার ভাবি এত সাহসী, ফার্স্ট টাইম
মানে উনি তার শাশুড়ির সামনে ফার্স্ট টাইম আসছে, রাইট?
না ঘরে আসতো করতো,
ও আসা আসা যাচ্ছে
পরে, হ্যাঁ, আর আমার আম্মুকে আগে থেকে আম্মু ডাকতো।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
তো এভাবে হঠাৎ আমার আম্মু তো পুরা থতমত খেয়ে গেছে যে এটা এটা কি হলো, এটা মানে এভাবে হয় নাকি, আচ্ছা তোমরা কবে বিয়ে করছো? পরে বলতেছে যে মা তো অনেক দিন হয়ে গেছে, অনেক দিন, তুমি আমার বললা না, তুমি আমার বলবা না, এটা কোনো কথা হলো? আসলে বলিনি, ও বলতে পারেনি, আমি অনেকবার বুঝে বলতে আসে। যাই হোক, তো ভালোভাবে আমার আব্বু আসলো, আব্বু এসে তো আরো খুশি, জানলা আমার ছেলে বিয়ে করেছে, কাউকে বললো না কিছু। এর আগে আমার ভাইয়ের জন্য অনেক মেয়ে দেখা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ে অথবা অন্যান্য জায়গায়, ভাইয়া কাউকে পছন্দ করে না। ভাইয়া এর আগে শুধু ভাবির ছবিটা দেখাইতো আম্মুকে, আমার ওকে পছন্দ, তুমি ওকে বিয়ে দিলে দাও, এরকম অবস্থা। তো আম্মু বলে যে আসলে এটা তাদের ব্যাপার, আমি আসলে অত ডিপলি জানি না জিনিসটা। তো ফ্যামিলিতে ঢুকলো একেবারে, কোন এটা অ্যারেঞ্জমেন্টও হয়নি কোনো কিছু, যে ভাবি ফ্যামিলি থেকে তার মা বাবা আসবে সেরকমও কোনো কিছু হয় নাই। আর এছাড়া ওনার ফ্যামিলি থেকে কিছু কিছু মেম্বার আসছে, যেমন তার ভাইরা আসছে, সবাই আমাদের বাসায় আসা যাওয়ার মধ্যে ছিল।
তোমাদের ভাইগুলোর মধ্যে কি আকরাম সবচেয়ে বেশি স্মার্ট, মানে হ্যান্ডসাম ছিল?
সবচেয়ে ড্যাশিং, সবচেয়ে ড্যাশিং।
তোমার যে মেঘলা ঠিক বলছে, তোমার ফিচার তোমাদের কিন্তু খুব শার্প, তো তাদের মধ্যে সবচেয়ে আবার বেটার ছিল আকরাম
ভাই। তো মানে এটা বলার বাইরে, আমার ইকবাল ভাই হ্যাঁ খারাপ না, বাট আমার চোখে আমার আকরাম দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, মানে আমার ভাইদের মধ্যে সেরকম সাহসী, সেরকম বডি বিল্ডার আপনার মতো বডি।
ভাগ্যিস তুমি ছিলে, তুমি ইউ অলরেডি মেড মাই নাইট, রাইট? ইন্সপিরেশন গুলো কাজে লাগে, বুঝছি না, মাঝে মাঝে কনফিডেন্স লেভেল পড়ে যায়।
তো হ্যাঁ আমার ভালো লাগে, আবার আমি যেহেতু সালমান খানের ফ্যান, তো সেটা আমার বডি ভালো লাগবে স্বাভাবিক। তো আমি আমার ভাই হিসেবে না, বাট আমার ওই ভাইটা সবচেয়ে বেস্ট ছিল।
আচ্ছা, তারপরে বলছিলে?
তারপরে আমি ইমন ভাইকে এখনো দেখতে শুরু করিনি। আচ্ছা, যাই হোক, ইমন
ভাই
ইকবাল ভাইয়ের কথা আছে। আমাদের আবার ভাইদের মধ্যে আমি একটু বেশি কালো, আমার ভাইরা কিন্তু অনেক ফর্সা, অনেক
কালো,
মানে ওদের তুলনায়।
আমরা কি তাহলে আলো? তুমি তো এই গেল গেল, আমি কি আলো?
আমি শেষ।
আমি জানি
না কি বললা, কি
ওদের তুলনায়, ওদের তুলনায় অনেক কালো।
তাও ভালো, তুমি তুলনা করেছো ওদের সাথে, তাই বলেছো কালো। আমি তো ভাবলাম যে মাথা আমার গেল গেল, এই কালো।
ওকে,
তাহলে মেঘলা যা হোক কিছু একটা, আমি কি তাহলে ওয়েস্ট ইন্ডিজ চলো? ওয়েস্ট ইন্ডিজ চলো, হোয়াটএভার, চলে যাচ্ছে আবার। আচ্ছা, বলছিলে মৌসুমী ভাবি থেকে আপু হয়ে গেছে,
আপু হয়ে গেছে। তো ইকবাল ভাই আবার অনেক চুপচাপ, অনেক মানে খুবই একদম চুপচাপ। আমি একটু বেশি কথা বলতে পারি, আমার মনে হয় আমি অনেক বেশি কথা বললি ইমন ভাই কথা বললে, বাট ইকবাল ভাই একদমই চুপচাপ। আর আমার মা বাবার চোখে সবচেয়ে ভালো ছেলে ছিল ইকবাল ভাইয়া, কারণ তখন যখন সে ক্লাস 9-10 পড়ে, তখন থেকে সে গিটার বাজায়, সে নিজে নিজে গিটার শিখছে, ইভেন সে খুব ভালো গিটারিস্ট একজন, এখন তো সে প্রফেশনাল, বাট সে তখন থেকে খুব গিটার বাজিয়ে বাজিয়ে শো করে করে টাকা কামাতো। তখন তো আমার মাকে এসে দিত সোজা টাকা, যে মা এরকম আমার প্রথম শোয়ের টাকা। তো আম্মু তো খুব ইন্টারেস্ট, সে ক্লাস 9-10 থেকে।
তার মানে তুমি তো তাহলে ব্যান্ডের সাথে জড়িত প্রায় 90s, না তারও আগে 90s, মানে ব্যান্ডের সাথে জড়িত তাহলে কত থেকে, 90 বা তারও আগে?
হ্যাঁ, তখন আমি বলি আপনাকে 1971 আমার ভাইয়ের একটা প্রথম ব্যান্ড ছিল, তো ওরকম ব্যান্ড থেকে আস্তে আস্তে আসছে, সে অনেক ভালো পর্যায়ে মানে বাজাইছে, বাট সে কখনো এরকম অত টিভিতে অথবা অন্য কিছুতে শো করতে পারেনি তার লাইফে, বাট সে আমার
স্টেজ প্রোগ্রাম,
স্টেজ প্রোগ্রাম প্রচুর করা হয়েছে। তো সে যেহেতু আম্মুর চোখে খুব ভালো ছিল, সো তাকে আদর খুব বেশি করা হতো, আর ভাইয়া খুব বেশি বেশি মিষ্টি খেত আর কি, আবার ইকবাল মানে অনেক মিষ্টি খেত। তো ইমন ভাই যখন বলতো আব্বু আজকে মিষ্টি নিয়ে এসো, তো একটু আব্বু একটু কেমন যেন করতো, বাট যখন ইকবাল ভাই বলছে আরে ঝটপট শুধু মিষ্টি কেন, পুরো সব কিছু নেই, তো মানে আমাদের চোখে আবার জিনিসটা একটু জেলাস লাগতো, যে দেখো বড় ছেলে কত আদরের, হ্যাঁ কত আদরের, এরকম লাগতো আমাদের কাছে। তো আমি তো আবার সবার ছোট, আমি তো অবশ্যই সবার আদরের, এটা আসলে আমি বলার ভাষা নেই আমার কাছে, ওদের জন্য যাই নিয়ে আসতো আমার জন্য এটা ডাবল। তো ভাই এরকম চুপচাপ ছিল, ভাবি আমার ভাবি খুব চালাক, খুব চালাক একজন মানুষ আসলে, সে কথাবার্তায় হোক, সে অন্যদিক থেকে হোক, এডুকেশনের দিক থেকে হোক, খুব খুব বেশি এক্সপার্ট। ইভেন তার সাথে কথা বলে খুব ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে প্রত্যেক কথায় কথায় পয়েন্ট ধরতো সে, হ্যাঁ, তো আমি ছোট ছিলাম, আমাকে তো কত কিছু করতো না, বাট ইমন ভাইকে খুব বেশি প্রেশার রাখতো আমার ভাবি ফ্যামিলিতে ঢোকার পর। যেমন এই তুমি কেন পড়তে বসো না সারাদিন বাইরে বাইরে, আমার ইমন ভাই আবার বলতো আসছে একটা ফ্যামিলিতে কদিন, হ্যাঁ সে এসে সব শুরু করছে, আম্মু কাছে বলতো, মানে সে আম্মু তো কখনো অত প্রেশার দিত না যে ইমন এখন তুই পড়তে বস। ইমন ভাই আবার ভালো স্টুডেন্ট ছিল, বাট পড়ার ইয়েতে টাইমে গেলে তার যখন ইচ্ছে হতো পড়তো তো এরপরে উঠে যেত, তো ভাবি এই জিনিসটা করতো তার কাছে খুবই ইয়া লাগতো। তো ভাবি ফ্যামিলিতে ঢুকলো, ঢোকার পর আমার মুসলমানি হলো আর কি, তো মুসলমানিতে আমার অনেক বড় একটা অনুষ্ঠান করছে আমার ভাবি, তো ওখানে গান গেয়ে একদম আমাদের ওই এলাকার একদম গরম বানা ফেলছিল। আমার ভাবি তো আবার সিঙ্গার, আমি এটা বলি নাই, আমার ভাবি এমনি লয়ার, লয়ার ডিপার্টমেন্টে পড়াশোনা করে পড়াশোনা শেষ করছে, এখন সে সিঙ্গার আর কি প্রফেশনাল। আমার ভাই যেহেতু গিটার বাজায়, সো তাদের একটা ব্যান্ড আছে নিজস্ব, তো ভাবি তখন গান ভাইয়ার পিছনে বাজাইতেছে আর ভাবি সামনে গান গাচ্ছে। আসলে আমার আমার দেখতে খুব ভালো লাগতেছিল যে যে আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম, ভাবি এত সুন্দর গান গায়, আমার খুব ভালো লাগছিল আসলে। তারপরে আমার আম্মু আব্বু সবাই ইন্টারেস্ট যে না এমনি ঠিক আছে ফ্যামিলির জন্য একদম পারফেক্ট, যে এত সুন্দর গান গায়, এত ভালো কথাবার্তা স্টাইল, এত ভালো পড়াশোনা করছে, ওকে। তো এই শুরু হলো, মানে এতদিন সবকিছু সব সুন্দর ভাবেই গেছে, সবকিছু সুন্দর ভাবে গেছে, তারপর একটা আবার কেমন যেন একটা কিছু হলো আমার আম্মুর সাথে, আস্তে আস্তে একটা বন্ডিং খারাপ হতে লাগলো আমার ভাবি। আসলে এটা বউ শাশুড়ির মধ্যে হয়ে থাকে আমি যতটুকু জানি, তবে এটা খুবই এক্সট্রা একটু কেমন যেন, আসলে এটা বলা উচিত না আমার এখানে যে আমার ভাইয়ের চোখে আমার আম্মুকে খারাপ করা হচ্ছে দিন 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 অনেক খারাপ করা হচ্ছে। লাইক আমার ভাইয়া আমার মাকে একটু বেশি সন্দেহ করতে লাগলো, যেমন বিষয় যে আমি বিয়ে করে আনলাম, সে এত ভালো ফ্যামিলি থেকে আসলো, বাট আমার মা কেন এত ডিস্টার্ব ফিল করতেছে এটা এই বিষয়টা নিয়ে। আমার আম্মুর কথা যে আমি আসি ফ্যামিলিতে আমাদের পরিবারের যে নিয়ম কানুন এটা মানা দরকার, বাট তোর তোমার বউ আমি এটা মানতেছে না, সে শো করতে যাচ্ছে প্যান্ট শার্ট পরে, হ্যাঁ তবে এটা তো সব ফ্যামিলিতে মানা না, এলাকাবাসী দেখতেছে আর এলাকাবাসী বলতেছে যে ভাবি আপনার কেমন বউ আনলেন যে কিনা এরকম বলে, ওর তো গান গান টান গায়, তো ওটা তো হয় না, না এসব তো ঠিক না, মানে আসে না আম্মুর বান্ধবীরা যারা এরকম করতো না, এটা ঠিক
না,
পোক মেরে থাকে, তো আম্মুর ভিতরে লেগে গেল সেই কথাটা। তো ভাবিকে ভাবিকে এভাবে কোনো কিছু বলা হয়নি আসলে পোশাক আশাক নিয়ে। এটা ছাড়াও অনেক ইয়ে আছে রান্না বান্নার ব্যাপারটা, আমি যতটুকু দেখতাম যে আমাদের বাসায় কাজের লোক ছিল এক দুই তিনজন, তিনজন থাকা অবস্থায় আম্মুই গিয়ে রান্না করতো, সে আসে না যে একটু হেল্প করবে আম্মুকে, না তেমন কিছু না, সে সারাদিন না আমি তো স্টার, আমি তো অনেক বড় স্টার, আমি কেন এর পেঁয়াজ কাটতে যাবো, আমি তো আমি বসে বসে খাবো, আমি এমন একটা ফ্যামিলিতে আসছি যেখানে সবাই কাজ করতে পারে, এখানে কেন আমার তিন পারে, আমি তো ওয়েল এডুকেটেড, আমি এখানে বসে বসে খাবো, এখানে আমি গান গাবো, আমার লাইফ এভাবেই চলবে, আমার হাজবেন্ড তো আসি। তো তাদের দুজনের বন্ডিংটা ছিল এরকমই, যেহেতু আমার ভাই আমি বলবো যে হ্যাঁ ইকবাল আমার, মানে ছোটবেলায় আমার এখন মনে পড়ে যে ভাইয়া যদি শুনে থাকো তুমি যে আমাকে গল্প শোনাতো, যেটা আর কি আছে না যে নানি দাদিরা যেভাবে গল্প শোনায় শুনে ঘুম পাড়াতো, আমার ইকবাল ভাই আমাকে শোনায় গল্প শোনায় ঘুম পাড়াতো। তো সেই ভাই এভাবে চেঞ্জ হয়ে যায়, এটাই আমার কাছে খুব ডিফিকাল্ট, এই জিনিসটা খুবই আমার কাছে ডিফিকাল্ট যে ভাবি তো আসছে কয়েকদিন, আমি আমি কি তোমার পর, আমিও তো তোমার আপন, যাই হোক তোমার বউ তুমি এটাই। তো আম্মু আম্মু এক পর্যায়ে তো এরকম অনেক সহ্য করতে 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 করতে, তো একটা পর্যায়ে একটা বড় ঝগড়া লাগলো ঘরে আম্মুর সাথে ভাবির, চিল্লা চিল্লির পর্যায়ে চলে গেছে, যেটা একটা থার্ড ক্লাস মাইন্ডের ঝগড়া বলা হয়। তো আম্মু এক পর্যায়ে, আব্বু আবার এসব কোনো বিষয়ে কথা বলতো না, বাট আমার আব্বু খুব মাথা গরম একজন মানুষ ছিল, বাট এসব কোনো বিষয়ে আব্বু কোনো কথা বলতে পারতো না। আম্মু এক পর্যায়ে রাগ করে বলছে যে ঠিক আছে তাহলে তোমরা চলে যাও, যে তোমার এতই প্রবলেম হয় তোমার আলাদা থাকো, ভাইয়া বলছে হ্যাঁ আমরা থাকতে পারবো কোনো প্রবলেম নেই। তখন তো ভাইয়া খুব ভালো মানে ইনকাম ইনকাম সোর্স, ভালো ভাবিও খুব ভালো ইনকাম সোর্স, তো তারা পারে আলাদা থাকতে। তো আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে এভাবে কত বড় একটা ফ্যামিলি ছিল এভাবে আবার আলাদা হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগতেছিল আমার কাছে, আমি আসলে কাউকে বলতে পারিনি। তারপরে ওখান থেকে বাসা নিল তারা মহানগর প্রজেক্টে, এখানে এরকম কোথাও নিয়েছিল রামপুরের কাছাকাছি। তো আমি ডেইলি যেতাম, আমি ওখানে ডেইলি যেতাম, আমাকে ওখানে গেলে ভাবি আবার আমাকে যথেষ্ট পরিমাণ আদর করত। তো আম্মু এক পর্যায়ে খুব রাগারাগি অবস্থায়, তারপরও যে তার ছেলেটা দূরে গেছে তার তো মন মানে না, বারবার ফোন দিয়ে তাকে বারবার এভাবে ডেকে ডেকে বাসে আনতো। আর সপ্তাহে একদিন হলো ভাই আসতো বাসায়, এরপর বলতাম আম্মু যা যা হয়েছে থাক, এটা কিছু না, আমরা আলাদা আছি ভালো আছি, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে, এটা ভাইয়ার কথা, এটা সবসময় ভাইয়ার ডায়লগ ছাড়ে। তো ভাইয়া এটা সবসময় বলতো। আর যখন শুক্রবার বেশি আসতো ভাইয়া, তো শুক্রবার এমন আসার টাইমে আম্মু সব ওই শুক্রবারটাই এত ভালো রান্না করতো ভাইয়া আসবে বললে, মানে ওই দিন আর কি খুব বেশি আয়োজন হতো ঘরে।
ইকবাল ভাই তো ছোটবেলা থেকে অনেক বেশি, অনেক বেশি আদরের গোটা পরিবারের কাছে।
হ্যাঁ সেটাই তো, আর বড় ছেলে ঘরে
বড় ছেলে,
তো ওরকম আদর।
মা তো আসলে কিছু চায়নি, মা চেয়েছিলেন যে পরিবারের যে কালচার, যে ধরনের এনভায়রনমেন্ট, যে ধরনের কালচার বিলংস করে এই পরিবার, তার সাথে একটু কম্প্রোমাইজ করে থাকলেই তো হয়। তার গান নিয়ে তো কোনো আপত্তি ছিল না, বরং গানের জন্য তার গর্ব ছিল যে আমার বৌমা এত চমৎকার গান গায়।
হারমোনিয়াম নিয়ে অল টাইম গান শোনাতো, আমার ভাবে
গান শোনাতো। সো লিটারালি সেও সবকিছু চেয়েছিল, বাট একটু যদি আব্রুর সাথে করা যায়, একটু যদি মেনটেন করে করা যায়, এটা তো দোষের কিছু না, এতটুকু তো করা যেতেই পারে।
তবে আমি ভাবল যে হ্যাঁ আমাদের মতো সবকিছু ঠিক আছে, তবে কিছু কিছু কথা আবার বাইরের মানুষ এসে লাগায়, যেটার কারণে আমাদের
ফ্যামিলি সব জায়গাতে থাকে, সব জায়গাতে থাকে করার লোকে।
বাট আমার আম্মু না ওই বাইরের মানুষের কথাটা বেশি পিক করে, এটা হলো একটু প্রবলেম ছিল। বাট এটা আমরা আসলে আমরা বুঝতাম, আমার বড় ভাই বুঝতো না। ঠিক আছে আমার আম্মু ধমক দিছে, বাস আমরা চুপচাপ থাকি, তারপর ভাবি খুব হাইপার এই বিষয়ে, কেন তোমার মা আমাকে কেন এগুলো বলবে, আমি তো একজন শিক্ষিত মানুষ, আমি পড়াশোনা করছি, মানে তার ডায়লগই ছিল, আমি বিএ পাস করছি, সো ঘরের মধ্যে আর কি বিএ পাস করছে, কমন ডায়লগ, ওকে মানলাম, আমরা কেউ পড়াশোনা করিনি, ওকে। তো আলাদা হয়ে গেল, তো একটা টাইমে ডিসিশন নিল, হ্যাঁ ভাবি ভাইয়া আলাদা হয়ে যাওয়ার পর আমরা খুব ভালো ছিলাম, আমার ইমন ভাইয়া, আমি, আম্মু, আব্বু, এই একটা ফ্যামিলি ছিলাম, আর ভাইয়ার আলাদা থাকতো। তো ইমন ভাইয়া সাবজেক্টে আসি, আমার ভাইয়া ইমন ভাইয়া আমার 8 বছর বড় ছিল। তো ইমন ভাইয়ার সাবজেক্টটা হচ্ছে, সে আকরাম ভাই মারা যাওয়ার পর সে একটু মেজাজ খারাপ খারাপ থাকতো অলওয়েজ। এছাড়া ইমন ভাইয়ার আমি কিছু কাহিনী শুনছি ছোটবেলায়, যে সে সিঁড়ির থেকে নামতে খুব ভয় পেত, এমন ক্লাস 8 যখন পড়তো, ক্লাস 8 পর বাচ্চারা কিন্তু খুব দৌড়াদৌড়ি করে থাকে, কিন্তু সে সিঁড়ি থেকে নামতে ভয় পেত, সে এতটা ভয়ে থাকতো অলওয়েজ। আর এত বড় মোটা চশমা, এত পাওয়ারফুল, আমি আসলে পাওয়ারটা আমার মনে আসছে না, বাট এত মানে পাওয়ারফুল চশমা সে পড়তো, সে মানে কিভাবে দেখতো এত কিছু, আমি আসলে ভাবতাম যে আমার সব ভাইরা এইভাবে চশমা পরে, আকরাম ভাই আমি বাদে বাকি দুজন চশমা পরে, আমার ইকবালও চশমা পরে, ইমনও চশমা পরে। তো এটা একটু ভাবতে খুব ইয়া লাগতো। বাট আকরাম ভাই মারা যাওয়ার পর ইমন ভাইয়ের এই চেঞ্জটা আমি আসলে একদম আশা করিনি, এতটা ইয়া, এতটা রাফ, হ্যাঁ এতটা মানে এতটা রাগি হতে পারে, অনেকে বলে আমার বাবা
ওভারনাইট চেঞ্জ হয়ে গেছে ভাই,
হ্যাঁ হ্যাঁ সে দিন দিন বড় হচ্ছে, তো সে চেঞ্জ হচ্ছে, ডিসপার্ট হয়ে যাচ্ছে, তবে এতটা না, ঠিক আছে ফ্যামিলি পর্যন্ত, বাট সে বাইরে বেশি থাকতো। আর এই পর্যায়ে যখন সে এগুলো শুরু করলো, আমার আম্মা আব্বু কিছু বলতে পারেনি, কারণ একই দেখছে যে আকরাম ভাইকে খুব বেশি শাসনে ছেলেটা এইভাবে হয়ে গেছে, চাই না আর কাউকে এইভাবে শাসন করতে, দরকার কি থাক চলুক না, তবে বেশি করার ঠিক না, বাস এভাবে ইমন ভাই দিনের পর দিন আসলে একটু বেশি রাফ হতে থাকে। তো মাঝখানে বাইক টাইক কিনছে, তো এবার তো আরো বেশি, তো আমার আম্মু আব্বু আবার তার ছেলেরা যা যা চাইছে মানে সেটা দিবেই, হয়তো বা একটু ইয়েটা করতো, তবে সেটা দিবেই, তো দিয়ে দিল। আমি দেখতাম যে বাবার বাবা সব দিচ্ছে, কত টান তা ছিল, আমি তো আমার বাসায় কম্পিউটার দিয়ে বসে রাখতো, আমি সারাদিন ওইটাই খেলতাম, আমি আর কোথায় যাবো, পড়াশোনা করতাম, স্কুলে যেতাম আসতাম, এটাই আমি আবার একটু রাস্তাঘাটে একটু আমি খুব ভয় পেতাম, আমার আসলে রাস্তাঘাটে খুব ভয় লাগে, এখন আমার ভয় লাগে যে রাস্তাঘাট পার হতে আমি পারি না, তো এই কারণে আমি বাসা থেকে বের হতাম না। তো
সারাদিন বাইক
বাইক দিয়ে খুব ভিড়, সে চুল টুল আরো বড় করছে, আর সে মানে একটু খাটো ছিল, আমাদের ভাইদের মধ্যে একটু খাটো, ইমন ভাই সবচেয়ে বেশি খাটো, বাট কুল অ্যাজ ইউজুয়াল কুল। তো আমাকে দেখতে পারতো না দুই চোখে ইমন ভাই, যে আব্বু কেন এত আদর করে এই কাপকে, মানে এটা ভাইয়া চলে যাওয়ার পর মানে জাস্ট আকরাম ভাই ইকবাল ভাইয়ের মধ্যে যে জিনিসটা হচ্ছিল সে জিনিসটা আমাদের মধ্যে ব্যাক করছে, যে ইকাপ বলছে ইকাপ গ্রাফিক্স কার্ড কিনে দিছে কম্পিউটারের, হ্যাঁ এত দামি গ্রাফিক্স কার্ড কিনে দিছে গেম খেলার জন্য, এত দামি গ্রাফিক্স কার্ড কিনে দিছে আর আমার বাইকের তেল ভরার জন্য টাকা দেয় না, হ্যাঁ এটা কোন কথা হলো, মানে এভাবে এরকম করে খুব বেশি রাগারাগি করতো ঘরে। তো আম্মু আব্বু যাই করে চলে যেত, আম্মু আবার ঠিকই তাকে বাইকের তেল টাকা দিত, তো এভাবে চলতে থাকে। তো একটা পর্যায়ে আমার বাবা একটু বিয়ে পর্যায়ের হঠাৎ সিক হয়ে পড়ে। আসলে আমার বাবা খুবই পরিশ্রমী মানুষ ছিল, খুব কর্ম করতে হতো, সকাল 9টা 10টা আর রাত্রে আসতো 10টা 11টার সময় এরকম। আমি কখনো দেখি নাই যে বাবা একটা দিনের জন্য বিকালবেলা আসে দুপুরবেলা আসে আমার বাসায়, যে দেখতেছি বাবা বাসায় শুয়ে আছে অথবা, আমি কখনো দেখিনি, যে মানুষটা একটু রেস্ট নিতে, সবসময় বাইরে, ঈদের দিনও সে নাই বাসায়, এতটা সে বিজি ছিল, এত বিজি ম্যান। তো এই মানুষটাই আবার হঠাৎ ঘর বন্ধ হয়ে গেল এভাবে অসুস্থ পর্যায়ে। তো তাড়াতাড়ি করে আমার আম্মু ইয়ে করতে লাগলো যে হঠাৎ করে একদম অসুস্থতা, তো ডাক্তার দেখা বললো যে তার একটা কিডনি আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে, তার একটা কিডনি, তো কিডনিটা ড্যামেজ হচ্ছে। আর আমাদের সবার মধ্যে আসলে আবার বাবা এখানে কেন এরকম ভাবে এত স্টপ হয়ে গেল, আমাদের সবার মধ্যে জিনিসটা। আর একটা একটা ফ্যামিলির একটা মানুষই যে ফ্যামিলিটা চালায় সে যদি স্টপ হয়ে পড়ে তো ফ্যামিলির অবস্থাটা কি হয়ে পড়ে। আর এমনিতে সোজা কথা যে আমরা খুবই মধ্যবিত্ত, একদম পারফেক্টলি মধ্যবিত্ত যে একটা ফ্যামিলি বলা হয় সেটা আমরা ছিলাম। ইভেন রামপুরের মধ্যে মানে একদমই একটা সুন্দর ফ্যামিলি ছিলাম। তো আসলে মানুষই শুনে অবাক হয় যে এই ফ্যামিলি থেকে একটা এইভাবে একটা ছেলে গেল, আসলে এটা জিনিসটা মানার মতো না, মানুষই এটা আলোচনা করে। সো আমার বাবা এইভাবে বসে পড়ল হঠাৎ হসপিটালে ভর্তি, সে হসপিটালে গেছে তার ভাল লাগে না, সে তো দৌড়াদৌড়ির মতো অবস্থা, সে তো দৌড়াদৌড়ির মানুষ, তার ভাবে শুয়ে থাকতে ভালো লাগে না, না না সে ইঞ্জেকশন ইঞ্জেকশন খুলে চলে যেত কোথায় না কোথায়, নার্স তাকে খুঁজে পেত না। আমার আম্মু চিল্লাচিল্লি করতো কি ব্যাপার তোমার, কি তুমি একটু অসুস্থ, তুমি একটু বুঝো না জিনিসটা, না আমার ভালো লাগে না। আমার আম্মুকে আবার বলতো যে না আমার এইভাবে ভালো লাগে,
কাজের ওখানে চলে যেত,
হ্যাঁ সে ওখানে চলে যেত। তো মানে তার বডিটাই একদম বানায় ফেলছে একটা একটা ভালো এত কর্মঠ একটা মানুষ, যে চাকরি করে ঠিক আছে বাট এতটা এভাবে একটা চাকরির প্রতি, হ্যাঁ একটা মেশিন হয়ে গেছে সে। তবে আমার আম্মু ঘরে যা যা লাগবে তাকে একবারে সব দিয়ে যেত, মানে আব্বু আম্মুকে সব দিয়ে যেত, হ্যাঁ তুমি এবার বাজার করে নাও তোমার মতো, আব্বু কখনো বাজার টাজার করতো না এসবে। তো সেই মানুষটা এভাবে স্টপ হয়ে গেছে। এরপর আম্মু তো আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে যে জিনিসটা আবার কি হলো। তো ইমন ভাইয়া সবসময় আব্বুর সাথে থাকতো, তো ওই যে আমার যে দাদির কথা বললাম না, তিনি কিন্তু আবার এসেছিল, সে আবার এরকম অবস্থা শুনে এসে পড়ছে সাথে সাথে, সে আব্বুর সাথে ছিল পুরো হলি ফ্যামিলিতে ভর্তি ছিল আব্বু। তো আব্বুর আবার ভালো কানেক্টিং ছিল এরশাদের সাথে, জাতীয় পার্টির এরশাদ যে আর কাজী জাফর আব্বুর ফ্রেন্ড ছিল তারা, হয়তো বা তাদের অনেক আগের থেকে এই ফ্রেন্ডশিপটা,
পলিটিক্যাল ইনভলভমেন্ট না, এমনি
বন্ধুত্ব, কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট না, বাট এমনি খুব ভালো বন্ধুত্ব ছিল। সো আব্বু অসুস্থ, এখানে কাজী জাফর রুলামিন হালাদার তারা এসে পড়ছে হসপিটালে, তো হসপিটালে কাবাকে ব্যবস্থা যে ওনার বাবা কে হসপিটালে ভর্তি যে ওনারা এসে পড়ছে। তারপরে নীল, আমার বাবা যেন ছিল নীলু, তো বলছে নীলু তুমি টেনশন করো না, তোমার কিডনি ড্যামেজ হয়েছে কিছু, আমরা তোমাকে ইন্ডিয়া নিয়ে ট্রিটমেন্ট করো, কোনো প্রবলেম নাই। তো আমার আব্বু খুব খুশি হয়েছিল কথাটা শুনে, বাট লাস্ট এট লাস্ট তিনি আইসিইউতে ভর্তি হয়েছিল, যখন আমরা শুনতে পেলাম যে তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আম্মুকে বলা হয়নি জিনিসটা, আমার ভাইয়া লুকাইছিল, আমি জানতাম না। তো ভাই এক পর্যায়ে বলে দিছে যে আম্মা এরকম বাবার তো দুইটা কিডনি ড্যামেজ হচ্ছে, তো কি করতে পারি। আম্মু তো চিল্লাচিল্লি কান্না শুরু, এটা কি হলো, সেটা কোনো কথা হলো, মানে পুরাপুরি ইয়ে অবস্থায়। তো ট্রান্সফার করবে দুদিন আগে, কিডনি ট্রান্সফার করবে ইন্ডিয়া নিয়ে, দুদিন আগে সে হসপিটালে মারা গেছে আমার বাবা। তো সাথে সাথে এরশাদ গাড়ি টাড়ি ওরা সবাই নিয়ে এসে পড়ছে হসপিটালে, যত খরচ ছিল, ফ্রিলি টু স্পিক দোজ পিপল যে তারা অনেকটা হেল্প করছে আমাদের, যে আমার বাবাকে এখানে প্রায় অনেক টাকার ইয়ে ছিল আইসিইউতে, তো অবশ্যই পার্ট দিতে অনেক টাকার বিল উঠে, তো ওরা পুরো এরশাদ আর কাইজাফুর দুজন মিলিয়ে দিয়েছে। তো আমার বড় ভাইয়া আর আমি একসাথে ছিলাম, আমরা যাচ্ছিলাম আমাদের টঙ্গিতে, তো ওই রাস্তার মাঝখানে ব্যাক করে আমরা পরে হসপিটালে চলে গেছি। তো আরেকটা এইভাবে মানে ট্র্যাজেডি, আসলে আমি মানতে পারছিলাম না আসলে ক্লাস ছোট
হসপিটালে দেখলে।
হ্যাঁ আমি আমি দৌড় দিয়েছি, আমি দৌড় দিছি একটা হসপিটালে। আমি আমি যখন শুনছি যে ভাই একটা রিয়েকশন দিছিল ফোন ধরার সাথে সাথে, ভাইয়ের বুকে ধরছিল কেমন, আমার ভাইয়ের মনে একটু হার্টের প্রবলেম আছে আমি জানি না যেটা, বাট সে এটা শোনার পর খুব হার্টে জোরে ধরছে। আমি কিছু কিছু বলে না, কিছু না কিছু না, আমাকে তাড়াতাড়ি দৌড় দিয়ে কথা সিএনজি একটা ঠিক করতেছে। রাস্তার মধ্যে সে চিল্লায় পরে বললো ইকা বাবু তার নাই, আর আমি তো চিল্লা চিল্লি করে একদম রাস্তাঘাটে দৌড়াদৌড়ি শুরু করে দিছি যে এটা কি বললা এরকম এরকম। তো হসপিটাল যাওয়ার সাথে সাথে অনেক বড় লিডার যেহেতু ছিল, আব্বুর অফিসের সবাই ছিল, তো ওর মাঝে আমি খুব চিল্লা চিল্লি করে আব্বুর লাস্টটা একটু একবার দেখেছি, আমার কেউ দেখতে দিল না, মানে মানে কি আমি আমি খুব হাইপার ছিলাম, দ্যাটস ওয়াই আমার সবাই একটু বেশি টাইট করে ধরে রাখতেছে যে কি না কি করে ফেলি। বাট আমি লাস্টের লাস্ট দেখলাম আব্বুকে শেষবারের মতো, তো এই তো গেল আর একটি ট্র্যাজেডি। এই আব্বু মারা যাওয়ার পরই একেবারে মানে কেমন যেন একবার নাই, অনেক কিছু নাই একটা ফ্যামিলির, এত বড় ফ্যামিলি মানে অনেকে কে যেন নাই এরকম লাগতেছে আমার কাছে। তো আমি আস্তে আস্তে বড় হতে যেতে থাকি, আমি আস্তে আস্তে বড় হতে যেতে থাকি, তো এটা খুব ডিফিকাল্ট মানার আমার মতো আমার কাছে। সো আমরা টঙ্গিতে সেটেল হই, এরপরে আমাদের
ভাই যখন মারা যান তখন বয়স ছিল ক্লাস ফাইভে, তুমি রাইট?
তখন ক্লাস ফাইভে, 2007 সালে আমার আক্রাম ভাই মারা গেছে এপ্রিলের 15 তারিখ, আর আব্বু 2013 সাল। জাস্ট আমি তখন এসএসসি রেজাল্ট দিবে, আমার এসএসসি রেজাল্ট দিবে, তো আমি তখন মোটামুটি অনেক বড়, আমি বুঝতে পারতেছি যে আসলে অবস্থাটা কি এখন আমাদের। বাট আমার ভাইয়েরা ছিল, আমি কোনো টেনশন ফিল করতাম না, যে অন্তত ওই ভাইয়া দূরে থাকলে আমার ইমন ভাইয়া আছে, কোনো প্রবলেম নেই। তো আব্বু মারা যাওয়ার পরও আমি যে দেখতাম না আমাদের মধ্যে কিন্তু বন্ডিংটা ভালো ছিল, ইমন ভাইয়া আসলে খুব ঝগড়া করতাম আমরা বেশিরভাগ ঘরে থাকলে, আস্তে আস্তে না সে আমার প্রতি একটু আদর দেওয়া শুরু হলো ইমন ভাইয়ার, কেমন যেন মনে হলো যে তার একটা ছোট ভাই আছে সে তাকে তো দেখতে হবে এরকম। আর আম্মু তো আমার আম্মু ছিলেন আমার খুব শৌখিন মানুষ, খুবই শৌখিন, যেমন মানে তার ছেলেদের জন্য আমি ভাবি যে কালকে কি করবো, আর আম্মু আমার আম্মু 5 বছর আগে ভেবে রাখছে যে তার জন্য কি করা লাগবে, এটা এরকম সিস্টেম করে দিয়ে গেছে আমার মা যে আজকে আমার কোনো টেনশন নাই, দ্যাটস ওয়াই। সো বলতে চাই এই মানুষটার জন্যই যে আমার মা একটা ফ্যামিলিকে খুব ভালোভাবে টিকা রাখছিল, খুবই সুন্দরভাবে টিকা রাখছিল। আমার ভাইয়া থাকতো আমার ফুপির বাসায়, ইমন ভাইয়া রামপুরাই থাকতো, যেহেতু তার ওখানে দৌড়াদৌড়ি করতো, আব্বুর যে চাকরিটা ছিল ওখানে তার ওটা ধরতে হবে, আর আমি আর আম্মু আমার টঙ্গি বাসায় একা থাকতাম। তো ইকবাল ভাইয়া তো সেই দূরে দূরে থাকতো, আসতো মাঝে মাঝে দেখতে আম্মুকে, যে আসতো আম্মু তো পাগলের মতো রান্না বান্না শেষ হলো, সেটা তো আর কখনো যায় না, ছেলের আদর তো আর কখনো শেষ হয় না, সে আসলে সেই সেই টানটাই আমি দেখতাম। আমি আস্তে আস্তে বড় হচ্ছি, যেহেতু আমার মধ্যে আমি মানে বুঝতে পারতেছি যে আসলে কোন পজিশনে দাঁড়াচ্ছে জিনিসটা, আমি বুঝতে পারতেছি যে ইকবাল ভাইয়া এই জায়গায় কিছু না সেটা রং, যেহেতু আমার বাবা আমার মা ছিল এই জায়গায়, সো এখানে পনেরো না কিছু একটা কিছু না কিছু একটা খুব রং হচ্ছে। সো আমি আমার বড় ভাই যেহেতু আমি কোনো কিছু বলতাম না, আমি কোনো কিছু রিপিট দিতাম না, বাট পরে দেখতাম যে ভাইয়া আসছে, আম্মু এই অসুস্থ শরীর নিয়েও রান্না বান্না করে খাওয়াচ্ছে ভাইয়াকে, আমি একটু রাগারাগি করতাম যে তুমি আমি বাসায় আসি তোমার এটা দেখো না যে আমাকে তুমি রান্না বান্না রান্না করো আমার জন্য, বাট ভাই আসলে একেবারে তোমার শরীর সুস্থ হয়ে যায়, এটা কেমন কথা? আমি এইভাবে বলতাম আম্মুকে, আমি বলে এভাবে বলিস না, আমি বেশি কথা বলিস তুই, এইভাবে বলতাম আমাকে, আমি দেখতাম যে আমি আমি ঘরে আসি বাট আমার জন্য অতটা ইয়ে নাই যে তার বড় ছেলের জন্য এত টান। হ্যাঁ যে আরে বাবা ইকবাল আসতেছে আর তার পোলাও মাংস রান্না করে একদম তার ছেলের জন্য রেডি, সে কোথা কবে না কবে মিষ্টি আনছিল সেটা ঘরের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিছে, তা আমিও জানি না, তা আমি আবার মিষ্টি বেশি খাই না, তো সে তার জন্য এইভাবে ইয়ার করে রেখে দিছে। আম্মু যেদিন যখন ইকবাল আসলো দেখো আম্মু রান্না করে একদম, আম্মুর আবার হাই প্রেশার ছিল তো চুলার সামনে ইয়ে যেতে পারতো না বেশি, তো সে শুয়ে থাকতো, শুয়ে থেকে ইকবাল এসেছিস? হ্যাঁ মা আসছি। তাড়াতাড়ি দ্বীপ থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে তাড়াতাড়ি যা। মানে আমি অবাক যে কি মানুষ তার ছেলের জন্য। আচ্ছা যাই হোক, ভাই আসতো আম্মুর এখানে, তখন আস্তে আস্তে আম্মুর শরীরটা অনেক খারাপ ফসল হলো। আসলে সত্যি কথা যেটা, যে আমি হওয়ার পর মানে আমার চার ভাই, তিন ভাই যখন আমি তো সবার ছোট, আমি যখন হয়েছি তখন সবাই রেগে গেছে, কারণ আবার ছেলে হয়েছে, সবাই মেয়ে এক্সেপ্ট করতেছিল। আমি হওয়ার পর সব রাগ, আমার কোন নানি ছিল এলাকার জন্য বলতেছে যে আবার ছেলে ধর, এটা এরকম মানে এরকম রাগারি করতেছে। কারণ প্রেম ছিল আমি কালো মানে ছোটবেলায়, তো ওটা দেখে আর কি খুব বেশি ইয়ে রাখতেছিল। তো এই ব্যাপারটা নিয়ে আর কি আমার আম্মু খুব বেশি ইয়ে ছিল, যে তার বড় ছেলে আসতেছে বাসায়, তার তো মানে তার অনেক কিছু আছে জিনিসটা। তো আমি দেখতাম, আমি আবার ভাইয়ের সাথে অত কথা বলতাম না, বড় ভাইয়ের সাথে। এরকম অবস্থায় যে আম্মুর আস্তে আস্তে ওষুধের ইয়ে বাড়তেছে, রেড বাড়তেছে আস্তে আস্তে, তো ভাইয়া কেন এত হেল্প করতেছে না, ভাইয়া তো হেল্প করা দরকার। আমার ভাই আবার বলতো না না আমার মা অনেক টাকা আছে ব্যাংকে, আমি কেন, আমার মা অনেক টাকা রেখে গেছে ব্যাংকে, আম্মা তো নিজের ট্রিটমেন্ট নিজেই করতে পারে, দরকার কি। সে এই ডায়লগটা দিতে বারবার, বাট আমি তখনই রিপ্লাই আসলে দিতে ইচ্ছা হতো যে মানে থাকুক না কোটি কোটি টাকা, তোমার তো দায়িত্ব আছে একটা, তোমার তো একটা দায়িত্ব আছে যে তুমি কিছু বলবা, তুমি কিছু করবা তোমার মার জন্য। বাট নো, ভাবি তো কোনো খবরই নেই, ভাবি সেই ওখানে, সে তো অনেক বড় স্টার, সে তো অনেক বড় স্টার, সো তার তো তার মা শাশুড়ি অসুস্থ, এটা তো কোনো দেখার প্রয়োজনই নেই। সো এভাবে ইয়ে ঘটতে থাকে, আমি আমার মার সাথে এক বছর থাকি পুরা ঘরে, একটা না কোথাও এদিক ওইদিক কোথাও না, যেহেতু আমি ঘর থেকে বেশি বেরোতাম না। এরপর একদিন আমার দাদি আসলো, যে দাদির কথা বললাম, সে দাদি আসলো বলতেছে কি কাপ, তুই তো ঘরে এভাবে থাকিস, চল ব্রাউন ব্রেতে একটু ঘুরে আসি, একটু ঘুরে এত ভালো লাগবে। আমি আমার একটু কেমন ইয়ে লাগতেছে যে যদি যেতে পারতাম ব্রাউন ব্রেড একটু ঘুরতে, আমার খুব মানে খুব ভালো লাগে। ওখানে একটা অনেক বড় ফ্যামিলি, সব ফুপি সবাই আছে ওখানে, ফুপা ফুপি ফুপা তো ভাই বোনেরা সবাই আছে। আমার আমার মা আবার বলতেছে, দেখছে যে আমার মধ্যে একটা ফুর্তির ভাব, আর বলতেছে আচ্ছা এই কাপ তুমি যাও। মানে না না না, আমি বলতেছি না তোমার এইভাবে রেখে আমি কেমনে যাই, তুমি অসুস্থ না? আরে না না ঠিক আছে, তুই তো দুই তিন দিনের জন্যই। তো বলতেছে দাদি দাদি আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি পাঠা দিব এই কাপ খেলে। তো ফেব্রুয়ারির 28-29 তারিখে এরকমই হবে জিনিসটা, তারা অ্যারেঞ্জ করছে ব্রাউন রে যাবে। সো আমি এক তারিখে যাই মেবি ব্রাউন বাড়ি, এক তারিখে যাওয়ার যেদিন গেছি সেদিনই আমার আম্মু আমাকে ফোন করে বলতেছে যে আচ্ছা এর আগে একটু আমি একটু মিস করে ফেলছি জিনিসটা, যখন আমি গেট থেকে বেরোচ্ছি না ব্রাউন বাড়ি রওনা দেওয়ার টাইমে, তখন আমি একটু রাগে ছিলাম, কেন জানেন তখন রাগে ছিলাম, আম্মু না আমাকে ইয়া দেয়নি, মানে আমাকে কি বলে মানে আমার রাগ লাগতেছিল যে আমি এতদিন ঘরে ছিলাম, আমি একটা জায়গায় যাবো আর আমার আম্মু কিরকম যেন একটা ইয়ে করে রাখছে, যে মানে একবারের জন্য চলে যাচ্ছে, আমি আমি মনে হয় আসবো না এরকম ভাবে। তারপরে সে বলতেছে তুই যা যা যা, তুই ঘুরে আয়, তুই শান্তিতে ঘুরে আয়, সমস্যা নেই। তো আমি গেটের সামনে আম্মু দাঁড়ায় ছিল, আমি হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার না কেমন যেন টান লাগতেছিল, কেমন যেন একটা কামড় লাগছিল ভিতরে, যে দেখি ঘুরে আম্মু কি করে। তো ঘুরে দেখি যে আম্মু গেটের সামনে দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে দেখতেছে, যে আবার বলতেছে যে এই কাব তাতে এসে বলবা কিন্তু এভাবে। আচ্ছা ঠিক আছে আম্মা আমি এসে বলবো। তো বাসে উঠলাম, সাথে সাথে আম্মুর ফোন, মানে যতই দূর যাচ্ছি মানে বারবার আমি কেন জানি আবার আম্মুর বারবার ফোন করতেছি। তখন তো কিছু ছিল না যে কার সাথে ফোনে কথা বলবো বেশিরভাগ, যে আমার মার সাথে একটু কথা বলতে হবে। ব্রাউন ব্রেক ওখানে গিয়ে পৌঁছালাম, সবাই সবার সাথে কত মজা ঠাট্টা করতেছি, এমন টাইমে আম্মু ফোন করে বলতেছে যে আমি বলতেছি আম্মু তোমার শরীরের অবস্থা কিরকম, বলতেছে হ্যাঁ আমি আছি অনেক ভালো আছি, বাট আম্মুর অবস্থা ভালো না, আম্মুর অবস্থা একদমই ভালো না, আমার বলতেছিল না। আমি বলতেছি তুমি সত্যি করে বলো আমি আমি চলে আসবো, আমি চলে আমার চলে আসতে হবে, আরে না না তুই ঘুর ঘুরে ঘুরে একবারে ইয়ে ফুপির সাথেই আয়, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো আমাদের পাশে পাশে একটা আন্টি, আমার আন্টি আর কি আমাদের বাসার একদম সাথেই, তো আমার আন্টি আমাকে ফোন করে বলতেছি কাপ তোমার আমার অবস্থা কিন্তু ভালো না, তুমি তাড়াতাড়ি আসো। আন্টি কি হয়েছে কিছু হয়েছে? বলতেছে না তোমার তোমার আম্মুকে তোমার বড় ভাইয়া আর তোমার মেজো ভাইয়া এসে হসপিটাল নিয়ে যেতেছে অবস্থা খারাপ। আমি সাথে সাথে রওনা দিছি, আমি সাথে সাথে রওনা দিচ্ছি, এরকম ইয়েতে সিচুয়েশন হয়েছে। সো আমার কাকা আমার সাথে ছিল, আমার মিঠুন কাকা, তো আমি রওনা দিলাম রাত আটটার সময় রওনা দিছি আমি। তো পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লাগছে, ট্রেনে যেহেতু খুব সময় লাগছে। তো ভাইয়াকে ফোন করে বলছে, ভাইয়া মেজো ভাইকে ফোন করে, ইমন ভাইকে ফোন করে বলছি যে ভাইয়া কি অবস্থা, বলতেছে যে না নাম্বার ঠিক আছে, সমস্যা নেই, তুমি আসো আস্তে আস্তে। তো আমি আসলাম, এসেই আমি ভাইয়ের বাসায় উঠছি। আমি ভাইয়ের বাসায় যেতাম, খুব কম যেতাম এরপরে আমার এই জিনিসটা দেখার পর, বাট আমি ওই দিনকে খুব বেশি হাইপার ছিলাম। কজ একটা মহিলা হসপিটালে একা কিভাবে, তোমরা এখানে কেন? আমার ভাইকে আমি কোশ্চেন করতেছিলাম ইকবাল ভাইকে, এখানে মহিলাদের হসপিটাল, ওখানে পুরুষদের থাকতে দেয় না, তোমরা এখানে এসব বসতে কেন? আমার কাছে থাকতা তা আমি তো বলতে পারতেছি না যে ভাবি কেন এখানে, ভাবি তো থাকতে পারতো, আমি তো বলি না। তো আমাদের বাসায় যে বুয়া একজন ছিল, তিনি আমার মার সাথে বলতেছে না বুয়া আছে, সমস্যা নেই। আমি বলি যে কি দুনিয়ার সিস্টেম, মানে আমার কাছে সব আনবিলিভেবল লাগতেছিল যে কি, আমি এত কেয়ার করি আমার মাকে, আমি আমার একসাথে থাকলাম, কোনো কিছু হলো না, এভাবে তুমি ছেড়ে দিয়া একা চলে আসলা এভাবে। রাত্রে দেড়টা দুইটা বাজে, আমার ঘুম নাই, আমার ঘুম আসতেছে না চোখে, কেন জানি ঘুম আসতেছে না। আমি এদিক ওদিক ভাবতেছি বারবার, আমার কাকা আসছে তো আমার সাথে, তো আমার কাকার সাথে কথা বলতেছি, আমার কেন জানি আমার ভাল লাগতেছে না, মানে একেবারে উদাসীন লাগতেছে। হঠাৎ আমার ভাইয়ের কাছে একটা ফোন আছে, এই বড় ভাইয়ের কাছে, বুয়াটা ফোন করে চিৎকার মারে মোবাইল দিয়ে, যে বলতেছে যে ভাই ভাই এরকম তো ইকবাল ভাইয়া, এরকম আপনার মা তো আর নাই। ইকবাল ভাই আবার সেই চিৎকার মেরে আর কি পুরা, আর আমি তো বুঝে ফেলছি যে আম্মু মনে আর নাই। তো আমার স্ট্রেট প্ল্যান ছিল, আমার খুব জিদ মিটানো ছিল যে কিছু জায়গায় যে আমি আমার জিভ মিটাবই, যে এই মহিলাটা কষ্ট করে গেছে, ঠিক আছে সে কষ্ট করছে, বাট আমি তোদের কিছু বলে নেই, আমার ভাই আমার ভাবিকে ইচ্ছা মতো আমি অনেক কিছু বললাম। তখন কি বলছে আসলে আমার মাথায় কিছু ছিল না, ওই সিচুয়েশনটা আসলে মেনটেন করা খুব কঠিন ছিল। তো আমি ভাইয়াকে মানে ফোন দিল, আমার বড় ভাইয়া আমার মেজো ভাইকে ফোন দিল, ইমন ভাইকে, ইমন ভাই আসলে তাড়াতাড়ি করে। আমি জাস্ট হসপিটালে গেলাম আর দেখলাম সে একই সিন, বাবা যেভাবে শুয়েছিল এভাবে মা শুয়েছে। তবে কোনো কিছু বলার নাই তাদের কোনো কিছু বলার নাই, বাট এটা কেন আমার সাথে কেন? আমি তো অনেক ছোট, আমার সাথে কেন এগুলো দেখতে হচ্ছে? আমি জাস্ট খুব কনফিউশনে ছিলাম, একদমই অন্যরকম লাগতেছিল। বাট এরপরে আমি তো আব্বু যেভাবে সবকিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ওটা তো আব্বুর অনেক ভালো ভালো লোকজন ছিল, তাই সবাই মিলে ঝিলে হয়ে গেছে। বাট আম্মুর এই সিচুয়েশনটা, আম্মুর সব সার্কেলরা, আম্মুর যত বান্ধবীরা ছিল সবাই আসছে রামপুরায়। আর আমাদের আবার একটা সিস্টেম ছিল, টঙ্গিতে কিন্তু আমরা চলে গেছি, বাট আমাদের যতগুলা ফ্যামিলি মেম্বার মারা গেছে সবাইকে রামপুরায় এনে গোসল করাইছে। এটা আসলে ওরাই চাইছে রামপুরের মানুষরা যে এখানে গোসল করা, যেহেতু সবাইকে করানো হয়েছে ওখানেই গোসল করানো হয়েছে, যেখানে আমার আকরাম ভাইয়া আব্বুকে গোসল করানো হয়েছে এবং আম্মুকে সেখানে গোসল করানো হয়েছে। তো ভাবি আসছে, ভাবি এসে কান্না করতেছে, সবাই ভাবতেছে একটা অভিনয় কান্না। তবে আমি তো আসলে এভাবে বলতে পারি না, বাট আমার কাছে মনে হচ্ছিল কেমন যেন অভিনয় কান্না। আচ্ছা ঠিক আছে, তুমি শেষ পর্যন্ত দেখো নাই, বাট যখনই একটা মানুষ মারা যায় তখন সে বলে না সে তো খুব ভালো ছিল, আমার শাশুড়ি তো অনেক ভালো মানুষ, বাট বেঁচে থাকা কালে তখন তো অনেক খারাপ, আমার শাশুড়ির মতো খারাপ মানুষ হয় না। আকরাম তো আরো বেশি ইয়া ছিল, আকরাম তো অনেক চালাক ছিল, এ কারণে তো অবস্থা হয়েছে, এভাবে বলতো। এই একটা টার্ন হলো, দ্যাটস এটা রিয়াকশন পড়লো পুরো আমার উপর, এই একটা ফ্যামিলি আম্মু মারা যাওয়ার পর। এখন দেখতেছি যে থাকতে হবে বড় ভাইয়ের সাথে, আর তো কেউ নাই, মেজো ভাইয়া তো ব্যাচেলর টু একা একা খুবই বাসায় থাকে। তো আমি বললাম ভাইয়া শোনো, আবার তিন ভাই একসাথে থাকি, আমার ভালো লাগতেছে না, আমি দেখতে চাই আবার সবাই একসাথে আসি। তো আমার বড় ভাইকে আমি রিকোয়েস্ট করলাম যে ভাইয়া ইমন ভাই থাকবে, বললেন না, ও বুঝো না ও কিরকম করে, ও এভাবে দৌড়দৌড়ি করে বেশি সব জায়গায়, আমার বাসায় কিগুলো এলাও, আমার বাসায় কি আমার দারুণ এইভাবে এগুলো মানবে, এগুলো বলো তুমি। বলতেছি যে আচ্ছা ঠিক আছে, তারপর তো দেখো না ঠিক হয়ে যাবে, আমি বুঝাই দিব না ভাইয়া এগুলো না করতে, আচ্ছা ঠিক আছে দেখো এগুলো হয় কিনা। আমি বললাম, পরে ভাইকে বলছি, ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে, ভাইয়া বাসা থাকলে তো ঠিক আছে। তো থাকতে থাকলাম এক পর্যায়ে হচ্ছে আমার লাইফের মানে স্ট্রাগল শুরু এই জায়গা থেকে। এবার সাবজেক্ট আসবে শুধু আমারই, যেমন বাসায় ঢুকতে স্টার্ট আর আমার সবকিছু আমার চোখের সামনে, যে আমার লাইফ এখানে আমার সবকিছু করতে হবে, এখানে আমাকে কেউ কিছু করে দিবে না, এখানে কেউ আসে না যে আমার মার মতো বলবে যে টেবিলে ইয়া রাখা আছে তোর জন্য ওটা তুই খেয়ে নিস, অথবা খাবার টাইমে আম্মু পাশে দাঁড়া থাকবে আর আম্মু পাশে বসবে না আর বলবে না হ্যাঁ কেমন হয়েছে রান্না, এভাবে এভাবে সিচুয়েশনটা ছিল না। তো
ভালোবাসার বাংলাদেশ
ঘটনাটা হচ্ছে যে আসলে মায়ের মতো সবাই হয় না, জাস্ট দ্য মেইন থিং, বাট আর ভাবি তো অবশ্যই না, ভাবি সকালবেলা ঘুম থেকে উঠতো 12টার সময়, সারা রাত শো করে আসতো, গান গাইতো, যেহেতু ওপেন এয়ার কনসার্ট টনসার্ট করে আসতো, সো তাকে তো বিরক্ত করে কোনো প্রশ্নই আসে না। আমরা দুই ভাই মিলে যা পারতাম যেভাবে পারতাম ম্যানেজ করে চলতাম। সকালবেলা নাস্তা কি আসলে এটা অল দ্য ফেম অফ মানে সবাইকে আসলে জিনিসটা বলার আসলে জিনিসটা খারাপ দেখা যায় যে সকালে নাস্তা আমি ঠিক মতো করতে পারতাম না, যে তো তখন আমার ইন্টারের প্রথম সাময়িক পরীক্ষা চলে। তো তখন প্রথম পরীক্ষা আমার ভাইয়া সকালবেলা 7টার সময় উঠছে, 7:30 সময় আমার পরীক্ষা, সকালবেলা উঠে সে আমার জন্য ডিম ডিম পাউরুটি সব ভাজি টাজি করে একদম রেডি। আমি যখন দেখলাম যে ভাইয়া তুমি করছো, হ্যাঁ আবার সে খুব ভালো ডিম ভাজি করতে পারতো, তো ভাইয়া বলতো যে না আমি পারি পারি, তো তুই ভালো করে পড়তে থাক। তো আমি পড়ছিলাম, তো দেখলাম ভাইয়ার এই জায়গায় হাতের এই আঙ্গুলের এই পাশটা পুড়ে একদম মানে তেল পড়ছে, তো পুড়ে কালো হয়ে যাচ্ছে। আমি বললাম কি হয়েছে তোমার এখানে? না 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 কিচ্ছু হয়নি, এগুলো কিচ্ছু না, তোর জন্য এটা কোনো ইয়ে কিছুই না। তা আমি আমি জাস্ট তাকাইছিলাম ভাইয়ের দিকে যে ভাই আমাকে দেখতে পারতো না, সে আমার জন্য এইভাবে ইয়ে করলো, হ্যাঁ ইমন ভাইয়া সেইভাবে আমার জন্য অ্যারেঞ্জ করলো। আমি পুরো অবাক, আর দেখতেছি যে তার হাত পড়ে গেছে, সে আবার ইমন ভাইয়া আবার আমার মধ্যে খুব ইমোশনাল ছিল, কিছু হলে তার চোখ দিয়ে পানি বের হয়ে যেত, সে কান্না করতে লাগলো, যার কিচ্ছু নাই কাবে এটা কিচ্ছুই না, তুই খা তুই খেয়ে ভালো করে পরীক্ষা টরীক্ষা দে, এটা কোনো ব্যাপারই না। আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, পরীক্ষা টরীক্ষা দিলাম, সে পরীক্ষার শুরু হওয়ার একদম শেষ পর্যন্ত সে পরীক্ষা হলের সামনে দাঁড়ায় ছিল এই রোদের মধ্যে, যে আমার ভাইটা কখন বের হবে পরীক্ষা দিয়ে। বের হলাম, বের হওয়ার পর ভাইয়া সাথে ছিল, মানে আমাদের বর্ডিংটা খুব ভালো, তখন আমার জন্য টান বেশি, তখন কিছু হলেই দেখতো যে দূরে থাকতো, বাট আমি যখন বাসায় থাকতাম ফেসবুকে আমাকে নক করে বলতো তুই খাইছিস ঠিক মতো, ভাবি রান্না করছিস তো ঠিক মতো, ভাবি খাইতে পারছিস তো? আমি বললাম হ্যাঁ আমি খাইছি, আমি আমি খাচ্ছি সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তো ভাইয়া আবার একটু ওখানে তখন কি একটা বিজনেস জানা করতো, বলে পাথরের কি জানো একটা ব্যবসা, এটা তো রাত্রেবেলা ট্রাক দিয়ে নাকি এটা আসা যাওয়া করতো, সো রাত্রেবেলা তার বাইরে থাকতে হতো। তো ভাইয়া বড় ভাই এটা মানতে পারতো না যে কেন এত রাত হবে তোমার আসতে, হ্যাঁ কেন এত রাত হবে তোমার আসতে, তুমি দেখো না এখানে ডিস্টার্ব হয়, ঘুমাচ্ছি সারা প্রোগ্রাম টোগ্রাম করে আসি এখানে, তারপর তুমি এত রাত করে আসো, এটা কি মানায় এলাকা কি বলবে সবাই? ভাই আমার মেয়ে সবাই কিছু বলতো না, বাট আমি একদিন রিপ্লাইটা দিছি যে তুমি তো রাতে শো করে আসো রাত 3-4টার সময়, তখন তো কেউ কিছু বলে না, আজকে কেন সে তার জন্য কিছু বলবে? আমার বলতেছে তুমি চুপ থাকো, তুমি কি বুঝো, তোমার এখানে কথা বলতে বলছি, এখানে আমরা কথা বলতেছি না, তুমি কথা বলো কেন? আমি তো স্টপ, আমি কিছু বলি, এই প্রথম মানে আমার ভাইয়ের সাথে এরকম ভাবে কথা বলার, বাট আমি বলছি। তো ভাবি প্রায় আমার মা বাবা নিয়ে কথা বলতো, আমার আমাকে আর আমার মেজ ভাইকে ইমন ভাইকে, বলতো যে এই ছেলেগুলো তো মানুষ হবে না কখনো, এই দুটো ছেলে কখনো মানুষ হবে, দেখো না কিভাবে বাসে সারাদিন বসে থাকে, কিচ্ছু করে না, পড়াশোনা করে নি ঠিক মতো, হ্যাঁ এরপরে পড়াশোনা চালাই যাচ্ছে, একটা তো গোতায় গোতায় পড়াশোনা করাইতেছে, একটা তো করলোই না, আর এগুলা তো মানে আমাদেরও প্রবলেম করবে কয়েকদিন পরে, ওদের তো আসলে ওর মাই ভালো করে ইয়ে করে দিতে পারেনি। তো আমি কিন্তু সহ্য করে যেতাম, আমার ভাইয়ার আবার সহ্য ছিল না, ধৈর্য ছিল না, আমার কিন্তু অনেক ধৈর্য গুরু, অনেক ধৈর্য আমার, আমার মেজো ভাই জাস্ট একটা রিপ্লাই দিল যে আপনি এগুলো বলার কি, আপনি কেন এগুলো বলতেছেন, আপনি ফ্যামিলিতে আসার পরই তো আমাদের ফ্যামিলির অবস্থা, একজনের পর একজন এভাবে চলে যাচ্ছে। But seriously, I have to say, এটা আমার বলা দরকার যে এটা অবিশ্বাস হলো, এটা সত্যি যে আমার ভাবি আসার পর থেকে আমার ফ্যামিলির অবস্থা। আসলেই আমি দেখছি যে যখন আমার আকরাম ভাইয়া ক্যান্সার ধরা পড়ার কিছুদিন আগে আমার ভাবি যখন আসা যাওয়া করতো আমার বাসায়, তখন আমার ভাইয়ের ক্যান্সার ধরা পড়ছে। এটা আসলে বললে মানুষ ভাববে যে দূর ও এটা বলতেছে একজনের কারণে একজন হয়, বাট না, এটা আমার মনে হয় এভাবে মানুষ মারা যায় না ফ্যামিলিতে। তো আমার আমার ভাইয়া বলছে যে হ্যাঁ তুমি ফ্যামিলি একটা কুফা লাগে গেছে এভাবে বলছে। তো আমার বড় ভাই তো হাইপার হয়েছে, বলতেছে হ্যাঁ তুমি কি বললা, যাও আমার ঘর থেকে বের হয়ে যাও, ঘর থেকে বের হয়ে যাও, তোমার এখানে থাকা লাগবে না। আমার ভাইয়া ব্যাগ ট্যাগ গুছায় তাড়াতাড়ি চলে যাচ্ছে, ইমন ভাইয়া চলে যাওয়ার টাইমে পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে ইকাব তুই তো তুই যাবি না আমার সাথে? আমি হ্যাঁ ভাই আমি আমি আসবো, তুমি তুমি আপাতত সেট করো কোনো কিছু, আমি আমি এসে পড়বো। আবার ইকবাল একসাথে বলছে যে দুইটা একসাথে বের হো, এভাবে বলছে। আমার ভাবি আবার আমাকে টেনে অন্য রুমে নিয়ে আটকে রাখছে যেন আমি না যেতে পারি, আমি চলে যেতাম, বাট আমার ভাইয়া চলে গেছে। তো পরের দিন থেকে মানে খুব কেমন যেন লাগতেছিল যে এখন মানে কে নাই তো নাই, আবার ভাইয়া তো ওইভাবে দূরে চলে গেল, খুব খারাপ লাগতেছিল আমার কাছে। তো আমি আমার কাছে জিনিসটা একদম মেনে নেওয়ার মতো না। এরপর আমি করলাম কি, সকালবেলা উঠছি ঘুম থেকে, উঠে সাথে সাথে ফেসবুকে বসেছি যে ভাইয়ার কোনো রেসপন্স পাই কিনা। ভাই সাথে সাথে একটা মেসেজ করলো আমাকে ফেসবুকে যে ভাইয়া তুই মানে আমাকে ভুলে যাবি, জাস্ট এই মেসেজটা করলো ফেসবুকে। আমি না আসলে রিপ্লাই আমি সিন করছি, সিন করছি জাস্ট পাঁচ সেকেন্ড হবে, সিন করছি আমি জাস্ট ব্যাগ ট্যাগ গুছে আমি সাথে সাথে বের হয়ে পড়ছি। আমার কোনো কথা নেই, যা হয়ে যাক, আমার সামনে যা আসুক, আমি যদি মরেও যাই আমার তার সাথে থাকতে হবে স্ট্রেটলি। সে কি কথা বলছে এটা আমি মানতে পারিনি, কারণ ভাবছে জিকবালের সাথে থেকে মনে আমি তাকে তার সাথে কোনো কথা বলবো না, সে একা হয়ে যাবে এভাবে। আর আসলে তো আমার তো মা বাবা নেই, তার কি আছে, তারও তো বাবা মা নেই, তারও তো নেই, সে কিভাবে থাকবে কার সাথে? আমার এটা কোশ্চেন ছিল। আর সে তো কিচ্ছু পারে না, আমি তো না হয় ধৈর্য ধরে অনেক কিছু করতে পারবো, বাট সে কিচ্ছু করতে পারতো না, তার এত খারাপ দিন যাচ্ছিল। সো তখন খুব বৃষ্টি বাইরে, খুব বৃষ্টি, আমি বের হয়েছি ব্যাগ একটা নিয়ে, খুব বৃষ্টি হচ্ছে, রোজার মাস তো
ইফতার, বাইরের পৃথিবীর সম্বন্ধে তো ওখানে ওয়াকিফ হলো না,
আমি কিছু জানি না, রাস্তাঘাট চিনি না আমি,
অবস্থাতে বের হয়ে পড়া,
তাও আমি এর অবস্থায় বেরিয়েছি, আমি খুব সাহস করছি যে না। তো বৃষ্টি পড়ছিল বাইরে, আমি একজনের পর একজনকে জিজ্ঞেস করতেছি যে আচ্ছা এখানে একজন বড় ভাইয়ের কাছে আমার ভাইয়া ছিল আর কি, একটা ভাই আমার বলছে যে ইকাব তোর যদি কোনো ইয়ে হয় তুই আমার ফ্রেন্ডের নাম বলিস, আমার বাসা তোর পৌঁছা দিবে। তো ওনার নাম ছিল জয়, আমার বড় ভাইয়ের নাম, মানে বড় ভাইয়ের ইমন ভাইয়ের ফ্রেন্ডের নাম। তো বারো বলতেছে যাবে বাসাটা কোন দিকে, যাবে বাসাটা কোন দিকে, জিজ্ঞেস করতেছে একজনের পর একজন এইভাবে দেখায় ওভাবে দেখায়, কারেক্টলি বলতে পারতেছে না, বাট ভিজিতে ভিজতে ভিজতে আসতেছি। তো ফাইনালি আমি যাবে বাসা পাইছি, বাট যাবে বাসায় ইমন ভাই থাকে না, সে অন্যটা ফ্ল্যাট নাকি নিয়ে ইমনকে দিছে, ইমন ভাইকে। তো জয়াকে বললাম ভাইয়া ইমন ভাই কোথায়, ইমন একটা ফোন টোন দেন না আমি আসতেছি, আমি তো ফোন দিতেছে তো ফোন অফ দেখাইতেছে, মানে বৃষ্টির কারণে মোবাইল অফ করে রাখছে। আচ্ছা ঠিক আছে, এই ব্যাগ নিয়ে ছোটাছুটি, আর একটু পর ইফতারের টাইম হয়ে যাবে, আমি রোজা রাখছি। আমার কেমন যেন লাগতেছে যে কি বললো আমি ভাইয়া কই পাই এখন, তবে ভাইয়া আছে আমার আশেপাশে আছে। তো আমি জাস্ট টার্ন করলাম, পিছন দিকে তাকালাম, আমি হাঁটছি আর কি, হাঁটার মাঝখানে হঠাৎ আমি পিছনের দিকে তাকালাম, এভাবে দেখলাম ভাইয়া আসতেছে হেঁটে। হ্যাঁ ভাইয়া বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে আসতে, আমাকে দেখে অবাক, কিরে তুই এখানে কেন, আমার বলতেছে। আমি কি জলায় যে ধরছি আমি, আর মানে আমার কোনো দিকে কোনো ইয়ে নাই, আমি বলছি তুমি সব, তুমি সব, মানে আমি মনে মনে ভাবতেছিলাম যে এটা যে পাইছি ভাইয়াকে, ভাইয়াকে পাইছি আমি। তো ভাইয়া আমার বলতেছে ব্যাগ ট্যাগ নিয়ে আসছিস কেন তুই এখানে, পরে বলতেছে যে না ভাই আমি এসে বসে থাকবো, ভালো লাগে না এখানে থাকতে, বলছিলাম না আসতে, আসো নাই তো তখন, এখন আসছো, এখন বুঝছো। আমার আনন্দ লাগছে ভাইয়ের পাইছে আমি, আমার কিছু না। আচ্ছা আমি বাসায় আসলাম, আসার সাথে সাথে সে কত কিছু আনলো, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট করলো, আর তার ফ্রেন্ড সার্কেলটা খুব ভালো ছিল, আমার চোখে দেখা তার সার্কেলটা খুব ভালো ছিল, তার চার পাঁচজন একজন ফ্রেন্ড একসাথে, যে আমি তার ছোট ভাই আসছি, তার কত কিছু করতেছে তার জন্য। তো ভাই সাথে সাথে অ্যারেঞ্জমেন্ট করে বলতেছে যে তুই আজকে এখানে থাকবি, তোর কোনো প্রবলেম নাই, তোর এখানে থাকবি, তুই পড়াশোনা করবি, কোনো কিচ্ছু হবে না। আচ্ছা ভাই ঠিক আছে। তো ইফতারের পর আমার ভাইয়া ফোন করছে, ইকবাল ভাইয়া, ইকাব তুমি কোথায়? আমি ভাইয়া আমি তো আর আসবো না, আমি আর আসবো না। আচ্ছা ঠিক আছে ওকে, রেখে দিচ্ছে ফোন। তার কোনো কথা নাই, এমন তো না যে বললে হ্যাঁ এটা কোন ধরনের কথা, আসবো না মানে তুমি আসবো না বাসায়, না তার কোনো রেসপন্সই নেই এরকম। সে মানে তার একটা ঝামেলা গেল, তার একটা ঝামেলা তারপর আরেকটা ঝামেলা গেছে, তার এত ভালো লাগতেছিল মনে হয়। আমি বললাম ভাইয়া কিছু বললো না, একটা ধমক দিল না, কিছু বলবে না তোর, আমার ইমন বলতেছে। ওকে এরপর ফ্রেন্ড সার্কেল তো বুঝিনি গুরু, যে আসলে একটা একটা সব ছেলেরা যখন একসাথে থাকে রান্না বান্না সিস্টেমটা আসলে ভালো হয় না, আরো দিন দিন খারাপ অবস্থায় যাচ্ছিলাম। যে সেই সকালে রান্না করছে, দুপুরে সেই রান্না করছে, আবার রাত্রে রান্না করছে, ঠিক ঠিকানা কিছু নাই, কি রান্না করছে তারই কোনো মাথায় ইয়াটিয়া নাই। তবে কোনোরকম ভাবে দিন যাচ্ছিল আর কিভাবে কি করবো আসলে এটা কোনো কিছু বলা বাইরে। বাট আমার আম্মু সব ব্যবস্থাই করে দিয়ে গেছে, বাট আমরা কোনো একটা সলিউশন পাচ্ছিলাম না ওই টাইমটায়, এর জন্য একটু খারাপ যাচ্ছিল। তো টঙ্গি যে চলে যাবো নিজের বাড়িতে এটা পারতেছিলাম না, কারণ ভাইয়ের দৌড়দৌড়ি সব তেজগাঁর দিকে আসছিল, বাড্ডায় ছিল তখন, তেজগাঁর দিকে দৌড়দৌড়ি ছিল। সো এরপরে ভাইয়া আমাকে একদিন রাত্রিবেলা ঘুম থেকে উঠে বলতেছে, কি কাব আমার মনে হয় তোর এখানে পড়াশোনা হবে না, তোর এখানে অনেক সমস্যা হইতেছে। আমি কেন কি বলতেছে, তোর আমি সিলেট পাঠাই দিব। না না এটা কি বললো তুমি, আমি তোমার কাছে থাকতে পারবো? আমার ভাইয়া কিন্তু হাইপার ছিল, বলতেছে তোর যেটা বলছি সেটা শুনবি, তোর ভালো জন্য বলতেছে, তুই সিলেট থাকবি আমার খালাতো ভাইয়ের বাসায়, ওখানে তুই গিয়ে থাকবি, ওখানে ভালো করে থাকতে পারবি, পড়াশোনা ঠিক মতো চালাই দিতে পারবি, এর মধ্যে দেখবি তোমার ভাইয়া ভালো একটা পজিশনে দাঁড়াইছে, মানে ইমন ভাইয়া ভালো একটা পজিশনে দাঁড়াইছে, এরপরে তোর দুই বছর ইন্টারটা পর্যন্তই তো, এরপরে তুমি চেঞ্জ করে এসে পড়তে পারবা, এরপর দেখবে সব ঠিক হয়ে গেছে, দুই ভাই মিলে একসাথে নিজের বাড়িতে থাকতেছি, কত আনন্দ ফুটতে হবে। আমি না না ভাই আমার পক্ষে সম্ভব না, আমি একটা এমন একটা এরিয়া যাবো যেখানে আমি কারো চিনি না জানি না, কেমন না কেমন সবাই, ঢাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি, তারপরে আমি কিছু বুঝি না। বলতেছে যে তুই যাবি না তোর বড়ের কাছে, যা যা তোর যেতে ইচ্ছে হয়। আমি এদিক দিয়ে রাস্তা বন্ধ, ওই দিক দিয়ে রাস্তা বন্ধ, কোন দিক দিয়ে ভাববো আমি বুঝতে পারতেছি না, এমন একটা জায়গায় পড়ে গেছে আমি। এখন ভাইয়ের ফ্রেন্ডরা বলতেছে কাপ তুমি যাও, তোমার ভালো জন্য তোমার ভাই বলতেছে। আচ্ছা ঠিক আছে যাবো আমি, বাট খালাতো ভাইরে তুমি বুঝা বলে দেওয়ার জন্য আমি একটু অন্যরকম, যেহেতু তুমি একটু বলে দিও, কারণ না না কোনো সমস্যা নেই। ভাই আমাকে নিয়ে গেল সেদিন, ওই দিন রাত্রেবেলাই আমাদের টিকিট কাটা হয়ে গেছে বাসের, সিলেট মৌলিক বাসের, লাইফের মানে একটা নতুন ইয়া শুরু, মানে একটা অন্যরকম এরিয়া, কখনো আমি যাইনি যেখানে, মানে অন্যরকম মানুষ, অন্যরকম ভাষা, কথা দেখছি বুঝতেছি না আমি। আমি মানে ঘুম থেকে উঠছি সিলেটে গিয়ে, একটা নতুন দুনিয়া লাগতেছে আমার কাছে। আমি কলেজে ওই দিনই গেছি, কলেজে গিয়ে আমার ভর্তি করে দিয়েছে, একটা স্যাররা কথা বলতেছে, আমি কিছু বুঝতে পারতেছি না, মানে কেমন
আলাদা একটা
সিলেটি ভাষা। আমি এইভাবে একটা কথা দুইবার তিন আমাকে বলতেছে, তোমার তোমার নাম কি বলবো না, তোমার নাম কি তা, এভাবে বলতেছে, আমি কি কি বুঝলাম না, এভাবে এভাবে বলতেছে। তো খালাতো ভাই আমার বারবার বুঝাই দিচ্ছে জিনিসটা, যে না এভাবে এভাবে এই জায়গার সিস্টেমটা এরকম। আমি আচ্ছা ঠিক আছে। তো আমি সবকিছু মানতেছি, আমি আবার সব সিচুয়েশনই আমি মিলাই যেতে পারি, আমার আবার একটা অভ্যাস আছে যে যে কোনো সিচুয়েশনে আমি ইয়ে করতে পারি, একদম মিশে যেতে পারি, মনে হয় যেন আমি এই জায়গায় অনেক এক্সপিরিয়েন্স আছে আমার এখানে থাকার, আমি এরকম ভাবে ইয়ে করতেছিলাম। তো একটা একটা পর্যায়ে কলেজে প্রথম দিন, কলেজের প্রথম দিন আমার আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড সার্কেলের ইয়া শুরু, আমি কলেজে গিয়ে বসছি, ওখানে সবাই সিলেটি, আমি শুধু ঢাকাইয়া, মানে জিনিসটা আমার কাছে কেমন আনকমফোর্টেবল লাগতেছিল, সবাই কত সুন্দর কথা বলতেছে ওদের ভাষায়, আর আমি কি আমার কথা শুনে সবাই হাসতেছে এখানে। তো আমি ইংলিশ ক্লাস চলতেছে, আমার একটা স্যার ছিল মাসুম স্যার, তো তখন উনি তখন উনি সিস্টেম করছে কি যে সবাইকে ইংলিশ রিডিং পড়াবে, ইংলিশ রিডিং পড়াবে, এক একজনের একজনের পর একজন পড়ে যাচ্ছে ইংলিশ, আর আমি দেখতেছি যে এক একজনের অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না, আবার তারপরও বলতেছে কি যে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। মানে আমার আমার দিক থেকে ভাবতেছিলাম কি আসলে মানে সিলিটারা ইংলিশ পারে না, আমার যেটা ভাবতেছিলাম যে
ইংলিশের গর্বেই তো বেশিরভাগ মানুষ থাকে ওদের,
আমি যখন রিডিং পড়া শুরু করলাম তখন স্যার না ইয়ে হয়ে গেছে, তুমি কোথেকে আসছো? স্যার আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে এখানে? ঢাকা থেকে এখানে কেউ আসে নাকি? না স্যার আসলে আমি এখানে আসছি। ও আচ্ছা, তুমি এখানে কার কাছে থাকো? আমি বলছি আমার খালাতো ভাইয়ের কাছে। কেন এখানে তোমার? আমি বলি আমার প্যারেন্টস এখানে।
সব মিলিয়ে এখন কি অবস্থা?
বর্তমানে তো বলবো আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ,
মানে
এত ভালো আছি আমি।
আসলে কোথায় এখন?
আমার নিজের বাড়িতে,
মানে রামপুরা নাকি টঙ্গী?
টঙ্গী টঙ্গী
টঙ্গী। সেখানে কে কে থাকে?
আমি একা, আমার পুরা বাড়িতে আমার বুয়া, আমার বুয়ার একটা ফ্যামিলি, আর পুরা বাড়িতে আমি একা।
আর ইমন ভাই?
আমি আসতেছি, এটা আসলে বলা হয়নি। সো নেক্সট যেটা যাচ্ছিল, তো নেক্সট যাচ্ছিল আমি সবকিছু সুন্দর যাচ্ছিল, আমি নতুন নতুন ফ্রেন্ড পেলাম, ফ্রেন্ডের মধ্যে শাহিন, তারপর একটা ভালো গ্রুপ বানাতে পারলাম, শাহিন মুজিব, এরপরে রিয়ন, ফাহিম, এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই। তো হঠাৎ একদিন রাত্রেবেলা খবর আসলো যে আমার ভাই সুইসাইড করছে। ইমন ভাইয়া
বলো কি,
মানে
তুমি কোথায় তখন?
আমি তো সিলেটে, সিলেটে। আমি ভাবতেও পারিনি যে এটা, মানে আমার না মানে জাস্ট ব্রেনে ইয়ে করতে পারতেছিলাম, মানে ক্যাচ করতেছিলাম এটা এটা কি। আমার মনে হয় না ফাঁসি দিছে ঠিক আছে, বাট আমার মনে হয় একটু জানা আছে, আমি বুঝতাম না জিনিসটা যে ফাঁসি আছে জিনিসটা কেমন হয়। তো আমার খুবই বাসায় সে কাজটা করছে, বাট আমার আবার আমি মানে লোড করতে পারছিলাম না আমি যে বাবা রে এটা কি হচ্ছে, মানে আমার সাথে শুধু প্রত্যেক বছরে বছরই হচ্ছে, সেই 2013-14-15 তিন বছরে সব শেষ আমার, মানে প্রত্যেক বছরই জিনিসটা হচ্ছে আমার সাথে। এটা 2016, আমার ভয় লাগে যে আল্লাহ এবার এই বছরে না কিছু হয়ে যায়, মানে তিনটা বছরে সব শেষ। এই 2013 সালের এপ্রিলের 17 তারিখে আব্বু মারা গেল, 2014 সালের মার্চের 3 তারিখে আম্মু, 2015 সালের মার্চের 27 তারিখে ইমন ভাইয়া আমার ফুবির বাসায় আত্মহত্যা করলেন।
কেন হঠাৎ
আত্মহত্যা? আসলে এখনো সেই সত্যি কারণে জানা যায়নি আসলে, সে কেন
নিতে পারতেছিল না।
আমার মনে হয় কি যে সে না এই পেনগুলো নিতে পারেনি, আর এই যে আমাদের ফ্যামিলির মধ্যে পেন না, আর সে তো দুই বছর কি সে মানে প্রতি সেকেন্ডে ওয়েট করতো, জিগাব তুই কবে আসবি কবে আসবি, আর আমি তো বলতাম ভাই আমি আসবো, এই তো দুইটা বছর কয়দিন, আর মাত্র 267 দিন, এভাবে বলতাম আর তোমার এই কয়টা দিন, আমি আসবো দেখো পড়াশোনা শেষ করে একবার আসবো, দুই ভাই মিলে রাজার মতো থাকবো, আমাদেরকে কম রেখে গেছে সবই রেখে গেছে, আমাদের কোনো প্রবলেম নেই, বলতাম বারবার আশ্বাস দিয়ে রাখতাম।
মা যেভাবে টাকা পয়সা সমস্ত কিছু যেভাবে রেখে গেছেন যথেষ্ট ছিল না তোমাদের?
এনাফ এনাফ এনাফ, একদম দুই ভাইয়ের জন্য এনাফ ছিল না ফর আস, বাট ওইটা আসলে সিচুয়েশনটা দেয় নাই, কিরকম মানুষ না আসলে বেইমানি করছে আমাদের সাথে, কিরকম যে ব্যাংকে যাবো এরকম একটা সিচুয়েশন দেখতেছি, ব্যাংকেও না আমাদের ওরকম ইয়ে টেক করে না, তোমাদের 18 হয় নাই, তোমাদের এরকম হয় নাই, তুমি কিভাবে এখন তুলতে পারবা? সো দ্যাটস ওয়াই আমাকে সিলেট পাঠানো হয়। তো ওই টাইপের ফিনান্সিয়াল প্রবলেম থাকার কারণে তো অন্য কারোর কাছে থাকা, না হলে তো নিজে নিজেই সবকিছু করতে পারতাম।
বাট যখন তোমার এই এলিজিবিলিটি হয়েছে তখন তো আর এগুলো নেওয়ার কোনো সমস্যা নাই, এখন যা বুঝতেছো যে পরিমাণ তোমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে মাশাআল্লাহ, এটাতে তোমার কোন রকমের কোনো সমস্যা?
আমি অবাক হই যে ইমনদা কি ভুল করলো, সে কি গাধা, সে কি করলো কাজটা, তার কি এটা করা ঠিক হয়েছে, সে কেন করলো, তার কি এমন কষ্ট ছিল তার জীবনে? অনেক মানুষ অনেক কথাই বলছে যে সে তো অন্য কারোর জন্য মারা গেছে, সে তো হয়তো বা তোমার বড় ভাই এত কষ্ট কষ্ট কথা বলছে দেখে মারা গেছে, সে হয়তো বা তুমি কিছু বলছো যেহেতু আমি আমি আমার ভাইকে কোনো কিছু বলিনি, আমার জন্য কখনো সে কিছু করতে পারে না,
যার জন্য কষ্টটা নিতে পারেনি হয়তো,
হয়তো বা সে পারে না আর হয়তো বা একটা সিচুয়েশনের গুরু যে একটা মানুষ একা থাকে, আমিও তো একা ছিলাম আমার খালাতো ভাই আছে, হ্যাঁ অনেক কষ্ট করছি বাট আমি ধৈর্য ধরে রাখছি, বাট আমার ভাই না ধৈর্য ধরতে পারতো না, আমি তো আপনাকে বলছি যে তার মধ্যে ধৈর্য ছিল না, সে ধৈর্যটা তার ওই ফ্যানের সাথে রশিটা ঝুলে এসে তার জিদটা মিটাইছে, সে কাউকে কিছু বলতে পারেনি তখন, সে পারেনি কিছু বলতে, তার ওই ইয়েটা ছিল না, বাট আমি আমার ভাইকে বুঝি যে সে আসলে কি, আমার ভাইরা যে কি ছিল, জাস্ট আমি ইকবাল ভাইকে এখনো সাপোর্ট করি যে ভাইয়া তুমি ভালো আছো, তুমি এত বড় একজন মিউজিশিয়ান, তুমি এত ভালো একটা গিটারিস্ট, বাট আমরা খারাপ ছিলাম না, ভাই তো ছিলাম, আমি তো তোমার কখনো খারাপ চাই নাই। আমি
বাবা মা চার ভাই মিলে ছয় জনের পরিবার, রাইট? দুইজন আছে
এখন, দুইজন আছে।
কয় বছরের মধ্যে সবকিছু শেষ?
তিন বছরে, বেশি দিন ডিফারেন্স না ভাইয়া, গত বছরের মাসের 27 তারিখ মারা।
একটা তোমাকে আমি পুরো প্রায় দেড় ঘন্টা ধরে দেখতেছি, আমি তোমার ওই ব্যক্তির মধ্যে যে কাঠিন্য দেখছি, এটা কি সময়ের সাথে শিখেছো তুমি?
আমার না এরকম, আমি পুরো অভ্যাস হয়ে গেছে আমার এভাবে থাকা। আমি ওই যে এক একজন মারা গেছে এক এক ভাবে কাঁদছি না, আমি প্রত্যেকটা কান্দার টাইমে আমি প্রমিস করেছি যে আমি আর কানবো না, এটা আমার লাইফে শেষ কান্না। তো ওই প্রমিস গুলো রেখে রেখে আমি এত দূর আসছি। বাস আমি আমি কানবো কেন, আমি কেন কানবো, আমি আমি তো ঠিক আছি, আমার কি কোনো কম আছে? আমি তো সবকিছু ঠিক আছে, আমার ভাইয়ের সাথে আমার ভার্সেস আমার ওরকম অ্যাবিলিটি আছে, নো প্রবলেম। ভাইয়ার কি আছে? তা তো কিচ্ছু নেই, আমার আমার জন্য যা রেখে গেছে। অবশ্যই আমার আমার আম্মু, আমার আম্মু আমার নামে আমার ইমন ভাই নামে রেখে গেছে, আমার ভাইয়ের নামে রাখে নাই, আবার ব্যাংকে।
তো জাজমেন্টে কোনো ভুল ছিল না?
একটা মানুষ কখনো ভুল করে না। সে আমি তো বললাম যে আমার মা পাঁচ বছর পরে কি হবে সে এটা ডিসিশন করে রেখে গেছে, যে আজকে যদি ইকবালের কাছে আমার এই কাপটা যায় অন্তত তাকে দেখবে না, কারণ একটা ছেলে তার মা কি দেখে নাই, আর আমাকে কি দেখবে, আমি তো ভাই।
কি পারফেক্ট ক্যালকুলেশন,
কি পারফেক্ট ক্যালকুলেশন। সো আমি আসলাম, এখনো আমার মনে হচ্ছে যে আম্মু যদি এখন শুনতো আমাকে যে আমি এই জায়গায় আসছি, আমার মনে একদম খুশিতে শেষ যে আমার ছেলে এত।
আম্মা তো অবশ্যই শুনতেছে, না ফেরার দেশ থেকে শোনা যায় না, আমার বিশ্বাস হয় না, সবকিছুর মধ্যে দারুণ এক অটো কানেক্টিভিটি থাকে। ভাইয়ের কোন মায়ের কোন বিশেষ কথাগুলো বেশি মনে পড়ে?
আমার একটা কথা মনে পড়ে, আমার সবচেয়ে বেশি হার্ট লাগে যে ইকাব মারা যাওয়ার আগে যেটা বলে গেছি, ইকাব আমার সবগুলো ছেলে নর্মাল হয়েছে, শুধু তুই সিজার হয়েছিস, তোরে দিয়ে আমার বেশি আশা, এই কথাটা বলেছে। একদম আমার জাস্ট ব্রেনে অ্যাটাক করছে কিছু কথাটা, একদম ওই কথাটাই আছে, আর এই জিদ ধরে আমি সবকিছু আগে।
বাবার পুরো নাম কি?
নীলমিয়া খন্দকার।
খন্দকার বংশ কি শেষ হয়ে গেল?
নো, নেভার, আমি আসি বেঁচে, আমি আসি বেঁচে। আর আমি এই প্ল্যাটফর্মে এসে আমি এটাই বলতে চাই যে আসলে কোনো কিছুর কোনো কোনোদিনই কোনো কিছু আসলে এইভাবে স্টপ হয়ে যায় না, একজন না একজন থাকে সেটা রিভেঞ্জ নেওয়ার মতো, একজন না একজন থাকেই। সেটা তুমি ভাবতে পারো অন্যদিক থেকে যে আমি দুর্বল, তোমার শত্রু খুব দুর্বল, বাট না, আই এম টু স্ট্রং।
ফাইট এগেইনস্ট নেচার, প্রকৃতির বিরুদ্ধে, নাকি ফাইট এগেইনস্ট সোসাইটি অর সিস্টেম?
হ্যাঁ, সোসাইটি হতে পারে, সবকিছু মিলিয়ে ঝিলেই বলতেছি আমি জিনিসটা যে হ্যাঁ, ফাইট আমার করতে হবে, আমার ফাইট করে বেঁচে থাকতে হবে, প্রত্যেকটা জিনিস আমি স্ট্রং নিতে হবে। কোনো কিছুই আমি এভাবে ওভাবে ফেলে দিতে পারি না, আর এভাবে এভাবে ফেলে দিয়ে আমি জিনিসটা ইজিলি করতে চাই না, কজ আমি অনেক টাফ মানুষ, আর আমি অনেক মানে কি বলবো আসলে জিনিসটা, আমি খুব হার্ড একজন মানুষ, যেটা আসলে মানুষ অবাক হয় যে ইকাব কিভাবে, এই ছেলে যে এইভাবে অবস্থা কেউ দেখলে বুঝবে না, আমাকে অনেকে বলে।
এরকম মনে হয় না ইকাব যে শেষ করে ফেলি সবকিছু, ধ্বংস হয়ে যাক সবকিছু, কারণ যে বয়স থেকে তুমি এসব দেখে দেখে বড় হচ্ছো?
হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি ভাবতাম, আমি বলতাম এটা কি হচ্ছে আমার সাথে, আমি আমার ভালো লাগতেছে না। তবে আমি শিক্ষা পাইছি কোন দিক থেকে, আমার ইমন ভাইয়ের এই জিনিসটা দেখে, যে সে তার নিজেরকে শেষ করছে, আর সে বিনিময় কিচ্ছু পায় নাই, আমি কেন এভাবে আমার নিজেকে শেষ করব, এখনো তো অনেক কিছু বাকি আছে।
আমার বন্ধুরা কি বলতেছে মেঘলা, একটু শুনি তো।
এটা তো স্টার্ট।
ওকে, আজকে মুসা লিখেছেন যে গুরু এত কষ্ট কিভাবে সহ্য করছেন, কিভাবে সহ্য করে আছেন নিকাব ভাই, সেটাই জানতে চেয়েছেন কোশ্চেন। সাজ্জাদ হোসেন লিখেছেন যে জিন্দাবাজার সিলেট থেকে, যে ইকাব ভাইয়ের কথার পেছনে কত যে কষ্ট আর কান্না লুকিয়ে আছে সেটা একমাত্র আল্লাহ জানেন। আছেন সোহাগ রংপুর থেকে, লিখেছে আচ্ছা ইকাব ভাইয়ের সাথে উনি কথা বলতে চান। আরিনা আছেন নরসিংদী থেকে, লিখেছে যে ইকাব আই এম স্পিচলেস। মোহাম্মদ রাসেল মিয়া আছেন সোনারগাঁ থেকে, লিখেছেন যে তোমার লাইফ স্টোরিটা এত কষ্টের আমি সহ্য করতে পারছি না। অ্যান্ড আছেন আরেকজন বন্ধু তুলি, লিখেছেন যে তোমার সাথে আমি কথা বলতে চাই, কথাই বলতে চাই। অ্যান্ড সোনিয়া আছেন রাজশাহী থেকে, লিখেছেন যে এত কষ্ট লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। ময়না আছেন, উনি ময়মনসিংহ থেকে, উনি লিখেছেন যে চোখের পানি আমি আটকে রাখতে পারছি না, বাট ইকাব তুমি কিভাবে মানে না কেঁদে আছো। আছেন আমাদের সাথে মনিকা রাজশাহী থেকে, উনি লিখেছেন যে শুনছি খুব কষ্ট লাগছে। আচ্ছা আরেকজন বন্ধু আছেন ফাহাদ বিন সালাম রায়ান,
আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড ফাহাদ, এক্স্যাক্টলি আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট বাড ইন দ্য ওয়ার্ল্ড। আমি সিলেটে একমাত্র ও ছিল যে আমার সবকিছুতে ও আমাকে হেল্প করছে, মানে আমি গুরু আমি স্পেশালি বলতে চাই এই মানুষটাকে, কজ ওনার মা, ওর মা আমাকে এতটা আদর করছে ওদের বাসায় যে ওরা তিন ভাই, হ্যাঁ তিন ভাই, আর আমি যখন ওদের সাথে অ্যাডজাস্ট হয়েছি তখন আমি বলতেছি আমার এখন থেকে চারটা ছেলে, আর আমি ঠিক ওই আদরটাই পাইছি তাদের সাথে। আসলে আমি বলবো না যে সিলেটি মানুষ একটু অন্যরকম, আসলেই অন্যরকম সিলেটি মানুষ, কজ আমি দেখি নাই, সিরিয়াসলি আমি এরকম মানসিকতা দেখি নাই মানুষদের মধ্যে যে আমি একটা আননোন পার্সন আর আমি একটা ফ্যামিলির সাথে এভাবে অ্যাডজাস্ট হয়ে গেলাম,
এত ভালোবাসা,
এত ভালোবাসা।
আমরা কিন্তু তার সাথে কথা বলবো, কমেন্টসটা শুনি।
ওকে, কমেন্টে উনি বলেছেন যে তুই আবার চলে আয় আমাদের মাঝে সিলেটে, আমরা সবাই তোর জন্য ওয়েট করছি, আমরা আবার সবাই মিলে লং ড্রাইভে যাব, আমরা সেই আগে মত আড্ডা দিব, দোস্তি চলে আয়, আই লাভ ইউ দোস্ত। যারা কথা বলতে চাই তো আমরা একটু ফোনে নিতে, ফোনে কানেক্ট করি,
ফাদকে দিয়ে শুরু করব আমরা।
ওকে, এন্ড এই মুহূর্তে আমি কিছু টেক্সটের মানে নিয়মটা একটু বলে দিই গুরু। তো বন্ধু অবশ্যই টেক্সট করবেন, আর যদি কথা বলতে চান গুরু হিতেশামের সাথে এবং আজকের অতিথি বন্ধুর সাথে, অবশ্যই অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখে, আপনার নামটি লিখে আমাদেরকে SMS করবেন 16260 এই নাম্বারটিতে। আর অবশ্যই আপনার কথাগুলো লিখেও পাঠাতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারে, এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল পেজ আছে তার আইডিটি আমি বলে দিচ্ছি, www.facebook.com/90.4dhakafm, আবারও বলছি www.facebook.com/90.4dhakafm। যে পেজে লাইক দেখবেন বন্ধু 50,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ, সো প্লিজ সেটিতেই লাইক করবেন এবং আমাদের সাথে 24/7 কানেক্টেড থাকবেন এটি আশা করছি। এবং আমরা যে পোস্ট আপলোড করেছি আমাদের এই পেজে, সেই পেজে সেই পোস্টে আপনি লাইক করবেন এবং কমেন্ট আপনি করতে পারেন যত খুশি ততবার, চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে।
আমরা এই ফাঁকে একটু চেষ্টা করব যদি কোনোভাবে লিজাকে আমরা কানেক্ট করতে পারি, এবং সেই সাথে কিছু ফোন কল নিব। আমরা আজকের যে অতিথি বন্ধু ইকাব খন্দকার, তাকে সেই রিলেটেড কোন টেক্সট যেগুলো আমরা পাচ্ছি সেই নাম্বারগুলোতে ফোন দিব। আমি অবাক হচ্ছি এই ছেলেটিকে দেখে, মানে আমার অর্ধেকের চাইতেও 4 বছর বেশি কম বয়সী একটি ছেলে, বাট সময় এবং পরিস্থিতির কারণে তার জীবন হয়তো তাকে অনেক বেশি শিখিয়ে দিয়েছে। ইকাব, আমি মানে অনেক কিছু অনেক একদম প্রথম থেকে যদি শোনা যায় তাহলে স্পেশালি ছোটবেলা থেকে যদি আসে এমন কিছু এমন কিছু ইনফরমেশন তোমার মাঝ থেকে উঠে এসেছে। আমি ইনফ্যাক্ট এই প্রোগ্রামগুলোর সম্বন্ধে যেমন আমি আগে থেকে কোন ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি না, পারতপক্ষে আমি স্টুডিওতে এসেই হট সিটে বসার পরই হয়তো গেস্টের সাথে কথা বলতে পছন্দ করি, যে কারণে আমার সাথে তোমার কমিউনিকেশনটা আগে হয়নি অন ইয়ারের বাইরে। এবং প্রথম থেকে একটার পর একটা যে ইনফরমেশন গুলো তোমার কাছ থেকে উঠে আসছিল, স্পেশালি ইকরামের প্রসঙ্গ যখন বলছিলে, তখন আমি আসলে নিজেও কিন্তু অনেক বেশি আমি কথা হারিয়ে ফেলছিলাম, কারণ এই জিনিসগুলো মানুষ অনেক সময় নেয়ার মতো অবস্থায় থাকে না। ক্যান্সার হচ্ছে এমনই একটি রোগ যে রোগের সাথে কোনো কিছুর আসলে তুলনা চলে না। এবং তোমার মা মানে ভালোবাসার এমন সূতিকাগার হয়তো পৃথিবীতে খুব কম সন্তানের কাছ থেকে দেখবার সুযোগ হবে। তোমার বাবার প্রসঙ্গটা আমি নিয়ে আসতেছি কম কেন, যে হি জাস্ট লাইক এ মেশিন, যে কোনো মূল্যে ইকোনমিক্যাল ফ্লোটাকে কন্টিনিউ রাখতে হবে, যে কারণে হয়তো বাবার স্ট্রাগলটাকে কাছ থেকে দেখার সুযোগ বা সৌভাগ্য তোমার হয়নি। বাট তোমার পৃথিবীর প্রত্যেকটা পরতে পরতে যে জিনিসটা জড়িয়েছিল সেটা হচ্ছে তোমার মা। গোটা দুনিয়া এদিক ওদিক করে দিয়ে তার কলিজার ধন প্রত্যেকটা সন্তানের জন্য যেভাবে তিনি তার ভালোবাসা আগলায় রাখছেন, এটা সত্যি খুব দুঃখের যে কেন যে কি অজ্ঞাত কারণে শাশুড়ি এবং বউয়ের এই কেমিস্ট্রি কেন যে ঠিক হয় না, আল্লাহ মাবুদ মালুম, কেন যে শাশুড়ি বউয়ের এই সম্পর্কটা কেন যে সহজতর হয় না, স্রষ্টাই ভালো জানেন কি কি এক অমোঘ বা কি অপার্থিব কারণে এই ব্যাপারটা বরাবরের মতো এই সমস্যার মধ্য দিয়ে যায়, গড নোজ, বাট এটাকে ঘিরে অনেক কিছু নষ্ট হয়ে যায়, অনেক ভালো লাগা ভেসে যায়। এবং যে যে মায়ের কথা তোমার মুখ থেকে শুনলাম, ইকাব, এত স্ট্রাগল, এত কষ্ট, এত স্যাক্রিফাইস, বিনিময়ে হয়তো তুমি অনেক কিছু করবে, না ফেরার দেশ থেকে, স্বর্গ থেকে বসে হয়তো তিনি দেখে খুশি হবেন, বাট তার ভাগের শান্তিটা তিনি পেয়ে গেলেন না এই পৃথিবীতে। কম্প্রোমাইজ করতে পারবে আমি জানি, আমি বিশ্বাস করি, কারণ বয়স তোমাকে শিখিয়ে দিয়েছে, স্রষ্টা তোমাকে সাহায্য করেছেন নিজের রহমত দিয়ে, নাহলে একটা মানুষের পক্ষে সম্ভব না। মানুষকে স্রষ্টা এমন কোন কলিজাই দেননি যে তিন বছরের মধ্যে সবচেয়ে কাছের চার পাঁচটা মানুষ চলে যাবে আর সে কলিজা সেটাতে ধারণ করে রাখতে পারবে। স্রষ্টা তার রহমতের ঈদে তোমাকে হয়তো সাহায্য করেছেন, বিধায় তোমার পক্ষে সম্ভব হয়েছে, কিন্তু যে মানুষটি এত কষ্ট করেছেন, এত স্যাক্রিফাইস, যে মানুষটির লাঞ্ছনা গঞ্জনা চোখের সামনে তুমি দেখেছো, বা ছোট হওয়ার কারণে, অসহায়ত্বের কারণে কিছু করতে পারোনি, সে মানুষটা এভাবেই চলে গেলেন পৃথিবী থেকে, যেটা কোনোদিনই পৃথিবীতে ফিরে নিয়ে এসে তোমার পক্ষে দেওয়া সম্ভবপর হবে না। এই দীর্ঘ নিঃশ্বাসের হয়তো কোন রকমেরই কোন সলিউশন তোমার কাছে থাকবে না। এই মানুষটির হঠাৎ করে যখন বললেন না যে ফকির বাসায় ছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে, দাম করে তার চলে যাওয়া, আমি মনে করছিলাম যে এত কিছু, এত কষ্ট, এত সবকিছুর পরে হয়তো ভালো কিছু একটা হবে যেটা নিয়ে উনার জীবদ্দশায় দেখে যাবেন, তোমার জীবনের ঘটনা কোন একটা জায়গাতে হয়তো এরকম কিছু শুনতে পাবো, আমি ভাবতেই পারিনি যে এভাবে চলে যাবেন তিনি। ইমনের চলে যাওয়াটা খুবই কাপুরুষোচিত ছিল, আমার মনে হয়েছে সে আর এই কষ্টের সাথে যুঝতে চেয়েছিল না। আমি হয়তো বলে বসলাম যে কাপুরুষোচিত যাওয়া ছিল, যে কেন সে পালিয়ে গেল জীবন থেকে, আমি হাতে সময় হয়তো পারতাম না, আমি হয়তো তাই করতাম না। তুমি পেরেছ, স্রষ্টা হয়তো তোমাকে সাহায্য করেছেন, বিধায়, তোমার জায়গায় আমি থাকলে হয়তো ড্রেল হয়ে যেতাম, যে মেরা নেই তো কিসি কা নেই, ধ্বংস করে দিই আমার জীবন, হয়তো আমি এরকম করতাম, তুমি করনি, স্রষ্টা তোমাকে স্পেশালি, ইউ আর ব্লেসড, স্রষ্টা তোমাকে বাঁচিয়ে দিয়েছেন, অথবা খন্দকার ফ্যামিলির অপমৃত্যু হোক, খন্দকারের বংশপ্রদীপ একদম নিভে যাক, সেটা থেকে স্রষ্টা হয়তো বাঁচিয়ে দিয়েছেন, তোমাকে দিয়ে হয়তো বড় কোনো সাকসেস স্টোরি তৈরি করবেন তিনি, কারণ পেছনে এতগুলো ডিজাস্টারের কনসিকুয়েন্স, একটা ভালো কিছু হবে না খন্দকার বংশে, খন্দকার বংশ তো নিজের দোষে এরকম কিছু হয়নি, স্রষ্টা নিঃসন্দেহে পক্ষপাত দুষ্ট না, সেই কারণেই হয়তো তোমাকে দিয়ে ভালো কিছু করিয়ে দেখাবেন তিনি, যে একজনের মধ্য দিয়ে হাজার মানুষের বাঁচা সম্ভব, তেলাপোকার মতো মানুষ বাঁচতেছে মরে যাচ্ছে, এসব বাজা মরার মধ্যে তো কোন সার্থকতা নাই, রাইট? আবার কিছু মানুষ আছে না অনেক বড় করে বাঁচতেছে, সেরকম কিছু হয়তো করবেন তিনি তোমাকে দিয়ে। কিন্তু খুব ভালো লাগতো যদি এটা দেখতাম যে জীবদ্দশায় থেকে মা এই জিনিসটা দেখতে পাচ্ছে, আমি মনে করলাম যে ফিনিশিং এ এরকম কিছু মনে হবে, কিন্তু প্রকৃতির সাজানো জীবন, স্রষ্টার প্ল্যান, এত বেশি বৈচিত্র্যময় আমরা চাইলেই তো কোনো কিছু সেইভাবে আসলেই হবার না। আমরা কিছু ফোন কল নি, এবং আমি আমি আসলেই সারপ্রাইজ তোমাকে পেয়ে, গুরু এতেশ্যামের এই গুরুগিরি অনেক সময় পরিপূর্ণত বা পরিণত হয় তোমাদের মতো মানুষের সাহচর্য পেয়ে, আসলেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে কিভাবে বিজয় ঘোষণা করতে হয়, বহু কষ্টের মধ্যে থেকে নিজের পালসটা কিভাবে ধরে রাখতে হয়, তোমার মতো মানুষের সাহায্যচর্যেই হয়তো জিনিসগুলো শিখতে সহজ হয়। আজকে তোমার ইকাব আসার মেইন উদ্দেশ্য যেটা বলেছ তার সাথে আমি সত্যি এটাকে সম্মান জানাই, আই জাস্ট গিভ মাই মানে সলিড ট্রিবিউট টু ইউ, যে আমার লিসনার্স কমিউনিটি যারা আউটসাইড ইন দ্য স্টুডিও, যারা মিলিয়ন্স অফ লিসনার্স দেশে এবং দেশের বাইরে, তারা অনেকেই হয়তো তাদের বহু কষ্টের মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ করতেছে, তারা হয়তো অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারবেন এই জিনিসগুলো, যখন চিন্তা করবেন যে একটা নিষ্পাপ ছেলেকে জ্ঞান হওয়ার পর থেকে এতগুলো কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছে, স্বামী কোন ছাড়, আমাকেও এই কষ্টের মধ্যে আমি আছি, এই যে আমাকে হয়তো একটা এমন হয় নাকি যে একটা মাথা ব্যথার পেনটা কি তখন এক্সট্রিম মনে হয় যে এত মাথা ব্যথা পারি না, যে মাথাটাকে দেয়ালের সাথে ঠুকে মাথাটাই শেষ করে দিই, তখন এই জিনিসগুলোকে অনেক ঠুনকো মনে হবে, যে একটা মানুষ কিভাবে এতগুলো স্টেপ, এতগুলো এতগুলো কষ্টের জায়গা পার করে এসেছে, সেখানে আমার কষ্টটা, আমার সমস্যাটা, আমার ঝামেলাটা অনেক ঠুনকো, আমরা পারি না এটা অনেক সময়। আমাদের ধর্মেও তো এটা এসেছে রাইট, যে যখন তোমার নিজের অঙ্গহানির কথা চিন্তা করবো আরেক দিকে তাকিয়ে দেখো যে পাশের মানুষটা কত কষ্টে আছে। আমরা বইয়ের কথা তো অনেক সময় ভেতরে হয়তো সেভাবে এক্সারসাইজ করতে পারি না, কিন্তু একজন মানুষ এসে যখন কথা বলছে, একজন সম্মুখ মানুষ, স্রষ্টা সৃষ্টি করা শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ সে মানুষ বসে কথা বলতেছে, তার সাথে এই ঘটনাগুলো ঘটে গেছে তার জীবনে, যেটা রূপক মানে গল্পের মতো শোনাচ্ছে কিন্তু তার জীবন থেকে উঠে আসা বাস্তব কিছু ঘটনা, সেগুলো যখন মানুষ জানে তখন নিজের সাথে সেটা হয়তো রিঅ্যাডজাস্ট করাটা সহজ হয়ে যায়। সো থ্যাংক ইউ ফর কামিং ইন দিস স্টুডিও। অ্যাকচুয়ালি তুমি আমার প্রোগ্রাম, আমার স্টুডিওর হাইট অনেকখানি বাড়িয়ে দিয়েছো, কারণ ইটস এ বিগ লেসন টু দ্য মিলিয়ন্স অফ লিসেনার্স যারা এখান থেকে প্রয়োজনীয় শিক্ষাটা নিয়ে তার জীবন যুদ্ধে যুদ্ধ করতে তার জন্য সহজ হবে। একটি ফোন কল, এরকম কয়েকটি ফোন কল নিব, ইনফ্যাক্ট অনেকেই আমাদেরকে। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি নিলয় বলছিলাম, যাত্রা
হয়ে থেকে। জি নিলয়, আজকে আমাদের আমাদের অতিথি বন্ধু ইকাব খন্দকার তার জীবনে কথা বলছিল, যদি কিছু বলার থাকে আপনার।
ইকাব ভাইয়ের গল্পটা শুনে অনেক কষ্ট লাগতেছে, আমি আসলে এত রাত জাগি না, এর আগে নিজাপুর গল্পটা শুনছিলাম, তাতে যতটুকু কষ্ট লাগছে ইকাব ভাইয়ের এটা শুনে অনেক বেশি কষ্ট লাগতেছে। অবশ্য ধন্যবাদ ইকাব ভাইকে যে এত কিছুর মধ্যে উনি ওনার
ঠিক তাই। এবং আমি জেনে রাখি পড়ালেখা সব ঠিকঠাক আছে তো? এখন কি অবস্থা?
এখন আছে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
একটু একটু শুধু আমি একটা আপডেট নিই, অনার্স
অনার্স ফার্স্ট ইয়ার,
মানে কোন রকমের গ্যাপ কোন ছন্দ পতন হয়নি? ওকে প্লিজ বলুন নিলয়, প্লিজ বলুন।
আমি কি একাব ভাইয়ের সাথে কথা বলতে পারি?
হ্যাঁ প্লিজ কথা বলেন।
শিওর শিওর, জি ভাই বলুন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
ছোটবেলা থেকে সিলেটে বড় হয়েছি।
ও আচ্ছা, আপনি সিলেট কোথায়?
হ্যালো,
হ্যাঁ ভাই আপনি সিলেট কোথায় এমনি?
হ্যালো
হ্যালো,
আপনার কথা শুনতে নেটওয়ার্ক ডিসকানেক্ট। এনিওয়ে যেটা বলছিলে সেটা হচ্ছে যে অনার্স ফার্স্ট ইয়ার, কোন সাবজেক্ট?
অ্যাকাউন্টিং।
অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ইয়ার, কোন রকমের ছন্দ পতন, পড়ালেখায় কোনো গ্যাপ কোনো কিছু হয়নি রাইট? স্বপ্ন কি?
ব্যাংকার।
ব্যাংকার, আর কিছু না, শুধুই ব্যাংকার হয়।
যদি মানে আমার ইচ্ছাটা পূরণ হয় তো হলো, এছাড়া যা হয়।
ব্যাংকার হও প্রফেশনের কারণে নো প্রবলেম, বাট কিছু একটা তুমি করো এডিশনাল। তোমার ইকরাম ভাই যেমন মন মানসিকতা পোষণ করতো, এরকম কিছু
আকরাম ভাই
নিজের নতুন জামা খুলে দিতে হবে তা বলতেছি না, বাট কিছু একটা করো। আমার কেন জানি মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বা স্রষ্টা যে নামই ডাকো না কেন তাকে, তার হয়তো বড় কোনো ইচ্ছার ফয়সালা তুমি। আমার কেন জানি মনে হচ্ছে, কিন্তু তাকিয়ে দেখো পৃথিবীতে যারা অতিমানবীয় কিছু করেছে তাদের পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু কখনোই সুখকর না, সবসময় পিচ্ছিল। এত কিছুর ভেতর দিয়েও স্রষ্টা যেহেতু তোমাকে ধরে রেখেছেন, লাগামটা নিজের কন্ট্রোলে রেখেছেন, সো আই থিঙ্ক তার কোনো বড় রকমের প্ল্যান আছে, সেটা এক্সিকিউশনের হইতে সহজ হবে আর কি। তো ব্যাংকার তো তুমি হবে, পাশাপাশি এমন কিছু করো, এটা আমার রিকোয়েস্ট
ছিল ছোটবেলা থেকে গান গাওয়ার। আমার ভাল লাগে গান গেতে, আমি চাচ্ছিলাম যে একটা ভালো একটা ইয়ে হবো, তবে না আমার আসলে এখন আর কোনো ইচ্ছাই নাই গানের প্রতি, কারণ আমার মা আমাকে বলে গেছে যে
আরজাই করে গান করিস না,
গান কখনো কখনো গিটার টাচ করবা না, কখনো গান এসবে কখনো যাবা
না, একজন গেছে বাস। ঠিক আছে, তুমি কিছু একটা মানে আমার রিকোয়েস্ট স্পেশালি আকরামের যে ন্যাকটা ছিল মানুষ টু সার্ভ পিপল টু সার্ভ ম্যানকাইন্ড এনিওয়ে, এইরকম কোন একটা কিছু করা যায় কিনা, কেন আমার কাছে বারবার এটা কেন জানি মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে ইকাম, হ্যাঁ ফর দা হিউম্যানিটি।
আমি চাই যে আমি যেহেতু একা মানুষ, আজকে যেই আসুক আমার কাছে আমি তাকে খুব আপন ভাবে নিই। অফকোর্স আমি বলতে চাই যে আমার পাশে যে প্রতিবেশী আমার আন্টি, উনি আসলে আমার আসলে এখন সব থেকে আমার মায়ের তুলনা দিব কি, সেটা আমার মায়ের মতো বলতে গেলে, এখন আমি তাকে তার ওই জায়গায় বসাতে পারি না
বলতেছি আমি,
হ্যাঁ সেটাই। বাট সে আমাকে যেভাবে গাইডেন্স দেয় অ্যাজ এ গার্জিয়ান, মানে একটা পুরো গার্জিয়ানের মতো পুরা, একদমই
এটাই বলতেছি যে স্রষ্টা তোমার কাছ থেকে তোমার কলেজের চারটা পার্ট কেড়ে নিয়েছে রাইট, তোমার বাবা তোমার মা দুই ভাই যারা সবচেয়ে তোমার কলেজের কাছাকাছি ছিল, বিনিময়ে তিনি কিন্তু অনেক ফরম্যাটে অ্যাঞ্জেল পাঠিয়ে তোমার ভালোবাসার ওই জায়গাগুলো আবার পূরণ করতেছে, লাইক ফাহাদ বিভিন্ন ফরম্যাটে, যেমন দাদিকে ওখানে জিয়ে রেখেছেন, সব মিলিয়ে তিনি কিন্তু ব্যালেন্স করতেছেন, ফুপি ফুপি যে ফুপির ওখানে যাও ব্যালেন্স করতেছেন কিন্তু
আমাকে বাঁচিয়ে রাখার জন্য।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইন রিটার্ন তুমিও এই মানুষগুলোর সাথে তো তোমার আত্মিক সম্পর্ক, বাট ওই রকমের কিন্তু বায়োলজিক্যাল রিলেশনশিপ নাই, রাইট? বাট তাহলে তার মানে কি? তার মানে হয়তো স্রষ্টা তাকিয়ে আছেন তোমার দিকে, যে যাদের সাথে বায়োলজিক্যাল রিলেশনশিপ নাই তাদের সাথে তোমার হয়তো দারুণ একটা কেমিস্ট্রি তৈরি হবে কোনোদিন, হয়তো ছোট না অনেক লার্জ স্কেলে। এবং এই মানুষগুলো, এই চারটা মানুষ যারা তোমার কলেজের কাছাকাছি ছিল, এই মানুষগুলো হয়তো ওই ফরম্যাটে তাদের মাস দিয়ে ফিরে আসবে তোমার কাছে, বহু গুণে ভালোবাসাটা বৃদ্ধি পেয়ে। আমার তাই কেন জানি বারবার এটা বিশ্বাস করতে মন চাচ্ছে, নাহলে এতটুকু একটা ছেলের সাথে এত ঘটনা কেন ঘটবে? তারপরে ছেলেটা কেন নেশা করবে না, ছেলেটাকে কেন ইয়োবার আখড়াতে পাওয়া যাবে না, ছেলেটা কেন তার শেষ্যজ ভাইয়ের মতো ফাঁসিতে দড়িতে দিবে না, ছেলেটা কেন এত কিছুর পরও সবকিছুকে পেছনে ফেলে রেখে একদম একদম ললিপপ বয়ের মতো একদম নির্ঝঞ্ঝাট জীবনযাপন এখনো কাটাবে? তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে তোমার মধ্যে পাপের কোন চিহ্ন এখনো পড়েনি, পিড়িতেও মনে হয় পড়েনি দেখে, কেন কেন মনে জানি মনে
হচ্ছে? আমি কখনো এসবে পড়িনি,
না না সিরিয়াসলি, অত গম্ভীর করে বলা দরকার না, তোমাকে দেখেই তো মনে হচ্ছে যে তুমি পড়ার মতো
আরেকটা চাপকে একেবারে সবচেয়ে
শেষ হয়ে যাবে।
মানে ফোন কল,
ওকে ফোন কল, আমি ভুলে যাই হচ্ছিস, জমে গেছে। ওকে ওকে, আমরা কয়েকটা ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করে নিয়ে আসব, অনুষ্ঠান শেষ করে নিয়ে আসব, আমরা কয়েকটা ফোন কল নিই এবং আমরা ইকাপ সেটাই বলছি আর কি, সব মিলে কেন এরকম জানি মনে হচ্ছে। এবং তুমি চিন্তা ভাবনা করে দেখতে পারো, আমার সাথে এখানে কথা বলার দরকার নাই, প্রমিজও নিচ্ছি না তোমার কাছে, বাট টু সার্ভ পিপল, টু সার্ভ হিউম্যানিটি এট এনি ফরম্যাট যেটা তুমি চাও আর কি, সেভাবে চিন্তা ভাবনা করতে পারো। ব্যাংকার তো হবেই, এটা তোমার প্রফেশনের সাথে,
তবে
প্যারালালে যদি কিছু
পারি আমি কোন এমন একটা কিছু প্রোডাকশন অথবা কোন একটা কোম্পানি অথবা যাই হোক একটা ছোটখাটো যাই করতে পারি,
এন্টারপ্রেনারশিপে যাও,
এটা আমি আমার মতো
দেখি বন্ধুরা কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম।
আলাইকুম সালাম,
জি কে বলছেন, কোথেকে বলছেন?
হ্যালো,
জি জি শুনতে পাচ্ছি, কে বলছেন, কোথেকে বলছেন?
আন্টি,
হে আন্টি,
আমার আন্টি,
বাহ বাহ বাহ, তুমি তো টোন শুনে দেখি একদম, হ্যালো যথেষ্ট, রাইট?
আন্টি কথা তো সারাদিন শুনতে,
হ্যালো,
জি
হ্যালো,
জি জি আপনার কথাই আমরা বলছিলাম,
হ্যালো
হ্যালো আন্টি,
আপনাকে শুনতে পাচ্ছি, আপনার কথাই বলছি আমরা,
আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না,
হ্যালো আন্টি,
আচ্ছা আমরা কি এটা রাখব,
আচ্ছা আমরা আমরা ফোনটা ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করার চেষ্টা করছি, জি আচ্ছা আমরা ফোন নিতে থাকি। The next phone call.
Okay, আমরা কিছু টেক্সট এর মধ্যে চলে এসেছে, টেক্সট আমরা পড়তে পারি। যেমন আছেন আমাদের সাথে অপর্ণা, উনি স্টোরিটা শুনেছেন এবং বলেছেন যে ইকাবের সাথে কথা বলবেন এবং দেখা করতে চান ইকাবের সাথে।
হ্যালো, আসসালামু আলাইকুম, জি আসসালামু আলাইকুম,
হ্যালো,
জি আসসালামু আলাইকুম, জি 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 ভালো আছি। ইকাব বারবার বলছিল যে আমার মা নাই, বা বারবার এটাই বলার চেষ্টা করছে আমার মাই যেন উনি, এরকম ভাবেই সে বলতে চাচ্ছিল আপনার কথা।
জি কথা শুনতে পাচ্ছি না,
জি অসুবিধা না, আপনি আপনার কথাটা কাইন্ডলি বলুন, ইকাব সম্বন্ধে আপনার অভিমত বলুন।
ইকাব তো আমার একটা ছোট্ট বাচ্চা, আমার পাশে থাকে, ওর মার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আমার ডর এসছে বাপ, আমার কথা
সব
বলবো আমি জানি না, ওকে আমি আমার ছোট ছেলের মতোই আমি জানি, এবং যতদিন বাঁচবো আমি ও আমার এই স্থান নিয়েই থাকবে বাবা।
জি জি, আপনি অনেক ভালো থাকেন, আপনাদের মতো মানুষ অনেক ভালো থাকুক, অনেক দোয়া করি আপনার জন্য, অনেক অনেক দোয়া।
আমি ও আমার বাচ্চা, আমি যতদিন বেঁচে আছি ও আমার তিনটে বাচ্চা হিসেবে ও আমার কাছে থাকবে, আমার দুই ছেলে মেয়ে আরিকা, আমার আরেকটা ছেলে, ওকে আমি বলি যে বাপ তুমি কোন টেনশন করবে না, আমি যতক্ষণ পর্যন্ত আছি আমি যতক্ষণ পর্যন্ত আছি তোমার কোনো চিন্তা নেই বাপ। আমি মানে কতদিন বাঁচবো তা তো আর জানি না, যতদিন পর্যন্ত আমার আয়ু আছে তুমি তোমার আমার ওই
অ্যাঞ্জেল পাঠিয়ে দেন যারা তখন তোমার বাবা মা তোমার দুই ভাই যারা চলে গেছেন তাদের হয়ে পৃথিবীতে তোমাকে সাহস যোগায় অথবা তোমাদের হাতটা শক্ত করে ধরে যাতে তোমাদের পৃথিবীতে পথ চলতে সাহস সহজ হয়। আমরা ফোন কল কিছু নিতে থাকি, আরো কিছু অটোমেটিক ফোন কলও কিছু নেই যেহেতু আমরা এখন কিছু ফোন কল নিচ্ছি যেগুলো টেক্সট করা হয়েছে, টেক্সটের মাধ্যমে যারা নম্বর দিয়েছে তাদেরকে আমরা ফোন করছি এখান থেকে, আর কিছু ফোন কল অটোমেটিক নেবারও আমরা চেষ্টা করি।
আমরা ফোন কল নিচ্ছি কিন্তু তার আগে আমি টেক্সট পড়ছি। রুমা আছেন পল্লবী থেকে, লিখেছেন যে আমি জাস্ট রিকাপকে স্যালুট দিতে চাই, লাখ লাখ স্যালুট। অ্যান্ড আছেন আরেকজন বন্ধু রুম্পা, তিনি লিখেছেন ভাই তোমার স্টোরিটা শুনে এত কষ্ট লাগছে যে আমি কি বলবো। অ্যান্ড আছেন নুরুল আলম সিলেট থেকে, উনি সেম কথাটাই বলেছেন। আর ফারহাদ আছেন রংপুর থেকে, উনি বলেছেন যে সুযোগ পেলে সময় পেলে ইকাবের সাথে কথা বলতে চান, দেখা করতে চান।
থ্যাংক ইউ ফারহাদ ফ্রম রংপুর, নুরুল আলম ফ্রম সিলেট, এন্ড রুমা ফ্রম পল্লবী, থ্যাংক ইউ। সমস্ত কিছুতে ভালো ভালোবাসার সাথে ভালো ভালো মানুষগুলোর সাথে থাকবার জন্য, কারণ এই যে প্রত্যেকটি টেক্সট প্রত্যেকটি দোয়া দিস ওয়ান্স কাইন্ড অফ কন্ট্রিবিউশন একটা মানুষকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য, একটা মানুষকে তার পথ চলায় সাহস যোগানোর জন্য, সাথে থাকবার জন্য। আমরা ফোন কল নিতে থাকি, কিছু অটোমেটিক ফোন কল নি।
ওকে,
আমরা এতক্ষণ পর্যন্ত ফোন দিচ্ছিলাম,
আমরা একটা ফোন পেয়েছি।
হ্যালো, সালাম আলাইকুম।
হ্যালো, সালাম আলাইকুম।
হ্যালো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম।
আপনার রেডিওর ভলিউমটা একটু কাইন্ডলি কমিয়ে দিন।
জি,
রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিন। জি জি, সালাম আলাইকুম। কে বলছেন, কোথেকে বলছেন? জি, আমাদের আজকের অতিথি বন্ধু ইকাব, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে। জি, কথা বলুন।
ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন, শুনতে পাচ্ছি আমি।
কারণ আমরা যে ফোন কল গুলো নিচ্ছি। হ্যালো,
হ্যালো,
সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি কাউসার হোসেন বলছি, নিয়ামতপুর থেকে।
ওকে কাউসার, আমাদের আজকের অতিথি বন্ধু ইকাব, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
জি গুরু, আমি আপনাকে অনেকদিন ধরে শুনছি আর আমি আপনার অত্যন্ত ভক্ত বললেই চলে। আর আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী কথা বলছি, হাফেজ আমি হেদ্র করেছি।
বলেন কি, আমি কি আপনার সাথে কথা বলেছি এর আগে কাউসার?
জি না গুরু, আমি
আগে যিনি ছিলেন তিনি রংপুর, তিনি রংপুর থেকে ছিলেন।
জি গুরু, আমি আপনার সাথে মানে এই ফার্স্ট কথা বলছি।
আচ্ছা আচ্ছা, এর আগে মনে হয় দুই তিন সপ্তাহ আগে যিনি বলছিলেন উনিও হাফিজ অন্ধ বলছিলেন যে, আচ্ছা উনি বলেছিলেন রংপুর থেকে।
আমি মানে যতদূর শুনেছি ওনার নাম হচ্ছে মুশারফ।
মুশারফ, এক্স্যাক্টলি। আপনি হচ্ছেন কাউসার। জি কাউসার, প্লিজ বলুন। আমি সত্যি খুব সম্মানিত বোধ করছি যে আপনাদের মতো মানুষ আমাকে ফোন দিয়ে কথা বলে এবং আমাকে পছন্দ করে।
গুরু, আমি মানে আপনার অনেক ছোট হবো, আর মানে আপনি যদি আমাকে তুমি করে বলেন তাহলে।
না রে ভাই, ছোটর কিছু নাই, একটা আল্লাহর বাণী আপনি গোটা বুকের মধ্যে ধারণ করে ঘোরেন, এর চাইতে বড় ব্যাপার আর কি হতে পারে? জি প্লিজ বলুন।
না গুরু, না গুরু, আপনি আমি যে বেশ কিছুদিন ধরে শুনছি, এর আগের এপিসোডও শুনেছি, তার আগের এপিসোডও শুনেছি, মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা আর আপনাদের যে মানুষের সাধারণ মানুষের জন্য যে ওই মানে ঐকান্তিক প্রচেষ্টা আসলে এটা বলার অপেক্ষা রাখে না, এটা মানে একদম মহৎ একটা কাজ। আর আমি অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আপনার মতো মানুষকে মানুষদেরকে আল্লাহ তাআলা যেন আরো অনেক দিন ধরে বাঁচিয়ে রাখেন, আপনারা যেন অনেক বড় করে বাঁচেন, আর আপনাদের মতো মানুষই যেন আরো মানে গড়ে ওঠে।
জি স্যার, আপনার জন্য আমাদের একই দোয়া একই প্রার্থনা। অন্ধত্বকে হারিয়ে দিয়ে যেভাবে আপনি সামনের দিকে পথ চলা শুরু করেছেন, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন বলে। আমরা আরো এইভাবে ফোন নিতে থাকব এবং কাউসার ছিলেন আমাদের সাথে ফোনে, একজন দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু তিনি কোরআনের একজন হাফেজ। মানুষ কিভাবে কত রকমের লিমিটেশনকে ওভারকাম করে কত চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জীবনী শক্তির দারুণ এক আতর ঘর এই বাংলাদেশ, বাঙালিরা চাইলে বহুত কিছুই করা সম্ভব। নেক্সট ফোন কল, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা নেক্সট ফোন কলে চলে যাই। অনুষ্ঠান আমরা শেষ করে নিয়ে এসেছি, অলরেডি 10 মিনিটস টাইম অলরেডি পার করে এসেছি আমরা একদম শেষ মুহূর্তে। শেষ মুহূর্তের চেষ্টা লিজাকে ফোনে নেয়ার, যদি পাই এই আশায়। আপনাদের তো মনেই আছে লিজা হচ্ছে সেই মানুষটি যাকে লাস্ট টাইম আমরা কথা বলেছিলাম গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহের অনুষ্ঠানে। গত সপ্তাহে ছিল শারমিন, তার আগের সপ্তাহে লিজা। লিজা এবং সোহেল দুইজনের স্বামী স্ত্রী সম্পর্ক, বিয়ের মাত্র কিছুদিনের মধ্যে তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়ন এবং সেপারেশনে যাওয়ার মতো অবস্থা। ঠিক সে অবস্থা থেকে আমরা লিজাকে নিয়ে অনুষ্ঠান কন্টিনিউ করেছিলাম, অনুরোধ জানিয়েছিলাম সোহেলের কাছে আমাদের অনুরোধটা পৌঁছে দিতে। সোহেলকে কোনোভাবে আমরা ফোনে পাইনি, বাট আশার খবর হচ্ছে যে অনুষ্ঠানের পরে সোহেল যোগাযোগ করতে চেষ্টা করেছেন লিজার সাথে এবং ফাইনালি লিজা এবং সোহেলের সাথে এখন ফ্রিকোয়েন্টলি কথা হচ্ছে এবং যতটুকু লিজা আমাদেরকে জানিয়েছেন সম্পর্কটা হয়তো আবার নতুন করে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। সেটির একটা আপডেট দেওয়ার চেষ্টা আমরা অলরেডি মনে হয় লিজাকে ফোনে পেতে যাচ্ছি, লিজাকে আমরা ফোনে পেতে চেষ্টা করছি। ইনফ্যাক্ট আশা যদি আশা করি যদি হয়তো তাকে ফোনে পাই তাহলে সরাসরি তার মাধ্যমে আমি আমার লিসেনারদের কাছে হয়তো তথ্যটা পৌঁছে দিতে পারব, কারণ লিসেনাররা যে পরিমাণ কষ্ট পান আমার অতিথির সাথে একই মঞ্চে তাদের জীবনের কথা শুনে বা কথা বলে। আমি প্রয়োজনে ওভার মোবাইল আমরা কানেক্ট করতে পারি, যদি ফোনে আমরা না যোগাযোগ করতে পারি আমরা ওভার ফোনে হয়তো মোবাইলে কথা বলে আমরা হয়তো স্পিকারে দিয়ে তার সাথে কথা কন্টিনিউ করতে পারি। আমরা চেষ্টা চালাচ্ছি শেষ মুহূর্তের জন্য। আমরা ইকাব ফাইনালি বিদায় নিচ্ছি ফর্মালি তোমার কাছ থেকে আপাতত, এবং দারুণ একটা শিক্ষা নিয়ে আমরা আজকে স্টুডিও থেকে বের হব। শিক্ষাটা হচ্ছে যে পরিস্থিতি হোক না কেন একটা মানুষ যে চাইলেই নিজেকে ধরে রাখতে পারে সেটি। স্পিকারে নিচ্ছি আমরা, স্পিকারে নিচ্ছি আমরা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো লিজা? ওকে লিজা, আমরা এখন স্টুডিওতে আছি, সবাই শুনছে, সবাই দারুণ ভাবে প্রতীক্ষায় আছে, হাজার হাজার টেক্সট এসেছে, হান্ড্রেডস অফ ফোন কল, দেশ দেশের বাইরে থেকে সবাই জানতে চাচ্ছে যে লিজা কেমন আছে, লিজার সাথে সম্পর্কটা কি অবস্থা, কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কটা, সে সম্বন্ধে জানতে চায়, কিছু জানাও আমাদেরকে। হ্যাঁ, ওই কান্না তো এখন চোখে নাই, তাই তো? সোহেল কি বলে?
কথা বলা আমার সাথে কন্টিনিউ, আচ্ছা আচ্ছা, আমি যে বারবার ফোনে বলছিলাম সে চেষ্টা করেছিল ফোন করার? তাহলে আমাদেরই মন্দ ভাগ্য যে আমরা তাকে ফোনে ওই সময় পাইনি। লিজা তুমি ভালো আছো তো? বিশ্বাস করো তোমার মত সাথে কত মানুষকে তুমি কাঁদাইছো, হাজার হাজার লাখ লাখ মানুষ কেঁদে ব্যাকুল হয়ে গেছে, যাদের সাথে তোমার কাহাতা কোনো সম্পর্ক নাই, কিন্তু সে মানুষগুলো কত বেশি পাগল থেকেছে তোমার তোমার এই কষ্টের কথা শুনে। তাদের ঘুম আসেনি রাতে। আমাদের খুব এই মুহূর্তে খুব ভালো লাগতেছে লিজা তোমার কথা শুনে। আমার লিসেনাররা যারা দেশ এবং দেশের বাইরে থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে সবাই উন্মুখ হয়েছিল লিজা কি ভালো আছে, লিজার স্বামীর সাথে কি সম্পর্ক হবে, তো ফাইনালি এই গুড নিউজটা তুমি দিলে। এবং আমি শুনে আরো খুশি হলাম যে সেদিন সোহেল নিজেও চেষ্টা করেছিল আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে, তাই তো বললে না? ওকে, সোহেলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানায়, বলো যে আমি খুব খুশি হয়েছি, যদি কোনোদিন তোমাদের যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আমি তোমরা ডাকো না ডাকো ভালোবাসার এই ফেরিওয়ালা তোমাদের বাড়ির দুয়ারে যে হাজির হবে। সোহেলকে হাত জোড় করে আমি সোহেলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আসবো যে আমার বোনটার এসে আবার নতুন করে সবকিছু ঠিকঠাক করে ফেলেছে বলে। না না, সবকিছুর মালিক তিনি, যিনি পেছন থেকে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, স্রষ্টা। আমরা যে কি পরিমাণ খুশি হয়েছি, আর আসলেই তো স্রষ্টা তো নিজেই বলেন না যে দশ যেখানে থাকে আমি খোদা সেখানে এক্সিস্ট করা আমার জন্য ফরজ হয়ে যায়। তো দশ একশত মানে কি লাখ লাখ মানুষ চাচ্ছে যে তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাও। অল্প বয়সী একটা মেয়ে তুমি, বিয়ের কতদিনের মধ্যে যেন ঝামেলা শুরু হয়েছিল? এক সপ্তাহের মধ্যে, 18 দিনের মাথায় তুমি আমাদের এফএম স্টেশন আসো, যখন তোমার হাতের মেহেদির রংটা এতটুকু পর্যন্ত ফিকে হয়নি, সেই জায়গাটা থেকে আবার নতুন করে সবকিছু ঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত, যে এত বড় ঘটনার সাক্ষী, এত বড় সফলতার সাক্ষী হয়ে থাকলো ভালোবাসার বাংলাদেশের স্টুডিও ঢাকা এফএম 90.4। এটা সত্যি অনেক বেশি আনন্দের, আমরা কৃতজ্ঞ স্রষ্টার কাছে, এত বড় একটা সফলতার সাক্ষী তিনি আমাদেরকে করে রাখলেন। তুমি অনেক ভালো থাকো লিজা, অনেক ভালো থাকো। আর সেই মানুষগুলো, হ্যাঁ সেই মানুষগুলো এটাও ডিজার্ভ করে যারা এখন শুনতেছে, তারাও খুব কষ্টে ছিল, তাতে অনেকে ঘুমোতে পারেনি তোমার চিন্তা করে। অনেকে বলছে যে একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে এত ভালোবাসতে পারে, একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে পাগলের মতো এত বেশি করে চাইতে পারে, সব তুমি নিজে আঙ্গুল দিয়ে দেখিয়েছো এবং সেটি সফল হয়েছে। আসলে হারায় না ভালোবাসা, এত চমৎকার একটা ফোন, জয় হতে বাধ্য, ভালোবাসারই জয়োৎসব হোক। তোমাদের সব ঠিকঠাক হলে আমাকে জানায়, আমি চলে যাব, কিন্তু হাজির হয়ে যাব তোমাদের ঘরের দুয়ারে। প্লিজ বলো। আমি তো নিজে থেকে বারবার বলতেছি আমি আগে হাজির হয়ে বসে থাকব, এবং তোমার বাড়িতে বিয়ের যে খাবার খাওয়াবে ওই পোলাওয়ের পোলাওয়ের ইটা মানে কি বলে ওইটা রে, পোলাওয়ের ওই যে হাড়ি মানে ডেকচিটা, ওইটা আমার তো কন্ট্রোলে থাকবে, আমি ওখান থেকে ডিস্ট্রিবিউট করব, এসব কাজ আমি মাস্টার। ঠিক আছে, অনেক ভালো থেকো। অবশ্যই অবশ্যই অবশ্যই, এত বড় খুশির সাক্ষী অবশ্যই হতে চাই। তোমাদের মেহেদি, তোমার মেহেদির রং ফিকে হওয়ার আগেই যেন সবকিছু ঠিক হয়ে যায়। জি, ভালো থেকো লিজা, অনেক ভালো থেকো। হ্যাঁ, অনেক ভালো থেকো, থ্যাংক ইউ এত কষ্টের ভেতরে মন ভালো করে দেওয়ার জন্য। অনুষ্ঠানের শেষ প্রান্তে শেষ করে দিচ্ছি অনুষ্ঠান, একদম শেষ, লাস্ট ফিনিশ। ওকে, দুই দুইটি লাস্ট ফোন কল নি, এত যেহেতু ফোন কল আছে অটোমেটিক ফোন কল, কিছু ফোন কল অটোমেটিক আসুক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু।
জি আমাদের এখানে শুধু কষ্টের কথা হয় না, বড় সফলতার গল্প আসে। এই যে কিছুক্ষণ আগে একটা ফোন আসলো লিজার পক্ষ থেকে, কেমন অনুভূতি হচ্ছে আপনার? হ্যালো, লাইনটা কেটে গেছে। নেক্সট ফোন কল, লাস্ট, দিস দ্য লাস্ট।
অ্যাকচুয়ালি এই জন্যই স্টুডিও থেকে ফোন করি।
লাস্ট 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 ফোন কল।
ওকে, বন্ধুরা আছেন, বন্ধুরা ফোন করছেন, আমরা ফোন নিতে চেষ্টা করছি।
দ্য লাস্ট ওয়ান। হ্যালো, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, হ্যালো হ্যালো, সালাম আলাইকুম,
সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, ওহ, প্রচুর ফোন, প্রচুর ফোন। এই কারণে মেঘলা বারবার যেটা বলে যে আপনার টেক্সট করুন, আমরা আপনাদের নাম্বারে ফোন দিব। ইনফ্যাক্ট আমরা ফোন দিচ্ছিলাম এতক্ষণ, আপনারা যে নাম্বারে টেক্সট করছিলেন সেই নাম্বার আমি চাচ্ছিলাম কিছু অটোমেটিক ফোন কল নিতে। এনিওয়ে প্রচুর প্রেশার, ফোন কল এই কারণে নেওয়া সম্ভব হচ্ছে। অনুষ্ঠান শেষ করছে বন্ধু, শেষ করছে বন্ধু, দারুণ এক সফলতা নিয়ে, বড় মানে ম্রিয়মান হয়ে, মানে আমি নিজেকে এভাবে মনে হয় বলেছিলাম যে ভালোবাসার ফেরিওয়ালা যে কত বেশি লিমিটেড, ভালোবাসার ফেরিওয়ালার ক্ষমতা যে কত বেশি ঠুনকো, সেটা প্রমাণিত হয়েছে লিজার এই ঘটনার সময়। বাট এখন আবার গর্বের সাথে বলতে মন চাচ্ছে যে আসলে আমরা সফল ছিলাম। এবং মেঘলা দেখছিস, সেই সময় কিন্তু সোহেল নিজেও ট্রাই করেছিল, বারংবার ট্রাই করেছিল আমাদের সাথে কথা বলার, সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি। এনিওয়ে ফাইনালি আমরা জানতে পারলাম যে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি হাজারো কৃতজ্ঞতা, স্রষ্টার প্রতি হাজারো কৃতজ্ঞতা যে তিনি এত বড় একটা সফলতা সাক্ষী আমাদেরকে করলেন, ভালোবাসার বাংলাদেশ এটির সাক্ষী হয়ে থাকলো। স্পেশালি এই ক্রেডিট গোজ টু দ্য লিসনার্স কমিউনিটি অব ভালোবাসার বাংলাদেশ, যারা প্রাণ থেকে চেয়েছিল যে সব ভালো কিছু হয়ে যায়। এরকম অনেক সফলতার সাক্ষীও কিন্তু আমরা হচ্ছি দিনের পর দিন, ব্যর্থতাও আছে, কিন্তু ভালো কিছু করার জন্য ব্যর্থ হলেও দোষের কিছু নাই। তাই আমি ভালোবাসার ফেরিওয়ালা মানুষের কাছে এভাবে হাত পাততে থাকবো, ভালোবাসার জন্য আপনাদের কড়া নাড়তে থাকবো, আপনাদের পছন্দ হোক আর না হোক বারবার বলতে থাকবো, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
বন্ধু চলে যাওয়ার সময় হয়েছে, অবশ্যই চলে যাব, তবে যেতে যেতে আরেকবার বলে দিতে চাই আপনাকে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি, সেটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। সো বন্ধু আপনি এই পেজে এসে লাইক করবেন এবং আমাদের সাথে কানেক্টেড থাকবেন 24/7, এটি আশা করছি। আর এই পেজের লাইকের পরিমাণ এখন 50,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা এফ এম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো এখানটিতে যে পোস্ট দিয়েছি সেখানটিতে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে আপনি শেয়ারও করতে পারেন বন্ধুদের কাছে। আর আপনি যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, আপনি SMS করতে পারেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং আপনার ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আর অনেক কথা শুনলাম, অনেক গল্প শুনলাম, আর আগামী সপ্তাহে কথা হবে এই প্রত্যাশায় চলে যাচ্ছি। এবং যেতে যেতে যে গানটি প্লে করব সেই গানটি শুধুই লিজা এবং সোহেলের জন্য। ভালো থাকুন।
রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে, হাল মেলাবি আয় দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি, তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, তোরা কথায়
এসেছে অন্যকে আমাকে মনের অরণ্যে ঠিকানা চিনতে দে।